This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalobashar Bangladesh. সবাইকে ওয়েলকাম করছি বন্ধু প্রাণা ভালোবাসার বাংলাদেশে। আর আজকে বৃহস্পতিবার, সবাই নিশ্চয়ই মনে আছে আমাদের আজকের এই অনুষ্ঠানটির কথা। অবশ্যই মনে থাকারই কথা, কারণ আজকের এই স্পেশাল অনুষ্ঠানটিতে স্পেশাল মানুষ তো থাকেন, স্পেশাল অতিথি থাকেন। আর স্পেশাল মানুষ বলতে যাকে বুঝিয়েছি সবাই বুঝতে পেরেছেন, গুরু এতেশাম এবং অতিথি বন্ধু তো আছেন। আর এই মুহূর্তে মেঘলা আছি আপনারই সাথে। সো বন্ধু, ওয়েলকাম 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 প্রাণা ভালোবাসার বাংলাদেশে। আর এই মুহূর্তে ঘড়িটাও আছে বলে দিচ্ছে, সময় এখন ঠিক রাত 10:35। থাকবো আপনার সাথে অনেকটা সময় জুড়ে, যদিও আমাদের অফিসিয়াল টাইম 1:30, মানে রাত 1:30, কিন্তু যখন গল্প স্বল্প জমেই যায় তখন আমরা অনেকক্ষণ ধরেই থাকি, সেটা সব বন্ধুরাই জানে। এনিওয়ে, আমি জানি যে সব বন্ধু অনেক অনেক ভালো আছেন আর অনেক অনেক ভালো মন নিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটি শুনতে বসেছেন এবং শুনবেন পুরোটা সময় জুড়েই। আর অবশ্যই আমার সাথে এই মুহূর্তে কানেক্টেড থাকবেন এবং সেই নিয়মগুলোই জানিয়ে দিচ্ছি আমি আপনাকে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজটি লিখবেন, তারপরে স্পেস দিয়ে যে কথাটি আপনি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। আর ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার লিঙ্কটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং যারা আছেন ফেসবুকে ভিজিট করছেন তারা অলরেডি দেখে ফেলেছেন যে প্রাণা ভালোবাসার বাংলাদেশের একটি পোস্ট আপলোড করা আছে এবং সেখানটিতে লেখা আছে যে প্রাণা ভালোবাসার বাংলাদেশের আজকের অতিথি বন্ধু শারমিন, সুখ নাকি দীর্ঘশ্বাস কোনটা ঘিরে আছে শারমিনের জীবনে? আর অবশ্যই বন্ধু এই জিনিসটি জানতে আপনি টিউন করুন ঢাকা এফএম 90.4, এবং টিউন করেই আছেন অলরেডি আমি খুব ভালো মতোই জানি। এবং যারা এখনো করেননি তাদের কাজ হচ্ছে টিউন করা, এবং তারা কিভাবে টিউন করবেন, যারা আমাদেরকে এই মুহূর্তে শুনছেন তাদের কাজ হচ্ছে যারা এখনো টিউন করেননি তাদেরকে বলা, ওকে? এবং অলরেডি এই পোস্টে অনেক লাইক চলে এসেছে এবং অনেক কমেন্ট করছেন অনেক বন্ধুরা এবং শেয়ারও করছেন। সো বন্ধু, যারা এখনো কোনোটাতেই কোনো অ্যাক্টিভিটিই নাই আমাদের এই পোস্টের সাথে, তাদেরকে রিকোয়েস্ট করছি যে প্লিজ বন্ধু লাইক করুন এবং বেশি বেশি কমেন্ট করুন, এবং চাইলে আপনি শেয়ারও করতে পারেন পোস্টটি আপনার অন্যান্য বন্ধুদের কাছে। আর যদি আপনি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান আপনার জীবনের কথা, আপনার ভালোবাসার কথা, তাহলে আপনি ইজিলি কিন্তু চলে আসতে পারেন। এবং এর জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে টাইপ করবেন আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে। এবং বন্ধু, SMS-টি একবার না কিন্তু একাধিকবার করে আপনাকে করতে হবে। এবং ওয়েলকামের শুরুতেই আপনাকে জানিয়ে দিতে চাই যে SSC বা দাখিল পরীক্ষার পরে 3 মাস ঘরে বসে না থেকে সাইফুরসে ইংলিশ কোর্সে এখনই যদি আপনি করে রাখেন ইংলিশ কোর্সটা, তাহলে HSC-র পরে ভার্সিটি ও মেডিকেলের চান্স পাওয়া খুবই সহজ হবে। সো বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713-432011 এই নম্বরটিতে। এবং আমাদের সাথে যে কমিউনিকেট করার যে ওয়েটা সেটা তো আমি জানিয়ে দিয়েছি। সো আর একবার বলি, 16260 এই নম্বরটিতে আপনি আমাদেরকে SMS করবেন এবং www.facebook.com/dhakafm90.4 এইটাতে ফেসবুকে আপনি আমাদেরকে ভিজিট করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ারও করতে পারেন। আর বন্ধু, আজকের ওয়েলকাম সংটিতে যা থাকছে আপনার জন্য খুবই রোমান্টিক একটি সং, সুপার ডুপার রোমান্টিক, কভি তো বাদল বরসে বাই অরিজিৎ সিং। শুনতেই থাকুন, ফিরে আসছি একটু পরে। জি বন্ধু, সবাইকে আরো একবার ওয়েলকাম করছি প্রাণব ভালোবাসার বাংলাদেশে। আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে এই মুহূর্তে এবং শুনতেই হবে, শুনতে থাকবেন আশা করছি, কারণ একটু পরে অবশ্যই আমাদের স্টুডিওতে যুক্ত হবেন গুরু এতেশাম এবং আজকে বিশেষ অতিথি বন্ধু তো থাকছেনই। সো আপনার না থাকার একদমই কোনো কারণ নেই। এবং আপনি থাকতে থাকতেই জানিয়ে দিতে চাই যে ভার্সিটি ভর্তি কোচিং এ সেরা সাইফুরস ভার্সিটি ভর্তি কোচিং এ 40% ডিসকাউন্টে মাত্র 8,300 টাকায় ভর্তির সুযোগ আপনি পাচ্ছেন যদি আপনি ভর্তি হন 15 এপ্রিলের মধ্যে। সো আপনি বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 01713-432007 এই নাম্বারটিতে, ওকে? এবং আপনি আমার সাথে এই মুহূর্তে কিভাবে কানেক্ট হবেন সেটার ওয়েট আমি জানিয়ে দিচ্ছি। আপনি যেভাবে যুক্ত হবেন সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজটি লিখবেন, তারপরে স্পেস দিয়ে যে কথাটি আপনি লিখতে চান। আপনার অনেক কোয়েশ্চেন আছে, অনেক কিছু জানার আপনার আছে। সো আপনি ইচ্ছে করলে সবকিছুই লিখে পাঠাতে পারেন 16260 এই নম্বরে, এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং বন্ধু, আপনি আমাদের এই ফ্যান পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই আমাদের ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে। এবং এখানে আপনি দেখবেন যে লাইকিং এর পরিমাণ 376,000 প্লাস। সো এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। এবং এখানটিতে বন্ধু দেখছেন যে আমাদের একটি পোস্ট আপলোড করা আছে এবং আজকের অতিথি বন্ধুর নামও হচ্ছে শারমিন। সো অনেক বন্ধু এখানটিতে যুক্ত আছেন লাইকের মাধ্যমে এবং কমেন্ট করছেন এবং অনেকে শেয়ারও করছেন। সো যারা এই মুহূর্তে আছেন তারা হচ্ছেন যেমন নাঈম ইসলাম লিখেছেন ফেসবুকে যে আই এম ইউর নিউ ফ্রেন্ড, সো ওয়েলকাম করছি আপনাকে। অ্যান্ড আছেন রাইহান লিখেছেন হাই মেঘলা কুহা হাউ আর ইউ, গুরুকে আমার সালাম দি অফকোর্স, অ্যান্ড আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। জোবেদা নিশাত লিখেছেন যে জীবন সুখের হোক অথবা দুঃখের হোক আমরা সবাই একসাথে থাকবো ইনশাল্লাহ। আলামিন লিখেছেন যে গুরুকে প্রথমেই সালাম জানাই। শাহাদাত সরকার বাবু লিখেছেন যে আমি কি গুরুর সাথে একটু কথা বলতে পারবো? অবশ্যই পারবেন, কেন না। এবং আজকের এই মুহূর্তে ইসরাফিল লিখেছেন ও হো, আজ অনেকদিন পর আমাদেরকে উনি শুনবেন, এই জন্য উনি খুবই খুশি এবং সাথে আমরাও অনেক খুশি। আছেন নাহিদ লিখেছেন আই লাইক দিস প্রোগ্রাম ভেরি মাচ, ওকে। এবং রবিন আহমেদ যুক্ত হয়েছেন লিখেছেন যে আজকের গল্পটা মজার হবে মেঘলাপু, মজার হবে কি কিরকম হবে এটা আসলে সারপ্রাইজ সাসপেন্স যেটা বলেন, কারণ এখন আমি ঠিক বলতে পারবো না এবং জানলেও আমি বলবো না কারণ আপনাকে পুরোটাই শুনতে হবে। আর আছেন আমাদের সাথে এই মুহূর্তে সোহাগ এবং নাসির, ফয়সাল, নজরুল, উজ্জ্বল, ওনারা সবাই আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে ওনারা সবাই একসাথে এই প্রথম ভালোবাসার বাংলাদেশ শুনছেন এবং বন্ধু শুনেই যখন ফেলেছেন তখন কিন্তু আমাদের এই প্রোগ্রামের প্রেমে আপনি পড়বেনই। সো শুনতেই থাকুন আর অবশ্যই প্রতি সপ্তাহে আমাদের এই প্রোগ্রামটি শুনতে ভুলবেন না। এবং অবশ্যই প্রতি মঙ্গলবার কিন্তু আমাদের আরেকটি অনুষ্ঠান হয় ভালোবাসার ডায়েরি, সো সেটাও হয় কিন্তু রাত 10:30 ওটা আমাদের প্রাণব ভালোবাসার বাংলাদেশের একটি ফলো আপ প্রোগ্রাম। সো দুটো তো শুনবেনই এবং ঢাকা এফএম 90.4 এর সাথেও আপনি থাকবেন 24/7, এটাই আশা করছি আপনারই কাছ থেকে। এবং আজকের এই মুহূর্তে সোনিয়া নিয়ে SMS করেছেন, লিখেছেন যে হাই মেঘলা আপু হাউ আর ইউ, আমি ভালো আছি, ওকে। উৎসও লিখেছেন কিশোরগঞ্জ থেকে, লিখেছেন যে মেঘলা আপু আমি আজকে প্রথম তোমাদের প্রোগ্রামে SMS করছি, প্লিজ আমার SMS পড়ো, আমি আমার ভালোবাসার গল্প বলতে চাই, প্লিজ আমাকে আসার নিয়মটি আরেকবার বলে দাও। ওকে, সো বন্ধু আপনাকে বলছি যে কিভাবে আমাদের এই প্রোগ্রামটিতে আসতে হবে, সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনি টাইপ করবেন আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু, তারপর আপনি সেন্ড করবেন 16260 এই নাম্বারটিতে। এবং SMS-টি আপনাকে বন্ধু অনেকবার করে করতে হবে, ওকে। এবং আরো এক জায়গায় SMS করতে হবে আরেকটি নাম্বার লিখে, সেটি হচ্ছে যে আরো এক জায়গায় না, দ্যাট মিনস 16260 তে SMS করতে হবে। এবং সেটি হচ্ছে যে আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ আসতে চান, অংশগ্রহণ করতে চান, তাহলে রেক্সের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি যে নাম্বারটি কালেক্ট করবেন সেই নাম্বারটি 16260 তে যত খুশি ততবার SMS করুন এবং সর্বাধিক SMS কারী অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। এবং বন্ধু আরো একবার বলবো যে SSC বা দাখিল পরীক্ষার পরে 3 মাস আপনি ঘরে বসে না থেকে সাইফোর্সে ইংলিশ কোর্সে এখনই যদি আপনি এটা করে রাখেন ইংলিশ কোর্সটা, তাহলে HSC পরে ভার্সিটি ও মেডিকেলের চান্স পাওয়া খুব সহজ হয়ে যাবে আপনার জন্য। এবং এর জন্য আপনি ফোন করতে পারেন এই নাম্বারটিতে 01713-432011। ওকে, আর বন্ধু আমি তো আছি মেঘলা আপনার সাথে, আর আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, আর অনেক বন্ধুই অনবরত SMS এবং কমেন্ট করছেন। সো আমি একটু রিফ্রেশ দিয়ে দেখে নিতে চাই যে এই মুহূর্তে কারা কারা সংযুক্ত হলেন আমার সাথে, এবং আমি যখন রিফ্রেশ দেবো বন্ধু আপনারাও রিফ্রেশ করবেন। কিছুক্ষণ পরপর যদি রিফ্রেশ করেন অনেক অনেক লাইক অ্যান্ড কমেন্টস কিন্তু চলে আসে, সো আপনিও দেখতে পারবেন কারা কিরকম কমেন্ট করছে। ওকে, সো এই মুহূর্তে আছেন আশরাফুল আমার সাথে ফেসবুকে, আছেন রবিন যুক্ত হয়েছেন আমার সাথে এই মুহূর্তে, নীল আছেন, ইসলাম আদর, ইসলাম আকাশ, তুষার হোসেনও আছেন, আছেন এই মুহূর্তে ফারিহা ঐশী, শামীম যুক্ত হয়েছেন, আছেন সুমন হোসেন, সুমনাও আছেন, উনি মিরপুর থেকে যুক্ত হয়েছেন, নোবেল খান যুক্ত হয়েছেন এই মুহূর্তে, এবং বাদশাহ খানও আছেন। ওকে, খুব সুন্দর একটা প্রশংসা করেছেন আমার, অ্যান্ড থ্যাংক ইউ আপনাকে। এই মুহূর্তে আছেন হাফিজ, আছেন চন্দন রয়, ওকে, আরো অনেক বন্ধু আছেন আমার সাথে এবং দেখে নিচ্ছি যে এসএমএস করেছেন এই মুহূর্তে কারা কারা। যেমন আছেন মিনময় কুমিল্লা থেকে, মিনময় খুব সুন্দর একটা নাম। আর আছেন তাজুল ইসলাম, উনি গোপীবাগ থেকে আমাদেরকে এসএমএস করেছেন। আছেন শাহাদাত হোসেন, এই মুহূর্তে আছেন বিলাস মগবাজার থেকে, ফয়সাল মুগদাপাড়া থেকে যুক্ত হয়েছেন, এবং আছেন দিনা উত্তরা থেকে। সব বন্ধু আপনি এভাবেই যুক্ত হতেই থাকুন আমার সাথে, এসএমএস করুন 16260 তে, এবং ফেসবুকে কমেন্ট করবেন। ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সো এই মুহূর্তে আমি যে গানটি আপনার জন্য প্লে করতে চাচ্ছি সেটিও একটি সুপার রোমান্টিক, খুবই চমৎকার, একলা আকাশ বাই সন্দীপন রায়। সো কোথাও যাবেন না, আমি কিন্তু ফিরে আসছি একটু পরেই। ইয়েস বন্ধু, আপনি যদি আসতে চান অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ অংশগ্রহণ আপনি করতেই পারেন। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি রেক্সের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি নাম্বার পাবেন। সো সেই নাম্বারটি আপনি 16260 তে যত খুশি ততবার এসএমএস করতে পারেন এবং সর্বাধিক এসএমএসকারী অংশগ্রহণ করতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। সো বন্ধু, সবাইকে আরো একবার ওয়েলকাম করছি প্রাণা ভালোবাসার বাংলাদেশে। আর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন গুরু হিতেশামের জন্য এবং আজকের অতিথি বন্ধুর জন্য। সো অপেক্ষা তো করবেনই, অপেক্ষা করার আসলে একটা মজাও আছে। অনেক দিন বা অনেকক্ষণ অনেকটা সময় যখন অপেক্ষা করার পর সেই কাঙ্ক্ষিত জিনিসটা, কাঙ্ক্ষিত মানুষের সাথে কথা হয়, দেখা হয় বা যে কোনো কিছুই হোক না কেন, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগা মিশে থাকে সেটিতে। সো বন্ধু, আপনাকে রিকোয়েস্ট করবো আরো একটু আপনাকে অপেক্ষা করতেই হবে, কারণ আমি আপনাকে বলবো যে কিভাবে আপনি কানেক্টেড হবেন আমার সাথে এবং আমাদের সাথে, কিভাবে অতিথি বন্ধুর সাথে আপনি কানেক্টেড হবেন, কিভাবে গুরু হিতেশামের সাথে কানেক্টেড হবেন। সো ওইগুলো হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচটিও লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি আপনি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আপনি আপনি ভিজিট করছেন আমি জানি, সো যারা এখনো ভিজিট করেনি তাদের জন্য আমি বলে দিচ্ছি আমাদের ওকে ফেসবুকের ফ্যান পেজের অ্যাড্রেসটি, আর সেটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং আরও একবার জানিয়ে দিতে চাই আপনাকে যে ভার্সিটি ভর্তি কোচিংয়ের সেরা সাইফোর্স ভার্সিটি ভর্তি কোচিংয়ের 40% ডিসকাউন্টে মাত্র 8,300 টাকায় ভর্তির সুযোগ থাকছে, এবং এই সুযোগটি আপনি পেতে পারেন যদি আপনি 15 এপ্রিলের মধ্যে ভর্তি হয়ে যান, তাহলেই আপনি এই সুযোগটি কেবল পাবেন। তো বিস্তারিত জানতে আপনি ফোন করুন 01713-432-007 এই নাম্বারটিতে। এবং এসএসসি বা দাখিল পরীক্ষার পরে 3 মাস ঘরে বসে না থেকে সাইফোর্সে ইংলিশ কোর্সে এখনই যদি আপনি করে রাখেন তাহলে এইচএসসির পরে ভার্সিটি ও মেডিকেলে চান্স পাওয়া খুবই সহজ হয়ে যাবে আপনার জন্য। এবং বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713-432-001 এই নাম্বার। এবং অনেকক্ষণ বন্ধু আপনাকে অপেক্ষা করিয়েছি আর না, ইয়েস ইটস টাইম টু ওয়েলকাম গুরু হিতেশাম। আহা, এন্ড ফাইনালি গুরুকে ওয়েলকাম করব, তবে একটা কথা নিয়ে। সামনে তো পহেলা বৈশাখ, 14 এপ্রিলই আমাদের পহেলা বৈশাখ, আমাদের বাঙালির প্রাণের মাস। সো ওই দিনটিতে যদি আমরা প্রোগ্রাম করতে পারতাম তাহলে তো অনেক ভালো হতো, কিন্তু যাই হোক, এই ভালোবাসার এই মাসটাকে নিয়ে, এই জিনিসটাকে নিয়ে তো সবার অনেক ভালোবাসা, অনেক কিছু। সো এই জিনিসটাকে নিয়ে গুরু আপনি কি ভাবছেন, আপনার কি মনে হচ্ছে, বা এই ভালোবাসাবাসির ব্যাপারটা কি আপনি যদি একটু বলেন।
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনহারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
আচ্ছা, বাংলাদেশ মানেই তো অনেক বিশাল একটা প্রকৃতি, অনেক অনেক বড় কিছু। সো প্রকৃতির ব্যাপারটা কিছু বলেন।
আঁকাবাঁকা মেঠো পথ, শান্ত নদী, বিশাল আকাশ, বিস্তীর্ণ সমুদ্র, তপ্ত দগ্ধ মাটি, ঝুম বৃষ্টি, হঠাৎ নাকে এসে লাগা মাটির সোদা গন্ধ, এই ভালো লাগাগুলোই হয়তো বহুমাত্রিক রূপ পায় যখন ভালোবাসার সেই মানুষটি শক্ত করে পাশে এসে দাঁড়ায় এবং ভালোবাসি এই কথাটা এসে বলে।
আচ্ছা, তার মানে প্রেম।
এক্স্যাক্টলি, যখন পরস্পর পরস্পরের পাশে দাঁড়াই, আমি বারংবার এই কথাটি হয়তো বলতে চেষ্টা করি যে স্রষ্টার দারুণ এক রহমত মিশে আছে এই প্রেমের মধ্যে, এই ভালোবাসার মধ্যে, এই ইশকের মধ্যে, এই টানের মধ্যে, এই সম্পর্কের মধ্যে। এবং সত্যি পরস্পরের চোখের দিকে তাকিয়ে যখন বলে ভালো একটা বাসার চেয়ে তোমার দেয়া ভালোবাসা আমার কাছে দামি, ওয়ার্ল্ড ট্যুরের স্বপ্নে বিভোর সবাই, কিন্তু জান তোমার চোখে দুনিয়া দেখি আমি।
ওয়াও, খুবই সুন্দর, খুবই চমৎকার করে বললেন।
কিন্তু এই বিষয়গুলো মেঘলা যদি এক লহমায় তুই এক্সপিরিয়েন্স করতে চাস, এক লহমায় যদি সমস্ত কিছু একবারে দেখতে চাস, তাহলে সবচেয়ে বড় উপলক্ষ এর চাইতে আর হতে পারে না, সেটি হচ্ছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের আবহটাই একটু অন্যরকম, পহেলা বৈশাখের উপলক্ষটা একটু অন্যরকম, যেখানে সত্যিকার অর্থে পহেলা বৈশাখের ওই মুহূর্তে দাঁড়িয়ে একসাথে এত কিছুকে একসাথে এক্সপিরিয়েন্স করা সম্ভব, যেখানে তুই একদম কাছ থেকে অনুভব করতে পারবি, স্পর্শ করতে পারবি বাঙালিয়ানাকে, ছুঁয়ে দেখতে পারবি বাঙালির সত্তাকে, গন্ধ নিতে পারবি বাংলাদেশের। এক কথায় পহেলা বৈশাখ অ্যাকচুয়ালি সত্যিকার একটি মঞ্চ বা প্ল্যাটফর্ম যেখানে বাঙালির সত্তা মিলেমিশে একাকার হয়ে যায়।
এক্স্যাক্টলি। এবং একটা বন্ধু প্রশ্ন করেছেন যে বিভিন্ন, আমাদের তো বিভিন্ন অকেশন আছে, বিভিন্ন স্পেশাল দিন আছে, সো আমরা কি দিনটাকে স্পেশাল করি নাকি দিন আমাদেরকে স্পেশাল করে?
তখন আমি বরাবরের মতোই অবাক হই। এবং সালামের কথাটা সত্যি আমার কাছে খুবই ভালো লাগলো, ইনফ্যাক্ট তার কথার মধ্যেই উত্তরটা দারুণ ভাবে লুকিয়ে আছে। সবসময় আমরাই কিন্তু সবকিছুকে, উপলক্ষ গুলোকে সাধারণ থেকে অনন্য সাধারণ করে তুলি। এবং পয়লা বৈশাখটা কেন বেশি অনন্য সাধারণ হয়ে ওঠে, কারণ এর মধ্যে আমাদের যে কথা আমি বলছিলাম যে আমাদের বাঙালি, আমাদের বাঙালিয়ানা, আমাদের বাংলাদেশিত্ব সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায় ওই দিনটাতে।
খুব ফর্সা, খুব লম্বা, মানে খুব লম্বা চুল, কালো চুল, বা হচ্ছে সি গ্রুপ আই লুক, এইরকম
সুন্দর বলতে কি সবকিছু তোদের দিকে টেনে নিয়ে যেতে হবে? লম্বা চুল, টানা টানা চোখ, এইরকম
সুন্দরের সংজ্ঞাটা কি, মানে সুন্দর বলতে আসলে কি বুঝি আমরা, মানে মনের সুন্দর আর বাহ্যিক সৌন্দর্যের মধ্যে বেসিক্যালি তফাৎটা কি, এইটাই হচ্ছে মেন কথা। আর মানে সুন্দরতম যে জিনিসটা,
সুন্দরের সংজ্ঞা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এসেছে, তবে সুন্দরটাকে খুব দারুণ ভাবে সংজ্ঞায়িত করেছে একটি একটি থিওরি, সেটা কি জানিস? সেটি হচ্ছে গোল্ডেন রেশিও থিওরি বা গোল্ডেন মিন থিওরি। এই গোল্ডেন রেশিও থিওরি, যেখানে থিওরির রেশিওর মান হচ্ছে 1.618, ইটস ইজ ভেরি ইন্টারেস্টিং। লিওনার্দো দা ভিঞ্চি যে ছবিটা পোর্ট্রেট করেছেন তার নাম হচ্ছে মোনালিসা, এবং সর্বকালের সুন্দরতম একটি ছবির মধ্যে পড়ে এই মোনালিসা। সেখানে কিন্তু 1.618 এর এই রেশিও, এই ক্যালকুলেশনটাকে কিন্তু এখানে কনসিডার করে সে ছবিটা আঁকা হয়েছে, যেখানে দুইটা অক্ষ ধরে নেওয়া হয়, একটা হচ্ছে এ অথবা একটা বি, যেখানে তুই চিন্তা করতে পারিস তোর ঠোঁটের উপর অংশ থেকে থুতনির নিচ অংশ, এটি যদি আমরা, বা নাকের নিচ থেকে থুতনির নিচ পর্যন্ত এটি যদি একটা অক্ষরের একটা অংশ চিন্তা করিস, আর একটি থুতনির নিচ থেকে একবারে মাথার উপর পর্যন্ত সেটি যদি একটা অংশ চিন্তা করিস, দুইটিকে ভাগ করলে এই দুই বাহুর গড় রেশিও যদি করিস, তাহলে সেটির মান আসবে 1.618। সেই সময়ে এই গোল্ডেন মিন থিওরিকে সে অ্যাপ্লাই করেছে এবং দেখা গেছে সেই কারণে হয়তো এই জিনিসটা এত বেশি সুন্দরতম। তার মানে এই 1.618 এই মানটাকে, রেশিওর এই মানটাকে বেস ধরে যে কোনো জিনিসটাকে যদি চিন্তা করি সেটি হবে ততখানি সুন্দর যে জিনিসটার মধ্যে মান আসবে 1.618। আমি একদম টেকনিক্যাল টার্মে ব্যাপারটা এক্সপ্লেন করার চেষ্টা করছিলাম। ইনফ্যাক্ট আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, ইসলাম ধর্মের অনুসারী তাদের জন্য সত্যি এটি অনেক দারুণ একটি উপলব্ধি, দারুণ একটি এক্সপিরিয়েন্স যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের যেটি ঘর কাবা ঘর মক্কা, সেই কাবা ঘরটাও কিন্তু 1.618 এই ক্যালকুলেশনে এর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু যদি ক্যালকুলেশন করা হয় এবং তার পজিশনিং কিন্তু ওই 1.618 এর রেশিও ঠিক গোল্ডেন মিন মানে মধ্যম যে অংশটা মানে কাবা ঘরের যে অবস্থানটা সেই অবস্থানে গিয়ে পড়ে, এটি 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 দারুণ একটি ব্যাপার। এবং যারা আমরা ইসলাম ধর্ম অনুসারী তারা অবশ্যই দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরতম জায়গা হচ্ছে কাবা, এটার তো আর কোনো বিকল্প নাই। এবং এবং সত্যিকার অর্থেই দেখ যে এই 1.618 এই ক্যালকুলেশনের পয়েন্টে এসে পড়ে, মধ্যমাটা এসে পড়ে কিন্তু ঠিক জাস্ট কাবা ঘরের উপরে এই 1.618 এই যে রেশিওতে। এটি হচ্ছে টেকনিক্যাল টার্মোলজির দিক থেকে হয়তো উদাহরণটা দেওয়ার চেষ্টা করলাম। ইভেন আমরা যারা মোটামুটি আমি দেখাতে পারলে হয়তো হয়তো ভালো হতো, মুখে বললে এরকম শোনায় যে কোনোই থেকে একদম অঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত, এটি যদি একটি বাহু আমি চিন্তা করি আরেকটি বাহু হচ্ছে শুধুমাত্র ধর শোল্ডারের নিচ থেকে কনুয়ের আগ পর্যন্ত, যেটাকে আমরা বাইসেপ বলি আর কি, সেটিরও কিন্তু রেশিও করলে আসে 1.618। এরকমই এরকম কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রকৃতির বিভিন্ন ক্ষেত্রের মধ্যে এই এই রেশিওটা কিন্তু বিদ্যমান, এবং এই 1.618 এর এই রেশিও কিন্তু স্পেসিফিক বলে দেয় যে কোন জিনিসটি কত বেশি সুন্দর। অর্থাৎ 1.618 এর রেশিওটা যত বেশি পারফেক্ট ভাবে রিফ্লেকশন হয় যেখানে, সেই জিনিসটি তত বেশি সুন্দর হয়ে ওঠে। এটি হচ্ছে টেকনিক্যাল টার্ম থেকে আমি এটা এক্সপ্লেন করার চেষ্টা করলাম। বাট যদি তুই তোর প্রশ্নে আমি যদি তোর প্রশ্নের ভিতরে যদি যাই তাহলে অবশ্যই সুন্দর সেটি যেটি মন থেকে ছুঁয়ে যায়, অবশ্য অবশ্যই চোখের যে সৌন্দর্য তার চাইতে অনেক বেশি মূল্যবান ইন্টারনাল যে বিউটির কথা আমরা বলি, কারণ এটি এক্সিস্ট করে দিনের পর দিন, মাসের পর মাস, ইনফ্যাক্ট বছরের পর বছর।
Exactly. যেমন আমি always gorgeous from inside.
Yeah, I do believe. In fact, তুই যখন না থাকিস প্রয়োজনে সে ডাউনলোড করে সেই ফেসবুকের পোস্ট গুলো তুই দেখিস যে তোকে কত মিস করে সবাই এবং কত তোর সম্বন্ধে কথা বলে, স্পেশালি তোর এই যে রিনিঝিনি হাসির শব্দ, এই যে বিভিন্ন সময় ছেলে মানুষই কিছু কথাবার্তা, সেই জিনিসগুলো অনেক মিস করে সবাই।
মাইনুদ্দিন ইসলাম লিখেছেন যে গুরুকে আমার সালাম জানাবে, এবং আছেন ইশরাত মাহেব লিখেছেন হ্যালো আমি আজ প্রথম ঢাকা এফএম শুনছি। সো বন্ধু ঢাকা এফএম যেহেতু শুনছেন, আমাদের অনুষ্ঠান যেহেতু শুনছেন, আপনি কিন্তু আজকে প্রেমে পড়েই গিয়েছেন আমাদের। এবং আছে দেওয়ান হাবিবুর লিখেছেন হ্যালো গুরু, এন্ড মোহাম্মদ রিপন খানও আছেন লিখেছেন যে আমার মেসেজটা পড়ো না কেন, আমি কিন্তু মেসেজটা পড়েই দিলাম।
আমরা এই মেসেজে অবশ্যই আসবো, তার আগে মেঘলা একটা তথ্য দিয়ে নি যে আমরা আমাকে এর আগেও তুই কয়েক দফায় প্রশ্ন করেছিস এবং বারংবারই প্রশ্ন আমার কাছে আসে যে এত কষ্ট করে কিভাবে আপনার পক্ষে প্রেজেন্ট থাকা সম্ভব হয় এই অনুষ্ঠানে। স্পেশালি আমি অনুষ্ঠানটি আমি হসপিটালের বিছানায় বসেও করেছি আফটার অপারেশন 2-3 দিনের মাথায়। এটি কেন সম্ভব হয় তারই একটা এক্সাম্পল এখনই আমি দিতে যাচ্ছি। মনে আছে তো গত সপ্তাহের কথা, কে এসেছিল? নুসরাত, রাইট? নুসরাত এসেছিল, এবং নুসরাত যে বড় একটি ট্র্যাজেডি দিয়ে তার গল্প জীবনের কথা বলা শেষ করেছিল, সেটি কি? তার ভালোবাসার সে মানুষটি, তার প্রিয়তম স্বামী, যে তাকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে, যে কাজ করত সুদূর সৌদি আরবে, এবং সেখানে সে স্ট্রোক করে মারা যায়। দীর্ঘ 1.5 মাস পর সে লাশটা ফিরে আসে বাংলাদেশে, কিন্তু ভালোবাসায় পাগল এই মানুষটি এখনো তার স্বামীকে তার মনের চেতন এবং অবচেতন মনে সবসময় খুঁজে ফিরে। সেই মানুষটি তার স্বামীর ভালোবাসায় এতখানি পাগল প্রায় হয়ে থাকে, কিন্তু সেই মানুষটি কোনোভাবেই জায়গা পায়নি, এতটুকু জায়গা পায়নি তার স্বামীর যে ইমিডিয়েট ফ্যামিলি, সেখানে তার কোন রকমেরই জায়গা হয়নি। এই মানুষটি নিজের মতো করে তার পড়ালেখা চালিয়ে যাচ্ছে এবং সে চেষ্টা করছে কিভাবে সার্ভাইভ করা যায় তার স্বামীর ভালোবাসা এবং তার স্বামীর স্মৃতি নিয়েই বাকি জীবন পথ চলতে চায়। এরকম একটি মেয়েকে নিয়ে আমরা অনুষ্ঠান করেছিলাম গত সপ্তাহে, এবং আমরা এমন একটি অবস্থাতেই অনুষ্ঠানটি বন্ধ শেষ করেছিলাম যেখানে আমরা সবার কাছে আবদার জানিয়েছিলাম যে মানুষটির জন্য আপাতত সে অলরেডি আমরা জানি যে মাস্টার্স কমপ্লিট করেছে, এই 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 মানুষটির জন্য যদি কোন একটি চাকরির ব্যবস্থা করা হয়, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে বলেছিলাম আমার লিসনার্স কমিউনিটি যারাই ঢাকা FM এর এই প্রাণা ভালোবাসা বাংলাদেশের এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকে তাদের উদ্দেশ্যে, যে আপনারা অবশ্যই পারেন, আপনাদের সেই ক্যাপাবিলিটি আছে যে যারা যেখান থেকে পারেন চেষ্টা করুন যাতে একে একটি এর যে ধরনের চাকরি ডিজার্ভ করে এ ধরনের একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। আই এম রিয়েলি ফরচুনেট। আমি তোকে প্রথমে বলছিলাম যে কেন তাগিদ পায় এ ধরনের অনুষ্ঠান করার, কেন হসপিটালের বিছানায় বসেও আমি গুরু এতেশাম প্রোগ্রাম করার সাহস পায়, শক্তি পায়, তার পেছনে হচ্ছে এই মানুষগুলি। প্রচুর প্রচুর রেসপন্স এসেছে গত সপ্তাহের পর থেকে, গত সপ্তাহের অনুষ্ঠানটি অন এয়ার হওয়ার পর থেকে অনেকেই চাকরি দিতে চেয়েছেন। সমস্ত কিছু পর্যালোচনা করে, পর্যবেক্ষণ করে ঢাকা FM অথরিটিস ফাইনালি হাবিব সাহেবের সাথে কমিউনিকেট করার চেষ্টা করেছেন, এবং অনেকে অনেকের জায়গা থেকে চেষ্টা করেছিলেন চাকরি দেওয়ার, কিন্তু আমাদের কাছে সবকিছু মিলিয়ে মনে হয়েছে হাবিব সাহেব যিনি অফারটা করেছেন যে প্রতিষ্ঠানে, সেটি তার জন্য অনেক বেশি গ্রহণযোগ্য হতে পারে, যুক্তিপূর্ণ হতে পারে। তাই হাবিব সাহেবের এই অফারটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি, এবং প্রয়োজনীয় পেপার্স প্রসিজার অলরেডি শুরু হয়ে গেছে ঢাকা FM অথরিটির পক্ষ থেকে, নুসরাতের পক্ষ থেকে, এবং হোপফুলি 10-15 days এর মধ্যে হয়তোবা একটা ক্যারিশমেটিক কিছু আবার হতে যাচ্ছে, আমাদের নুসরাত হয়তো সেই প্রতিষ্ঠানে চাকরি পেতে যাচ্ছে। সমস্ত কিছু শুনব সেই হাবিব সাহেবের কাছ থেকে। হ্যালো, আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণ ভালোবাসার বাংলাদেশে।
আপনাদেরকেও স্বাগতম, ঢাকা FM-কেও স্বাগতম।
জি, আমি বলছিলাম আপনাদের কথা, বলছিলাম নুসরাতের কথা, বলছিলাম গত অনুষ্ঠানের কথা, এবং আপনার কাছে আমি জানতে চাই যে হঠাৎ যখন আমরা গত সপ্তাহে অনুষ্ঠানটি অন এয়ার হলো, কি এক তাগিদ অনুভব করলেন যে কারণে আপনার কাছে মনে হলো যে মানুষটির পাশে এসে দাঁড়ানো দরকার, একে সহযোগিতা করা দরকার, একটু যদি বলেন আপনি আপনার মতো করে।
আসলে বস, আমি এই আসলে রেডিও ঠিক তেমন শোনা হয় না, আসলে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আমরা সবাই। তো হঠাৎ ওই দিনে আমি আমার বাসায় টেবিলে বসে রেডিওটা অন করে এখন এই খবরটা আমি প্রথম আমার কানে আসে, এই প্রথম আমি আর কি রেডিওর কাছাকাছি হই। তো পরে এই পুরো অনুষ্ঠানটা আমি শুনে আমার ভিতরটা একেবারে অন্যরকম একটা মানুষের রূপ নেয়। তো আমি অবশ্যই এই SMS পাঠাবো এই অ্যাড্রেসটা আমার কাছে ছিল না, পরে লাস্ট মুহূর্ত যখন বলা হলো তখন আমি এটা লাস্টে আমি SMS-টা পাঠাইলাম।
জি,
এবং আপনাদের দোয়া, আল্লাহর মেহরবান, আমি ওই ম্যাডামকে আমি একটা অস্থায়ী অর্থাৎ আমাদের ডিপার্টমেন্টে একটা ছোট্ট চাকরির ব্যবস্থা করার জন্য আমার থেকে আমি 100% চেষ্টা করবো এবং হবে আশা করি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি।
জি, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। এবং আপনি আপনি LGD মোস্ট প্রবাবলি এই প্রতিষ্ঠানে চেষ্টা করছেন, তাই তো?
জি জি।
আচ্ছা, আর কি আর কিছু যেন বলতে চাচ্ছিলেন আপনি, জি বলুন।
হ্যাঁ, এবং এইরকম জাতীয় অনুষ্ঠান আসলে সবার বা প্রত্যেকটা ইলেকট্রোমিডিয়া বা ইলেকট্রিশিয়ানরে এগুলো করা উচিত, এবং সেটা আসলে মানুষ জীবনটাকে বুঝতে পারে বা একে অপরের কাছাকাছি দিতে পারে। তো সেক্ষেত্রে আসলে আমরা মানুষ মানুষের জন্য এই কথাটা আসলে বাস্তবে মত করে মনে হয় প্রত্যেকটা মানুষের ওই সময়, যে সময় আমি এই লিপি ম্যাডামের কাছে মানে উনার জীবন বৃত্তান্ত আসলে আপনাদের মাধ্যমে এই ঢাকা FM এর মাধ্যমে আমি অনুভব করছি শুনে, তো সেক্ষেত্রে আমি তার প্রতি যতটুকু আমার থেকে সহযোগিতা করার মতো মনে হয়েছে আমি করার হাত বাড়িয়েছি। আশা করতেছি আপনাদের দোয়া এটা হয়ে যাবে, উপর আল্লাহ অশেষ মেহরবান থাকলে আমি এটা হয়তো আগামী 1 মাসের মধ্যে হয়তো ইনশাল্লাহ এটা হয়ে যাবে। আপনারা দোয়া করবেন আমি যেন এই কাজগুলো করে দিতে পারি।
হাবিব সাহেব, আপনি আপনার পরিবারে কে কে আছেন?
আমায় বর্তমানে আমার ঢাকা, আমার পুরো গোষ্ঠী ঢাকা, এবং আমার LGD চাকরি করি, আমার 4 ভাই চাকরি করি, আমার চাচা, চাচি, বাবা, মানে আমরা পুরো গোষ্ঠীটাই আর কি LGD পরিবার।
আপনার আপনার পরিবারে কে কে আছেন, মানে কয় ছেলে মেয়ে আপনার?
আমার আমার তো ছোট্ট একটা বাচ্চা, ক্লাস 1-এ পড়ে,
একটাই বেবি। নাম কি ওর? নাম কি?
সালমান
ফার্সি জিয়ন। আমরা আপনি হয়তো অনুষ্ঠান যেহেতু প্রথম শুনেছিলেন কতদিন, আপনার অবগতির জন্য জানাচ্ছি।
আমি আজকের অনুষ্ঠান শোনার জন্য আমি ওয়েট করতেছিলাম, আমার কয়েকবার রিং হয়েছে, তো আমি ছিলাম একটু অন্য কাজে ব্যস্ত।
আচ্ছা, আমরা আমাদের এই অনুষ্ঠানটি যখন অন ইয়ার হয় তখন প্রায় 30-35 লক্ষ মানুষ দেশ এবং দেশের বাইরে থেকে অনুষ্ঠানের সাথে যুক্ত থাকে। সবাইকে সাথে নিয়ে হাবিব সাহেব আমি অনুরোধ আমি প্রার্থনা করছি আপনার আপনার একমাত্র সন্তান আপনার পুত্রধন সালমান ফার্সি জিওনের জন্য আল্লাহ যেন তাকে অনেক অনেক হায়াত দেন। আল্লাহ যেন আপনার মতো যে নেক মানসিকতা, আপনার মতো এই যে ভালো মনের একজন মানুষ, তার সন্তানও যেন সত্যি স্রষ্টা অনেক ভালো রাখেন এবং আপনার সন্তান সেইভাবে পৃথিবীতে যেন বাঁচে যেভাবে বাঁচার স্বপ্ন সে দেখে এবং স্রষ্টা তাকে সুস্থ রাখুক। সবাইকে সাথে নিয়ে আপনার সন্তানের জন্য প্রার্থনা করছি, আপনার জন্য প্রার্থনা করছি এবং অবশ্যই আমাদের ভাবির জন্য প্রার্থনা করছি।
আমি অবশ্যই আপনার এই মানে এই মেডামের এই কাজটা যখন বুঝছেন,
জি জি,
আমি যখন এই কাজটা আমি আপনার আপনার মেসেজ পরে পরের দিন আমি অফিসে গেছি, অফিসে যে আমি আমার কলিগদের সাথে আমি এই বিষয়টা ডিসকাস করলাম,
জি,
তো এর মধ্যে আমার কিছু কলিগ আমাকে বললো যে সহযোগিতা করবে ভালো, কিন্তু এই সহযোগিতা করতে যে আমার বিপদে না পড়ে। আমি বললাম যে কিরকম, ঢাকা তো বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের সিস্টেম করে মানুষকে প্রতারণা করে বা বিভিন্ন ইয়েটা,
তো
এই সময় আমার ভিতরে আবার একটা শঙ্কা কাজ করলো, বললাম যে এইটা আবার কেমন কথা, আমি তো রেডিও শুনেছি ঢাকা FM, সেখান থেকে শুনে আমি তাদের কাছে আমি আবার যে মেসেজটা পড়াইছি এই মেসেজটার ফিডব্যাক আসছে, এই মেসেজটাও আমি তাদেরকে দেখাইছি, যে দেখানোর পরে তখন আমার কয়েক কলিগ করছে যে হ্যাঁ ঠিক আছে, তুই এটা নে, যদি সত্যিকার হয় তাহলে অবশ্যই এটা আসবে এবং চেষ্টা করতেই দেবে। তো এই যে মানুষের তো একটা শঙ্কা, পরে আমি এইটা সিভিটা পাওয়ার পরে আমি ওই পাইলাম বিকেল বেলা, ওই সময় পাওয়ার পরে আমি সন্ধ্যার পরে আমি অফিসে এটা আমার কলিগদের কাছে আমি গেলাম, যে এই যে আমি মেসেজ করাইছিলাম সেইখান থেকে আমার এই সিভিটা আসলে। তো এর মধ্যে আমার এক কলিগ ওই বাড়ি হলো ফরিদপুর, তো উনি আর কি এই এলাকাটা চিনল, বলে যে আমি এই এলাকাটা চিনি, পরে আর কি আপনার উনিও আমাকে অনেক মানে মানে সহযোগিতা করলো, আমাকে বললো যে দোস্ত এটা করে দে আমার দৃষ্টিকে, তো পরে আর কি আরো আমি নিজেকে ওর উপরে রেখে পেলাম যে না আসলে অনেকেই অনেক রকম ধারণা করে, আসলে কথাটা সব ধারণাই আসলে মানার উপযুক্ত হয় না। পরে আর কি আগামী কালকে দেওয়ার কথা ছিল, ওই সময় আমি কাগজপত্র রেডি করলাম, দরখাস্ত নিজে টাইপ করে কমপ্লিট করে পরে আমি ওই যে ভদ্রলোক আসছিল ওনার নামটা বলে দিচ্ছি, ওনাকে আবার কল দিলাম যে উনি কম্পিউটার জানে কিনা, পরে উনি আমাকে বললো যে হ্যাঁ কম্পিউটার জানে, পরে আমি কম্পিউটার অপারেটর পদ উল্লেখ করে আমি এফআইআর করলাম, পরে ইনশাল্লাহ আশা করি মার্ক হয়ে যাবে, রোববারে মার্ক হয়ে গেলে আমার এই আউটসোর্সিং দপ্তরে ফুলতে যাবে ইনশাল্লাহ, আশা করতেছি এক মাস সোয়া মাসের মধ্যে ইনশাল্লাহ এটা হয়ে যাবে।
এবং সে কম্পিউটার অপারেটর হিসেবে এলজিইডি তে কাজটা পাচ্ছে তাই তো?
হ্যাঁ, এলজিইডি তে, এবং
সকল প্রশংসা সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের। এবং আমাদের সাথে এখন যিনি
সবাই
আপনি আমাদের সাথে ফোনে থাকেন হাবিব সাহেব, একটু ফোনে থাকেন বন্ধুরা, আপনারা সবাই অবশ্যই শুনতে পাচ্ছেন যে আমাদের সাথে আছেন হাবিব সাহেব। এবং এই হাবিব সাহেব আমি যে কথা শুরুতেই বলছিলাম মেঘলা, যে কিছু সাধারণ মানুষের হাত ধরে সত্যি অনন্য সাধারণ অনেক ঘটনায় ঘটে যায় এবং অনন্য সাধারণ ঘটার প্রতীক্ষায় সবসময় মানুষ থাকে, কিন্তু আমরা এমন এক আনফর্চুনেট দেশে বাস করি, এমন এমন এক আনফর্চুনেট জাতি বিলং করি, যে মানুষ সাধারণ মানুষগুলো চাইলেও তার মনের মতো করে কিছু যে করতে পারবে সেই সুযোগটা আমরা তৈরি করতে পারি না, সেই প্রেক্ষাপট সেই প্ল্যাটফর্মটা আমরা তাদেরকে দিতে পারি না। হাবিব সাহেব যৌক্তিক কারণেই বলছিলেন যে আদৌ আমি যে ভালো কাজটা করতে চাচ্ছি সেটি আদৌ কিন্তু তার জন্য ভালো হবে নাকি এটা করতে গিয়ে তাকে আবার কোন বিপদের সামনে পড়তে হবে। এবং এই যে কথাগুলো যখন শুনছিলাম তখন আমরা কিন্তু এর আগে এই কারণেই সিদ্ধান্ত নিয়েছি, হাবিব সাহেব আপনি হয়তো শুনতে পাচ্ছেন আমাকে, হাবিব সাহেব আপনি হয়তো শুনতে পাচ্ছেন আমাকে, এই কারণেই আমরা এই অনুষ্ঠানের উদ্যোগটা নিয়েছি এই প্রাণা ভালোবাসার বাংলাদেশে যার মাধ্যমে আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে শুধু মানুষের সমস্যা না বরং সমাধান কল্পে কিভাবে আমরা একটি প্ল্যাটফর্মে রূপ দিতে পারি প্রাণা ভালোবাসার বাংলাদেশকে, এবং স্রষ্টার অশেষ রহমতে আমরা সেটি সফল কাম হয়েছি বহুলাংশে। যখন আমরা কোন উদ্যোগ গ্রহণ করেছি আপনাদের মতো মানুষ সবসময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, এবং টানেলের মধ্যে ছোট্ট একটা আলোর ভূমিকা নিয়েই যেন প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওটা সামনে সামনে অগ্রসর হচ্ছে, যেখানে আমাদের সমস্ত কাজকর্মই থাকে অনেক বেশি ট্রান্সপারেন্ট। অন ইয়ারে আমরা সমস্ত কিছু আপনাদের অ্যাকনলেজ করি, অন ইয়ারে আপনাদের কাছ থেকে যে ফিডব্যাকগুলো পাই সেটা সবাইকে জানিয়ে দিই, অন ইয়ারে যে ভিকটিম তার কাছে যে সুযোগগুলো তৈরি হচ্ছে সেটি তার কাছে আমরা ট্রান্সফার করে দিই। সবকিছুর মধ্যে আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করার চেষ্টা করি, এবং ইনশাআল্লাহ আমরা যতদিন পর্যন্ত এই অনুষ্ঠানটি কন্টিনিউ করব আমাদের মধ্যে এই সততা এই ট্রান্সপারেন্সি 110% থাকবে। যেদিন করতে পারবো না ইনশাআল্লাহ সেই মুহূর্তে আমি গুরু এতেশান অনুষ্ঠান থেকে পদত্যাগ করব বা অনুষ্ঠানটা বন্ধ করতে আমি বাধ্য হব। এবং এখন আমাদের সাথে আছেন নুসরাত, যে নুসরাতকে নিয়ে আমরা গত সপ্তাহে অনেক কান্না অনেক কষ্ট অনেক দুঃখ নিয়ে হাজির হয়েছিলাম। হাবিব আমাদের সাথে আপনি প্লিজ থাকবেন, এই ফাঁকে আমরা নুসরাতকেও একটু ফোনে নিয়ে নিব, এবং নুসরাতের সেই কান্না মাখা মুখ যেন আর দেখতে না হয়, তারপর চোখ দিয়ে আমরা চাই যে এখনো পানি পড়ুক সেটা অবশ্যই যেন আনন্দশ্রু হয়। নুসরাত ওয়ালাইকুম আসসালাম, নুসরাত
কেমন আছেন গুরু?
হ্যাঁ আমি ভালো আছি, এখন তো অনেক ভালো, এ ভালোর কোনো ঠিকানা নাই নুসরাত, ঠিকানা বিহীন ভালো, অসম্ভব রকম ভালো। আপনার জন্য অনেক ভালো আছে নুসরাত, সেদিন আমরা যখন কথা বলছিলাম আপনার স্বামীর হঠাৎ করে চলে যাওয়া এসব দুঃখের কথাগুলো কষ্টের কথাগুলো যখন হচ্ছিল শেষ মুহূর্তে যখন মনে হচ্ছিল কোথাও কোনো আশা নাই কোথাও কোনো বাঁচার বা কোথাও কোনো সেই রকম অর্থে ঠিকানা নাই, কিন্তু তারপরে একটা আশা নিয়ে অনুষ্ঠানটি শেষ করেছিলাম যে মানুষগুলো আমাদের কথা শুনছে তাদের মধ্যে কেউ না কেউ অবশ্যই দাঁড়িয়ে যাবে যারা চেষ্টা করবে কিভাবে নুসরাতকে ভালো রাখা যায়। অনেকে রেসপন্স করেছে, কিন্তু তার মধ্য থেকে হাবিব সাহেব যার রেসপন্সটাকে আমাদের কাছে সবচাইতে বেশি যৌক্তিক মনে হয়েছে এবং তার রেসপন্সটা গ্রহণ করাটাই আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে। ফাইনালি হাবিব সাহেবের সাথে আমরা ফোনে আছি, হাবিব সাহেব বলছিলেন যে সমস্ত প্রসিজার কমপ্লিট করতে হয়তো মাসখানেক সময় লাগবে, টেলিফোন অপারেটর হিসেবে এলজিইডির মতো প্রতিষ্ঠানে আমরা নুসরাতকে দেখতে যাচ্ছি, কেমন অনুভব হচ্ছে নুসরাত?
আমার অনেক মানে অনুভূতিটা বোঝাতে পারবো না, তবে অনেক ভালো লাগছে। যে আমার মনে হয়েছিল এতদিন যে আমি আসলে অনেকটা অসহায়, কিন্তু এখন মনে হচ্ছে যে না, আমার পাশে অনেক মানুষ আছে। হ্যাঁ, আর প্রাণা ভালোবাসার বাংলাদেশে অনেক শ্রোতারা আমার জাতি সারা দিচ্ছে, আমার বুঝতে পারছে এসে দাঁড়াচ্ছে, তো আমার খুব মানে খুব ভালো লাগছে। চাকরিটা হোক না হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে সবাই আমাকে আমার কষ্টটাকে শেয়ার করছে, আমার পাশে দাঁড়াচ্ছে, আমাকে রেসপন্স করছে, এটা আমার খুব ভালো লাগছে।
আসলে এটা অনেক অনেক বড় ভালো লাগার। হ্যাঁ হাবিব সাহেব আপনি কথা বলুন, নুসরাত ফোনে আছেন, কথা বলুন।
হ্যালো আসসালামু
আলাইকুম,
ভালো আছি ভাই, আপনি ভালো আছেন?
জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন সব মিলিয়ে?
হ্যাঁ ভাইয়া ভালো আছি।
হাবিব সাহেবকে কিছু বলার আছে নুসরাত?
দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ সুস্থ রাখে ইনশাল্লাহ, আমি আমার সাধ্যের ভেতরে যা আছে আমি সবটুকু দেব ইনশাল্লাহ।
অবশ্যই
ভাইয়া, এবং হ্যাঁ অবশ্যই আমি আপনার আসলে আপনার কথা আমি শুনতে খুব কষ্ট পাচ্ছি, সুতরাং আমি আসলে আপনার কথাটা শুনতে চাচ্ছি না। আমি গুরুকে গুরু আসলে আমি লিপির কথা আসলে আমি সইতে পারতেছি না, কারণ হলো আমার জীবনে আসলে এইরকম সিচুয়েশন বা এইরকম ট্রাজেডি আমি কখনো পাই নাই, মানে এত কষ্ট লাগছে ওই দিনে আমার, আমি এইরকম ট্রাজেডি কখনো মানে শুনি আমার কাছে নাই। আসলে এই জন্যই আমি মানে লিপির কথাগুলো আমার কাছে এত কষ্টদায়ক হচ্ছে, এই জন্য আমার শোনার ইচ্ছাটা যাচ্ছে না। আমি আসলে তার একটা কর্মের
আল্লাহ
দিলে ব্যবস্থা করে আমি তার সাথে কথা বলবো।
রেডিও যে এত গভীরে যেতে পারে, আসলে আমি এই রেডিও না শুনলে আমি এটা বুঝতাম না যে এত গভীরে এত অজপরা গায়ে মানে সেই সেখান থেকে একজনকে উঠায় নিয়ে আসলেন। আমি এটা আমার ভিতরে সবচেয়ে বড় মানে কারিশমা মনে হচ্ছে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাদেরকে জারিয়া করে দিয়েছেন হাবিব সাহেবের সাথে কথা বলার এবং এই নুসরাতকে নিয়ে আসার। হাবিব সাহেব, সেই উদ্দেশ্যেই অনুষ্ঠানটি শুরু করা যে যারা সমাজের পিছিয়ে থাকা মানুষ, যারা সমাজের অবহেলিত মানুষ, যাদের খবর কেউ রাখে না, তাদেরকে যেন আমরা সুযোগ করে দিই, তাদের জন্য এই প্ল্যাটফর্মটা, সাধারণ মানুষের জন্য এই প্ল্যাটফর্ম।
হ্যাঁ অবশ্যই, আর আমি আসলে আরো অনেক হেল্প করতে পারতাম, কিন্তু বর্তমানে আমাদের ডিপার্টমেন্টের যিনি প্রধান ওনার নিয়ে একটা কোর্টে মামলা চলছে, ওই মামলাটা না হলে হয়তো আমি
কোনো সমস্যা নাই, যা হচ্ছে সেটি অনেক বড় কিছু, অনেক বড় কিছু। এবং আপনার মধ্যে
আপনাদের দোয়া আল্লাহর মেহরবানি, আমি আমার থেকে আমি এতটুকুই হবে না, আমি করে দেবো ইনশাআল্লাহ,
ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং সত্যি মানুষের কষ্ট দেখে যিনি এমন ভাবে কষ্ট পান, যেটা হাবিব সাহেব বলছিলেন যে লিপির সেই কান্নামাখা কণ্ঠ আমার কানে এখনো লেগে আছে, এই জন্য তার কণ্ঠস্বর আমি ঠিক নিতে পারছি না, মানুষের কষ্ট দেখে যে এমন ভাবে বেসামাল হয়, স্রষ্টা তার পাশে থাকুক, স্রষ্টা তার স্বপ্নর সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করুক, স্রষ্টা তাকে সে যেভাবে ভালো থাকতে চায় স্রষ্টা সেভাবে তার পাশে থাকুক। এতগুলো মানুষকে সাথে নিয়ে হাবিব সাহেব আপনার জন্য স্পেশালি আপনার পুত্র সন্তান সালমান ফার্সির জন্য দোয়া করছি যে তিনি যেন অবশ্যই স্রষ্টা যেন তার আপনার স্বপ্ন পরিবারের সবাইকে সুস্থ রাখেন, শান্তিতে রাখেন, ভালো রাখেন। যে মানুষ আপনি মানুষের দুঃখে কাঁদেন, যে মানুষ আপনি পিছিয়ে পড়ায় মানুষগুলোকে সামনে নিয়ে আসার জন্য ভাবেন, যে মানুষ আপনি একজন অপরিচিত চেনা নাই জানা নাই এমন একজন মানুষের দুঃখে এমন ভাবে সহমর্মিত হন যে তার একটি জবের জন্য প্রাণপণ চেষ্টা করেন, সে মানুষটা ভালো থাকবে, এটাও আমরা চাই আমাদের প্রার্থনাতে।
আমরা সাত ভাই, আমার কোন বোন নাই, আমার কোন বোন নাই, আমরা সাত ভাই, সাত ভাই আমরা সবাই ফায়ার মাস্টার ডিগ্রি। তো আমাদের সবচেয়ে বড় কষ্ট আমরা আসলে এই বোন, এই বোনদের আমরা এই কান্না, বোনদের কথা এগুলো আমরা সইতে পারি না, মানে এত কষ্ট লাগে। আল্লাহ আমাদের বোন দেন নাই, তো আসলে
এই যে বোনহীন এই ভাইটারে বোনের সেই মানে ভালোবাসা, সেই আদর আপনি দিবেন সেটাই আপনার কাছে আমরা আশা করব। এবং আজকের পর থেকে অনেকে ভাই বলে ডাকি, অনেকে ভাইটি বলে ডাকে, অনেকে ভাইজান বলে ডাকি, অনেকে বড় ভাই বলে ডাকি, আমি চাই আপনি ভাইজান বলে ডাকবেন আজকের পর থেকে হাবিব সাহেবকে। এবং জীবনে যতদিন বাঁচবেন, যতদিন আপনার নিঃশ্বাস চালু থাকবে, রিজিকের মালিক তো সবসময় স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু অবশ্যই কখনো না কখনো কিছু ফেরেস্তা রিজিকের জারিয়া হয়ে আসেন। এখানে যে ফেরেস্তার নাম হাবিব সাহেব, যিনি আপনার রিজিকের জারিয়া হয়ে এসেছেন, সেই মানুষটিকেই ভাইজান বলে ডাকবেন এবং ভাইজান হওয়ার পুরো হক আপনি আদায় করবেন সারা জীবন, এটি আশা করব আপনার কাছ থেকে। পারবেন না নুসরাত?
অবশ্যই পারবো, আমাকে দোয়া করবেন।
হ্যাঁ অবশ্যই দোয়া করবেন।
কথা বলি গুরু,
হ্যাঁ
আমার যখন জীবনের মানে সব স্বপ্ন একদম মাটিতে মিশে গেছিল, আমার তখন বাঁচার কোন ইচ্ছা ছিল না যে আমি বাঁচবো, আমার এরকম কোন ই ছিল না, অবলম্বন ছিল না যে আমি বাঁচা থাকবো। তবে গুরু একটা জিনিস ভাবতাম যে মোর মানে নিজে মরবো, আত্মহত্যা করবো, এটা মহাপাপ, এ দুনিয়াও শেষ, ও দুনিয়াও শেষ। আমি যে একটা মানুষকে ভালোবাসছি, সে আমাকে ভালোবাসছে, তাহলে তো আমি তাকে পাবো না পরজন্মে, এরকম একটা জিনিস ভিতরে তৈরি হয়েছে। তো মানে আমি খালি চিন্তা করতাম যে আমি কি করবো, কি করে বাঁচবো। তা আমার এখন মনে হয়েছে যে আল্লাহ আসলে এত অশেষ মানে আল্লাহর এত অশেষ
মেহেরবানি,
এত দয়ালু আল্লাহ, না কিন্তু আমার জন্য এরকম একটা ভাই, এরকম একটা মানুষ আমার পাশে এসে দাঁড়াইছে। বিশ্বাস করেন গুরু, আমার ভেতরটা এখন আমাকে কি ওরকম বোন করে মানে বোন বলে মেনে নিচ্ছে, আমি একটা বড় ভাই পাচ্ছি, তো অনেক কিছু।
সেটি সেটি
গুরু,
হ্যাঁ অভিষেক,
আমি আমি একটু বলি, আমাদের আমাদের পরিবার আমরা সাত ভাই, আমি হলাম তিন নাম্বার অর্থাৎ শেষ ছেলে। তো আমাদের পরিবার অনেক বড় পরিবার, আমাদের পরিবারে আমি কর্তা, আমি এর গার্জেন আর কি, দুটা কর্তা। তো আসলে আমার এমন একটা ইচ্ছা যে আমি যদি আল্লাহ আমার হাত দিয়ে লেকের একটা কর্মের ব্যবস্থা করায় আমি আমার বাসাতে আপনাদের সবাইকে আমি নিয়ে আসবো।
আলহামদুলিল্লাহ, আমি খুশি হব, আমরা সবাই অনেক খুশি হব। মিলা, এই দাওয়াতটা অবশ্যই মিস করা যাবে না,
অবশ্যই না,
এবং আমরা সবাই মিলে যেতে পছন্দ করবো। ইনফ্যাক্ট অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যখন হ্যান্ড ওভার করা হবে লিপির কাছে, সেই ছবিটা হাবিব সাহেবের সাথে, ওই ছবিটা কিন্তু আমরা আমাদের ইন্টারনেট আপলোড করতে চাই, যাতে করে গোটা বিশ্ব থেকে সবাই দেখতে পায় যে হাবিব সাহেব সেই এটা হ্যান্ড ওভার করতেছে ওখানে। এটা কিন্তু আমরা চাইবো বারোই, আমাদের টেকনিক্যাল টিমে যারা আছেন এবং প্রডিউসার ইন্তেজারকে অনুরোধ করবো যে অবশ্যই যেন ছবিটা কালেক্ট করে এবং সেটি ইন্টারনেট আপলোড করা হয়। হাবিব সাহেব দেখেন যখন অনেক বড় মুখ করে, আমি কি এখন সালমান ফার্সির কণ্ঠ শুনলাম আপনার পাশ থেকে, একটা বাচ্চা কণ্ঠ, সেটা কি সালমান ফার্সি যে পাশে থেকে আওয়াজটা শুনলাম, যেটা আপনার সন্তানের? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা,
আমি তো কম্পিউটারের সামনে বসে,
আচ্ছা আচ্ছা, আমি মনে করছি যোকে পাবো কিনা ফোনে, নো প্রবলেম। তো আমি যে কথাটা বলছিলাম যে যখন খুব বড় করে বলতেছিল নুসরাত যে আমার এখন এক পর্যায়ে মনে হতো যে জীবনটা রেখে লাভ কি, শেষ করে ফেলি, সেই আমি এখন ভাবি যে স্রষ্টা আসলে সবকিছু দারুণ ভাবে সাজিয়ে রাখেন। আমরা বান্দা অনেক সময় বুঝতে পারি না বলেই হয়তো বিফল হই বা বলেই হয়তো হতাশাগ্রস্ত হয়ে পড়ি, আশা হারিয়ে ফেলি। এখন তিনি বারবার সেই স্রষ্টার কৃতজ্ঞতা পোষণ করছেন, কিন্তু স্রষ্টার এই বড়ত্ব দেখবার জন্য আসলে জারিয়া হয়ে ওঠেন কিছু কিছু মানুষ যারা তাদের জায়গা থেকে অসামান্য ভূমিকা পালন করেন, তেমনি একজন হাবিব সাহেব। হাবিব সাহেব, আপনাকে যখন সম্মান দেখাচ্ছি, সম্মান দেখিয়ে কথা বলছি, আপনার সম্বন্ধে যে প্রেজ ওয়ার্ড দিয়ে কথা বলছি, বলে নিজেকে হালকা করা,
এরকম এখনো পরে পর্যায়ে আমি আসলে করতে পারি নাই।
না, আমি চাই না, অনেক বড় কিছু চাই না আমরা। হাবিব সাহেব, আমি চাই যে আপনার মতো সাধারণ মানুষজন থাকুক, অন্য সাধারণ মানুষ নিয়ে আমরা পাগল হয়ে গেছি, অসাধারণ মানুষের চাপে আমরা ভস্মীভূত হয়ে যাচ্ছি, অসাধারণ মানুষের চাপ আমরা নিতে পারছি না, আমরা চাই শুধু সাধারণ মানুষ, বোকাশোকা মানুষ, ভালো মানুষ, যেমন আমি ওই জায়গাতে থাকতে চাই, আপনি ওই জায়গাতে আছেন, এমন মানুষের বড় বেশি দরকার। অসাধারণ মানুষের ভিড়ে আমরা একদম মানে যাতা অবস্থা, অসাধারণ মানুষ আর চাই না আমরা। স্রষ্টা যেন আপনার মতো মানুষ বেশি বেশি বিশেষ করে আমাদের দেশে পৃথিবীতে পাঠান, তবেই হয়তো পৃথিবীটা ব্যালেন্স থাকবে। আয়দার আমার মনে হয় না যে পৃথিবীর বেশি দিন এক্সিস্ট করতে পারবে। অনেক ভালো থাকুন জি, আপনার কাছে বিদায় নিচ্ছি, এবং সত্যি প্রাণা ভালোবাসার বাংলাদেশ গর্বের আরেকটি মাইল ফলক স্পর্শ করল আপনাকে কাছে পেয়ে, এবং নুসরাতের জীবনের দারুণ একটা ইউটার্ন নিয়ে আসতে পেরে সেই মুহূর্তের জন্য তাকিয়ে আছি। সেদিন হয়তো নুসরাতের হাতে হ্যান্ড ওভার করবেন তার অ্যাপয়েন্টমেন্ট লেটার, এবং নুসরাতের হাস্যোজ্জ্বল মুখ, আপনার হাস্যোজ্জ্বল মুখ, সেটি আমরা হয়তো ইন্টারনেটে কোনো একদিন এই ছবিটা আপলোড করব, এবং আমরা জানি সেদিন লাইকিংস এর বন্যা বইবে গোটা বিশ্ব থেকে যারা তাকিয়ে থাকে সবসময় মানুষের পাশে দাঁড়াবার জন্য। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রাণব ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে আপনার জন্য।
আপনি না বলে ছোট বোন হিসেবে একবার যদি একটু আদর দিতেন আমি খুব খুশি হতাম।
নুসরাত, তুমি আমার প্রাণের ছোট বোন, তোমার জন্য আমার অনেক অনেক আদর, অনেক অনেক ভালোবাসা। যেভাবে এখন এই হাস্যোজ্জ্বল কণ্ঠস্বর শুনলাম জীবনের শেষ দিন পর্যন্ত, বোন আমার, এরকম হাস্যোজ্জ্বল কণ্ঠস্বর নিয়ে বেঁচে থাকো, জীবনের সমস্ত সুখ তোমার কদম ছুঁয়ে যাক, অনেক বড় করে বাঁচো তুমি। এখানে কি সবকিছু শেষ মেঘলা?
একদমই না,
আবার পথ চলা বাকি, শো মাস্ট গো অন, কারণ সুখের চাইতে দুঃখের জায়গা অনেক ভারী। আজকে হয়তো নতুন কাউকে নিয়ে আমরা আমাদের পথ চলা শুরু করবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি।
ওকে বন্ধু, ছোট্ট একটা বিরতির আগে আমি আপনাকে জানিয়ে দিতে চাই যেটি, সেটি হচ্ছে যে আমাদেরকে বেশি বেশি করে SMS করবেন এবং কমেন্ট করবেন, এবং SMS এর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ টিও লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার মানে যে কথাটি আপনি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং যদি আপনি আসতে চান আমাদের এই অনুষ্ঠানটিতে, শেয়ার করতে চান আপনার ভালোবাসার কথা, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে মোবাইল
ইমেলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে টাইপ করবেন আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং এস এম এস টি বন্ধু অনেকবার করে আপনাকে করতে হবে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhaka-fm90.4। এবং এখানটিতে আজকে আমাদের অতিথি বন্ধুর ফটো আপলোড করা হয়েছে এবং অনেক বন্ধু আমাদের এই পোস্টটিতে লাইক করছেন এবং কমেন্ট করছেন। আর আজকের আমাদের অতিথি বন্ধুর নাম হচ্ছে শারমিন। এবং ওকে আরেকটা জিনিস জানিয়ে দিই, সেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ আপনি যদি অংশগ্রহণ করতে চান তাহলে আপনি খুব ইজিলি করতে পারেন। আর প্রসেসটি হচ্ছে আপনি রেক্সের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে যে আপনি নাম্বারটি পাবেন সেই নাম্বারটি আপনি 16260 তে যত খুশি ততবার এস এম এস করবেন এবং সর্বাধিক এস এম এস কারী অংশগ্রহণ নিতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। আর বন্ধু ওকে আছেন বাবুল আমাদের সাথে এই মুহূর্তে, লিখেছেন যে মেঘলা আপু কেমন আছেন, গুরু আমাকে কি ভুলে গেছেন, আপনার প্রতিটি অনুভূতি আমি একটুও ভুলিনি। ওকে বাবুল ভাইয়ের কথা মনে পড়ছে, আমাদের কলিগ, এক্স কলিগ। এনিওয়ে বাবুল ভাই আপনি আমাদেরকে শুনছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, অবশ্যই শুনবেন, শুনতেই থাকবেন। আর যেসব বন্ধুরা আছেন তাদেরকে শোনার জন্য উদ্বুদ্ধ করবেন। ওকে সো বন্ধু ছোট্ট একটি বিরতি নিয়েই নিচ্ছি, আর বিরতির পরে তো অবশ্যই ফিরে আসবো। ওকে
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com।
আহা কি সুন্দর একটা গান শুনছিলাম আমরা, নভেম্বর রেইন বাই গান্স অ্যান্ড রোজেস। ওকে বন্ধু আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে আপনারই পছন্দের অনুষ্ঠান প্রাণা ভালোবাসার বাংলাদেশ। এবং ওয়েলকাম করছি আপনাকে আরো একবার। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন গুরু এতেশ্রাম এবং আছেন আমাদের আজকের অতিথি বন্ধু শারমিন। তো বন্ধু আপনাকে আরো একবার জানাতে চাই যেটি, সেটি হচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ আপনি যদি অংশ নিতে চান তাহলে রেক্সের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন নাম্বারটি 16260 তে যত খুশি ততবার এস এম এস করুন এবং সর্বাধিক SMS কারি অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। সো বন্ধু আপনি আছেন আমাদের সাথে এবং আমরাও সবাই আছি আপনার সাথে। এবং যারা এখনো যুক্ত হননি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমাদের সাথে যুক্ত হন এবং আমাদেরকে SMS করুন, কমেন্ট করুন। এবং নিয়মটি জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ টি লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার কথাগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সো বন্ধু আমি আর একদমই আপনাদেরকে অপেক্ষা করাতে চাই না, কথাও বাড়াতে চাই না, আমি চলে যাচ্ছি গুরু হিতেশ্রামের কাছে।
আমি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি আজকের যিনি অতিথি, যিনি অলরেডি হট সিটে বসেছেন এবং আমরা তাকে নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের মতো তার জীবনের উপাখ্যান, তার জীবনের কথাগুলো আমরা শুনব। এবং এর আগে আমরা বিরতিতে যাওয়ার আগে হয়তো একটা দারুণ একটি ঘটনার চমৎকার সমাপ্তির দিকে যেতে দেখেছি, যেখানে আমরা নুসরাতের একটি ভবিষ্যৎ, ভালো একটি ভবিষ্যতের দিকে আমরা যেতে দেখেছি। কিন্তু আমরা তখনই বলছিলাম যে শো মাস্ট অন, আমাদেরকে এখন সামনের দিকে তাকাতে হবে আরেকজনকে নিয়ে। অলরেডি আমরা আমাদের তার জীবনের কথা আমরা শুনতে চেষ্টা করব এখন, এবং তার আগে আমি আনুষ্ঠানিকভাবে আরেকবার স্বাগত জানাচ্ছি শারমিন আপনাকে। ফাইনালি আপনি হট সিটে বসেছেন, সব মিলিয়ে আপনার অনুভূতি কেমন?
ভালো লাগছে খুব এখানে আসতে পেরে। এবং আমি ঢাকা এফএম কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে মানে সুযোগ দেওয়ার জন্য। এবং আমি প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে গুরুর প্রতি অসীম শ্রদ্ধা এবং সালাম পেশ করছি। গুরু আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। ইনফ্যাক্ট ওয়ালাইকুম সালামের মধ্যে এই 30-35 লক্ষ মানুষ যারা অনুষ্ঠানটি শুনছে তাদের সকলেরই উত্তর মিশে আছে এবং আমরা সবাই মিলেই শুনতে চাচ্ছি আপনার জীবনের কথা।
আমি ছোটবেলা থেকেই শুরু করতে চাচ্ছি। আমার ছোটবেলাটা কেটেছে গাজীপুরে। আমার বাবা গাজীপুর বাংলাদেশ ডিজেল প্লান্টে চাকরি করতেন। তো ওখানেই আমাদের, আমরা তিন বোন এক ভাই। তো আমাদের দু বোন এক ভাইয়ের জন্ম হয়েছে গাজীপুরে, আর আমার যে বড় বোনটা আছে সে আমার মানে স্বাভাবিকভাবে প্রথম সন্তান আমার নানুর বাড়িতেই হয়েছে। তো হঠাৎ কি হলো, এইভাবে চলছিল আমাদের লেখাপড়া ওই কলোনির ভিতরেই, মানে আমাদের ফ্যাসিলিটি যত ছিল সবকিছু ফ্যাসিলিটি ওই কলোনির ভিতরেই ছিল। তো হঠাৎ করে যখন একটা পর্যায়ে আসলো যে মানে অনেকগুলা সরকারি ফ্যাক্টরি মানে বন্ধ করে দেয়া হচ্ছিল একটা সময়ে, তো তখন ওই বাংলাদেশ ডিজেল প্লান্ট যে ছিল ওটাও বন্ধ হওয়ার পর্যায়ে মানে এরকম কথা হচ্ছিল। তো সরকার থেকে যে একটা ঘোষণা দিয়েছে যে স্বেচ্ছা যারা ই করবে গোল্ডেন হ্যান্ডশেক ওটা করবে তারা মানে এটার একটা ফ্যাসিলিটি পাবে, আর যারা করবে না তাদের একটা মানে রিস্ক, তাদের পরবর্তীতে কোনো অ্যামাউন্ট দেওয়া হবে কিনা এরকম একটা ব্যাপার ছিল। তো আব্বু খুব মানে টেনশনে, কারণ আমার আব্বুর মানে লাইফটাই কেটেছে লেখাপড়া আর ওই চাকুরি, আর আমার যে চাচারা আছে তারা দেশেই ছিল, তো আব্বু খুব টেনশনে আছে। এখন ওটাও করতে পারছে না মানে ছাড়বো না, এটাতেও একটা কেমন মানে তার কনফিউশন কাজ করছে, আবার না ছাড়লে কি হবে মানে একটা দুটানার মধ্যে। তো এক পর্যায়ে মানে আব্বু চাকরিটা ছেড়ে দিয়েছে, ছাড়ার পর মানে একটা চাকরিজীবী মানুষ যখন চাকরি থেকে বিরত হয় তখন কিন্তু তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আব্বু মানসিক ভাবে খুব মানে ভেঙে পড়েছে। তো এই অবস্থা দেখে আম্মু আমার মানে নিচের তলায় একটা আঙ্কেল ছিল মানে তাকে গিয়ে মানে আব্বুর বন্ধুই আর কি কলিগ, তাকে গিয়ে আব্বুর কথাটা বলেছে, সে তো খুব বিমর্ষ হয়ে পড়েছে, তো এখন কি করা যায়। তো ওইখানেই বাংলাদেশ ডিজেল প্লান্টেই একজন আমার আঙ্কেল ছিল যে বসুন্ধরার মানে বসুন্ধরা মালিকের ভাগ্নি, তো উনি ওইটা ছেড়ে ওই তার মামার ফ্যাক্টরিতেই চলে গেছে, ওখানকার একটা ফ্যাক্টরি দায়িত্বে উনি ছিল। তো আমার ওই আঙ্কেলটা বললো ঠিক আছে চাকরি ছেড়ে দিয়েছে, তো আমি ওই ভাইয়ের কাছে ফোন করে বলবো যাতে একটা ব্যবস্থা করা হয়। তো উনি ফোন করেছে, করার পর বলল যে সমস্যা কি, ওকে এখানে পাঠানোর ব্যবস্থা করো। তো আব্বু যোগাযোগ করার পর আমার আব্বুর এই দেশেই আমাদের দেশের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁতে, আর ওই ফ্যাক্টরিটা সোনারগাঁতেই হয়েছিল, তো আব্বু খুব লাকি যে দেশে চলে আসা যাবে। তো চলে এসেছে, আসার পর ওখানে জয়েন করেছে। তো আমরা আমাদের লেখাপড়ার সুবিধার্থে ওই কলোনির ভিতরেই আমরা ছিলাম, মানে আরেক আঙ্কেলের বাসার একটা সাবলেট নিয়ে, আমাদের তো বাসা ছাড়তে হয়েছিল তখন, তো সাবলেটে ছিলাম প্রায় তিন বছর, তিন কি চার বছর। ওখানে আমার মেজো বোনটা ইন্টার কমপ্লিট করেছে, আর আমি তখন খুবই ছোট, আমি আর আমার ভাই পিঠাপিঠি আর আমার বড় বড় দুবোন পিঠাপিঠি, খুবই ছোট আমরা। তখন আব্বু সিদ্ধান্ত নিল যে অনেক দিন তো থেকেছ, ওর আমার মেজো বোনের ইন্টার কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা এখন সোনারগাঁ চলে আসো। তো আমাদের ই আমরা মানে কলোনির ভিতরে আমাদের চারতলার উপরে মানে আমরা জন্ম হয়েছে, ওখানকার ফ্যাসিলিটি অন্যরকম। তো বলছে যে ওই দেশে গিয়ে কি আমরা মানে অ্যাডজাস্ট করতে পারবো কিনা। তা আব্বু বলে যে ঠিক আছে, এখন আমাদের মানে যেটা গ্রামের বাড়ি ওখানে যাব না, আমরা একটু মানে প্রপারে তোমাদের রাখবো। তা আম্মু বললো যে আচ্ছা ঠিক আছে। তো আমরা চলে এসেছি সোনারগাঁয়ে, আসার পর আমরা একটা ভাড়া বাসায় উঠেছি, যেহেতু আমাদের গ্রামের সাথে অ্যাডজাস্ট হয় না, তো ওখানেই থাকছিলাম, লেখাপড়া করছি। আর আমি ছোটবেলা থেকে কি খুব মানে একটু ভীতু টাইপ, উচ্ছলতা মানে ভেতর ভেতরে, মানে খুব একটা যে মানুষের সাথে মেশা বা চটপট উত্তর দেওয়া এগুলো পারতাম না। আমার বড় দুবোন আবার ওরা মেহমান আসলে মানে আতিথেয়তা যেটাকে বলা হয় সেটা করতে পারতো, কিন্তু আমি ছিলাম একেবারেই মানে আমি আর আমার ছোট ভাই একেবারেই মানে ঘরোয়া টাইপ, মেহমান আসলে দেখা যাচ্ছে আমরা ভিতরে গিয়ে লুকাচ্ছি, এমন অনেক আত্মীয় স্বজন আছে যারা আমাদের ছোট দুই ভাই বোন কে চেনেই না, বলে যে এরা কে, তো আম্মু বলে যে এটা তো আমার ছোট মেয়ে বা এই এ জাতীয়। তো ওখান থেকে যখন আমি স্কুলে এসে ভর্তি হলাম, মানুষের সাথে মিশতে পারি না, মানে তখন ব্যাপারটা কি আমরা তো একটু প্রপার থেকে এসেছি, তো আমার তখন স্কুল ড্রেস ছিল না, তো আমি স্কার্ট পরে স্কুলে গিয়েছিলাম। তো এটা তো একটু মফস্বল এরিয়া, সবাই একটু অন্যরকম, তো ক্লাসমেটরা আমার মানে খুব কটুক্তি করছিল, তো আমি খুব করে কান্না করে দিয়েছি। তো স্যাররা এসে বললো যে তোমরা ও তো নতুন, তোমরা ওকে ফ্রেন্ডলি নিচ্ছ না কেন, এরকম তো মানে করলে তো এটা ভালো দেখায় না, তোমাদের স্কুলের যে রেপুটেশন আছে সেটা তো খারাপ হবে, তোমাদেরকে খারাপ ভাববে, তো তোমরা এরকম করছো কেন ওর সাথে। তো এক পর্যায়ে যাদের সাথে আমার ঝগড়া হয়েছিল ওদের সাথে আমার আমার মানে একদম মানে আত্মার বান্ধবী হয়ে গেছে পরবর্তীতে। এই যারা মানে কেউ আমার সাথে এসে যদি মিশতে পারে তার সাথে আমি মিশতে পারি, বাট আউট কারোর সাথে কথা বলতে পারি না, মিশতেও পারি না। তো এভাবেই যাচ্ছিল, তারপর এসএসসি কমপ্লিট করলাম। তো এসএসসি পরীক্ষার পর আমার কোনোই বান্ধবী পাশ করলো না, আর ওদের খুব ছোট ছোট বিয়ে হয়ে গেছে, যেটা আমরা কল্পনাই করতে পারি না, মানে আমরা যেখান থেকে এসেছি। আমি একা ভর্তি হলাম মহিলা কলেজে, তো মহিলা কলেজে আমার তো কেউ নেই, আমি তো কারোর সাথে মানে মিশতে পারছি না, সবারই সাথে দু একটা করে বান্ধবী আছে বাট আমার সাথে কেউ নেই, তো আমার খুব মানে লোনলি ফিল হচ্ছিল। আমি ক্লাসে যেতাম না, আমার কলেজ থেকে কমপ্লেনও এসেছে যে ও কেন মানে কলেজে আসে না। ওখানে আমার একটা আন্টি ছিল, আমার সিনিয়র আন্টি, আম্মুকে বলেছে ভাবি ও কলেজে আসে না, ক্লাস করে না কেন, ক্লাস না করলে তো বুঝবে না পড়া। আর একটা কথা কি, আমি পড়াশোনা খুব একটা যে ভালো সেরকম কিছু না, আমার বোন পড়াশোনা মারাত্মক ভালো, ও পড়াশোনা ছাড়া কিছু বোঝে না। আর আমার এটা হচ্ছে আমার আগ্রহ হচ্ছে, আমি ছোটবেলা থেকে রান্না টান্নার প্রতি আমার ভীষণ আগ্রহ, ছোটবেলা থেকে যখন আমি বুঝি না, আমি ওই যে ছোট ছোট পাতিলে খিচুড়ি রান্না করতাম, তো সেই খিচুড়িটা নাকি আম্মু বলেছে আমার খুব মজা হতো, মশলার তেমন কোনো বাহারি ছিল না বাট মজা হতো। তো এই তো কলেজে পড়ছিলাম, তো হঠাৎ করে মানে ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম একটা ই আছে বাচ্চাদের স্কুল, তো ওখান থেকে মানে আমাকে বললো কি আমাদের গ্রামে তো ই হয়, ওই স্কুল করা হয়, তুমি কি করবা? তা আমি বললাম যে হ্যাঁ করবো, তো এডুকেশন প্রোগ্রামে ওই বাচ্চাদের স্কুলে কাজ করছি। করার পর কলেজে টলেজের তো বালাই নেই, তখন মানে ডিগ্রিতে আমি অ্যাডমিশন নিয়েছি, তো ওইখানে ওগুলো করতে করতে আমার একটু গ্যাপ হয়ে গেছে। যাওয়ার পর ওই মানে পড়াশোনার দিকেই নেই, তা আম্মু বকা দেয়, আপুরা বকা দেয়, সবাই বকা দেয়। তো একদিন আমি যেহেতু আমার বন্ধু সার্কেল তেমন নেই, মানুষের সাথে মিশতে পারি না, তো একদিন তখন টিভিতে মানে দেখাতো টুয়েট টুয়েট গ্রামীণ ফোনের একটা ই ছিল বন্ধু খোঁজার,
টুয়েট টুয়েট ভয়েস চ্যাট অর সামথিং এরকম আর কি, আটাশ আটাশ। হ্যাঁ, তারপর
টুয়েট টুয়েট মানে এখানে বলা হয় বন্ধু কথা বলতে চাইলে। হ্যাঁ, তা ব্যাপারটা না অনেক দিন থেকে টেলিভিশনে দেখছি এটা, তাহলে এটা কি জিনিস, দেখি তো একা একা মোবাইলটাই করেছি, মানে টুয়েট টুয়েটে ই করেছে, কল করেছি। করার পর ওখান থেকে বললো বিপ টোন শোনার পর আপনার ভয়েস রেকর্ড করেন, তা আমি বললাম
এটা যে ভয়েস চ্যাটিং একটা সার্ভিস, যে আপনি আপনার নাম বা ইনফরমেশন দিলে তখন ওই গ্রুপের মধ্যে অনেকের সাথে আপনার কথা হবে, যাকে আপনার পছন্দ হবে সে যদি আপনাকে অ্যাকসেপ্ট করে কথা কন্টিনিউ করবেন, এরকম একটা সার্ভিস আর কি, ভয়েস চ্যাটিং 2828 পোর্ট, 2828 পোর্টে। তারপর
মানে একটু কৌতূহলী হয়ে আমি কলটা করেছিলাম, তো আমাকে বলছে কম্পিউটার থেকে যে বিপ টোন শোনার পর আপনার ভয়েস রেকর্ড করেন, মানে আপনি কি বলতে চান। তো আমি না আমি ভেবেছিলাম কি ওটা মানুষই বুঝি বলছে, তো আমি বলছি যে আমি কি বলবো, ওটা যে কম্পিউটারেরই বলছে এটা তো আমি বুঝতে পারিনি। তো ওটাই মনে হয় রেকর্ডিং হয়ে গেছে, সাথে সাথে দেখি যে অদ্ভুত একটা নাম্বার থেকে মানে এত কল আসছে, আমি ধরেছি, বললাম যে কে, বলে আপনি রেকর্ডিং করেছেন। তো আমি রেকর্ডিং কি করেছি আমি তো বুঝতে পারছি না, ফোনটা কি আমি করেছি না আপনি করেছেন, আমি বুঝতেই পারছি না, মানে ওটা টিপ দেওয়ার সাথে সাথে কল চলে আসছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তো দেখি একটার পর একটা এটা কি হচ্ছে। হ্যাঁ একটার পর একটা কল আসছে, হ্যালো হ্যালো এই সেই। তো একটার পর যে সরি আমি একটু পেছনে যেতে চাই, আমার যখন নাকি ওই যে ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম ই হলো, তখন আমার ওই যে টিচিংটা আমার ভালোই লাগছিল। তো আমার চাচা একদিন আমাদের বাসা আসলো গ্রাম থেকে, পাশে তো মানে খুব কাছেই, তো আমার চাচা আবার ওই পঞ্চমী ঘাট হাই স্কুলের সভাপতি আর কি।
আচ্ছা,
তো উনি আব্বুকে এসে বললো, ভাই আপনার এই মেয়ে তো একদম ঘর কোনো স্বভাবের, মানুষের সাথে মিশতে পারে না, দুনিয়ার সাথে না মিশলে কিভাবে হবে, তো ওকে তো একটু বাহিরমুখী করতে হবে, একটু চালাক চতুর করতে হবে, তো এক কাজ করি ওকে আমার স্কুলে ই করে দিই। তো হাই স্কুলে বলে যে আচ্ছা ঠিক আছে দেখ। তো তখন এই আমার ইন্টার পাশেই আমার হাই স্কুলে আমার জব হয়ে গেছে, তা ওটা কি সরকারি ভাবে না বেসরকারি ভাবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং আমাকে পড়াশোনার সুযোগ দেবে, এবং পড়াশোনা করার পর নিবন্ধন করলে আমাকে সরকারি ভাবে আমাকে গ্রহণ করা হবে। তো ওটা আমি খুব এনজয় করছিলাম যে স্কুল, হাই স্কুলের একটা ম্যাডাম, আমি তো বাচ্চা মানুষ, আবার হাই স্কুলের গ্রামের ছেলেরা তো আবার অনেক বড় বড়, হ্যাঁ তারা ম্যাডাম বলছে, স্কুলটা যেতে হতো আবার একটু বাজার দিয়ে, সব আত্মীয় স্বজন মানে বৃদ্ধ থেকে শুরু করে যুবক সবাই ম্যাডাম আসসালাম আলাইকুম, ব্যাপারটা অন্যরকম লাগছিল। হ্যাঁ বড় বড় মেয়েরা ম্যাডাম আসসালাম আলাইকুম, তো ভালো লাগছিল। আর তখন ক্লাসে ডিউটি দিতে গার্ড দিতে খুব ভালো লাগতো পরীক্ষার সময়। তো এটার পরে ওই যে ক্লাস করছি টিচিং দিচ্ছি, তারপরে পরবর্তীতে এটা আসছে যে টুয়েট টুয়েটে। তো হঠাৎ করে ওখান, না সরি, ওখান থেকে আমাদের টিচারদের আবার একটা মানে ই হতো বছর শেষে, বিভিন্ন ইয়েতে নেওয়া হতো মানে সফরে আর কি, আমরা টিচাররা সবাই
সফরে,
হ্যাঁ টিচাররা সবাই একটা ইয়ে যাব, সফরে যাব। তো আমরা ঠিক করলাম যে কক্সবাজার যাব। এর আগে আমি পৃথিবীর কিছুই দেখিনি, আব্বু এমন একটা মানুষ ছিল যে ঘরের কাছে আমাদের গাজীপুরে ঘরের কাছে রথের মেলা হতো, এগুলাই কখনো দেখিনি, রাজবাড়ি ছিল কিছুই দেখাইনি, আব্বু এরকম একটা ছিল। তো এই ফার্স্ট আমি যেখানে পৃথিবীর কিছুই দেখিনি হঠাৎ করে কক্সবাজার, আমি খুব এক্সাইটেড ছিলাম। তো যা হলো কক্সবাজার বমি করতে করতে যান শেষ গেলাম জীবনের প্রথম। যাওয়ার পর, ওখানে যাওয়ার পর মানে আমি এত বেশি পাগল, বাসায় এসে আম্মু তুমি আমাকে এক কাজ করো, আমাকে হয় চিটাগং নয়তো কক্সবাজার কারোর সাথে আমাকে বিয়ে দাও, আমি ওখানে চলে যাব। আম্মু বলে যে তুমি হঠাৎ করে গিয়েছ তো তাই ভালো লাগছে, আর যখন কন্টিনিউ থাকবা ঝড় তুফান তোমার মোটেও ভালো লাগবে না। তো এরকম, তো চিটাগং এর মানুষের প্রতি আমার মানে ভীষণ একটা ঝোঁক চলে আসছে যে ওখানে থাকলে আমি সমুদ্র দেখতে পারবো, বা চিটাগং শহরটা কিন্তু খুব সুন্দর, জ্যাম খুব কম, অন্য নাম দিয়েছিল। তো কথা বলছে, কথা বলার পর এক পর্যায়ে জানলাম যে সে হিন্দু। তো আমার একটা ই কি, আমি আবার ওই যে বৈষম্য বা বর্ণ বৈষম্য এগুলাতে আমার খুব একটা ই না, আমার সবাইকে আমার মানুষ, হ্যাঁ সবাইকে ভালো লাগে। তো তার সাথে কথা বলতে বলতে সে তার বাসা কোথায়, চিট মানে বাসা কোথায় থাকে, চিটাগং থাকে, আমি তো
শেষ
শেষ চিটাগং। আচ্ছা, তো এই চিটাগং নিয়ে অনেক কথা হলো, তো অনেক কথা, তার মানে মেন্টালিটি এত হাই ছিল, মানে খুবই উন্নত মন মানসিকতার মানুষ ছিল। সে একটা ওষুধ কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করত, তো অনেক গল্প হতো, এবং আমি অন্যান্য সবাই এই যে মানে বেশি এত কলাসে ওগুলা বাদ দিয়ে আমি শুধু সুমিতের সাথে কথা বলতাম, এবং আমার কাছে মানে বন্ধুত্বটা তখন এত বেশি এনজয়েবল ছিল যে আমি সবার সাথে সবাইকে মানে কনফারেন্স করাতাম, যে আছে না বিশেষ কাউকে নিয়ে কথা বলে না, আমরা সবাই বন্ধু, এরকম লাগতো ব্যাপারটা যে আমরা সবাই বন্ধু, সবাই কনফারেন্সে কথা বলি, এরকম কনফারেন্সে কথা বলতাম। তো একটা পর্যায়ে আমার সুমিতের কথাই ভালো লাগতো, তো সুমিতের সাথে অনেক কথা বলেছি। একটা পর্যায়ে তার প্রতি আমার কেমন যেন একটা দুর্বলতা চলে আসলো, যদিও সে হিন্দু কিন্তু আমার তো ওসবে কোনো সমস্যা নেই। তো সে আমার চেয়ে অনেক সিনিয়র ছিল, সে আমাকে বলে তুমি তো বাচ্চা মেয়ে, তোমার মধ্যে আবেগ কাজ করছে, কিন্তু তোমাকেও কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ তোমার মেন্টালিটি খুব হাই। হ্যাঁ তোমাকে আমার ভালো লাগে, তুমি যদি হিন্দু হতা তাহলে আমি তোমাকে খুব অ্যাকসেপ্ট করতাম। তাই আমি বললাম যে আপনি না বর্ণ বৈষম্য বা এগুলোর ঊর্ধ্বে, আপনার কাছে মানুষিত্ব সত্য, তাহলে এগুলো বলছেন কেন, কি হয়েছে তাতে? আমি যদি অ্যাকসেপ্ট করতে পারি, আমার সিঁদুর পড়তে খুব ইচ্ছে করে, হ্যাঁ আমি সিঁদুর পরব এই সেই। তো সে মানে সেও না, আমি ফিল করেছি যে সেও দুর্বল। তো আমার একটা ই কি, আমার যাকে আমি তাকে ভালোবাসি বা ভালোবেসে ফেলেছি, যে আমার প্রিয় মানুষ, তাদেরকে আমার দিতে খুব ইচ্ছে করে, গিফট করতে ইচ্ছে করে, যে যাতে সে আমাকে স্মরণ রাখে। তো আমি আমাদের এখানে একটা ই আছে, মন্দির আছে, লোকনাথ আশ্রম, আপনারা হয়তো শুনেছেন, বারুদি, উনি একজন মহামানব এবং আমি ওনাকে, ওনার প্রতি খুবই দুর্বল। উনি কোন ধর্মের ছিল, উনি ধর্ম ঊর্ধ্বে ঊর্ধ্বে ছিল। তো উনার ই আমার খুব ভালো লাগতো, আমি ওখানে যাই। তো এই বিষয়ে তার সাথে আলাপ হয়, সিঁদুরের বিষয়ে আলাপ হয়, মানে ইমোশনালি অনেক কিছু যেগুলো আমার ভালো লাগে। তো একদিন তাকে আমার গিফট করার খুব ইচ্ছে জাগলো, তাকে কখনোই দেখিনি আমি, সে কেমন কিছুই জানি না। তো আমি স্কুলে জব করছি, তো আমি ওনাকে কি দেয়া যায় যাতে সে সেটা সব সময় ধরে রাখতে পারে। তা আমি গেলাম লোকনাথ বাবার আশ্রমে, ওখানে গিয়ে হঠাৎ করে আমার রাধাকৃষ্ণের এমন একটা মানে আনকমন ছবি দেখতে পেলাম, বিশাল বড় একটা পোস্টার, একদমই আনকমন, রং চঙ্গা না, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এরকম একটা অসাধারণ একটা ছবি, এরকম একটা ছবি আমি কখনো দেখিনি। তো এটা আমি পছন্দ করেছি, একটা লক্ষ্মীর পোস্টার পছন্দ করেছি। করার পর তারপরে ওই জিগজ্যাগ বাতি জ্বলে না রাধাকৃষ্ণের ই বৈদ্যুতিক ইয়ের সাহায্যে, ওগুলো কিনেছি। কেনার পর সিঁদুর কিনেছি, তারপর একটা দুর্গা না কার যেন একটা মূর্তি, মূর্তি কিনেছি। কেনার পর আমি সরাসরি চলে গেছি চিটাং রোড, চিটাং রোড গিয়ে আমি ওই ছবি দুটো বাধাই করতে দিয়েছি, বিশাল বড়ই।
আপনি তখন আছেন কোথায়, কোন এলাকায়?
আমি সোনারগাঁতে থাকি।
আচ্ছা, চিটাং রোড, আচ্ছা আচ্ছা বুঝছি, হ্যাঁ তারপর বলুন।
তো ওই চিটাং রোড বাধাই করতে চলে গেছি, তো বাধাই করতে দিয়ে চলে আসছি। তো এর মধ্যে আবার ওই যে ইয়ে ফোন করেছে, একটা ছেলে হঠাৎ করে ফোন করেছে আমাকে, কে বলছেন, বললো যে আমি সারওয়ার বলছি, একদিন সকালবেলা কোথা থেকে, ওই টুয়েট টুয়েট থেকেই। তো আপনি কি করেন, বলে আমি অনার্স থার্ড ইয়ারে পড়ছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো কি ব্যাপার? তো বললো যে আমি কল করেছি, আপনি কি আমার ফ্রেন্ডশিপ হবে? প্রথম কথায় তো আর ফ্রেন্ডশিপ হয় না, ফ্রেন্ডশিপের ব্যাপারটা হচ্ছে অনেক ঊর্ধ্বে, একদিনের কথাতে ফ্রেন্ডশিপ হয় না। তো বললো যে ঠিক আছে, আপনার নাম্বারটা দেওয়া যাবে? তো আমি বরাবরের মতো ফ্রেন্ড দিতে পারি, তো নাম্বারটা দিয়েছি। তারপরে মাঝে মাঝে কথা হয়, কিন্তু আমি কন্টিনিউ কিন্তু সুমিতের সাথে কথা বলছি, রাতেও কথা হয় সুমিতের সাথে। তো কথা বলার মাঝখানে দেখি কে জানি আমাকে এত বেশি অন্য একটা নাম্বার থেকে ডিস্টার্ব করছে, প্রতিদিনই আমি যখনই সুমিতের সাথে কথা বলি অন্য একটা নাম্বার থেকে কন্টিনিউ কল আসছে আমার। তো আমি একদিন সুমিতকে বললাম, সুমিত কে জানো না কন্টিনিউ আপনার সাথে কথা বললেই কন্টিনিউ একটা নাম্বার থেকে আমাকে মানে কল করে, ডিস্টার্ব করছে। তো বললো কে, যে এক কাজ করো তুমি আমাকে নাম্বারটা দাও। তো আমি নাম্বারটা দিয়েছি, এখন তার নাম্বারটা পেয়ে ফেলেছে, পেয়ে ফেলার পর দুজনকে ডিস্টার্ব করছে এখন, বলে আয় হায় আমাকেও তো ডিস্টার্ব করছে, মানে কথা বলাই যাচ্ছে না, খুব আওয়াজ হয় ই কলে কল করলে। তো একদিন মানে সেটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করছে আসলে কে, আমি পরবর্তীতে কল দেই, কল দেওয়ার পর কে যেন ধরে, কেমন করে যেন কথা বলে, হ্যাঁ কে কল করেছেন, কেন কল করেছেন? আমি বললাম এই নাম্বার থেকে তো আমার কাছে কল আসে, হ্যাঁ না কেউ কল করে না, রাখেন রাখেন, এরকম প্রায় আমি কল দেই, হ্যাঁ কল দেওয়ার পর এরকমই বলে। তো একদিন আমি স্কুলে যাচ্ছি বাস দিয়ে, তো বাস দিয়ে যাওয়ার পর ওই নাম্বার থেকে কন্টিনিউ ডিস্টার্বই করছে। পরে আমি আবার কল দিয়েছি, কল দেওয়ার পর আমাকে বলছে দেখ তোর বন্ধু ওয়েটিং এ আছে। বন্ধু মানে বলে যে তুই যার সাথে কথা বলিস কন্টিনিউ, দেখ সে অল টাইম ই আছে, ওয়েটিং আছে, ওয়েটিং এ থাকতেই পারে, সমস্যা কি? তখন আমার ভেতরটা একদম মানে কামড় দিয়ে উঠেছে, এই কণ্ঠ তো আমি চিনি, এটা তো ওই সারোয়ারের কণ্ঠ। আমি মানে হতবাক হয়ে গেছি, আমি স্কুলে গিয়েছি, আমার তখন মাথায় কোনো কাজ করছিল না, কারণ তাকে আমি সুমিতার পরে তাকে আমি একটা ভালো বন্ধু হিসাবে নিয়েছিলাম। তো স্কুলে গিয়ে আমি ওকে ফোন দিয়েছি যে তুমি কল করো না আমাদের, বলে কি যে হ্যাঁ আসলে আমি কল করতাম, তো কেন এরকম কল করা দরকার ছিল কি, বলে যে এমনি, হুম তো ভালো কথা। তা এক পর্যায়ে যখন আমি খুব বেশি সুমিতের প্রতি দুর্বল হয়ে গেছি, তো আমি ছোট মানুষ, আমি বেশি দুর্বল হয়ে গেছি, সে আমার প্রতি ভালো লাগা কাজ করছে বাট সে ওটা মেনে নিতে পারছে না, কারণ সে হিন্দু আমি মুসলমান, তার সমস্যা। তো এক পর্যায়ে সে আমাকে বলেই ফেলেছে যে দেখো এটা আসলে সম্ভব না, কারণ আমি বাবা মার কাছে কি ঈদ দিব বা সমাজের কাছে আমি, তা আমি যেখানে আমি সমাজের কোনো তোয়াক্কা করছি না সেখানে আপনি তোয়াক্কা করছেন। তো সে আমার ফোন ধরে না, হ্যাঁ সুমিত মানে আমাকে এটা ভুলানোর চেষ্টা করছে, তার কাছে আমি কন্টিনিউ ছোট মানুষ, আবেগী মানুষ, হ্যাঁ আমাকে বলানোর চেষ্টা করছে, আমার তো স্কুলের ক্লাসে মন বসে না, আমি পড়াতে পারছি না, আমি আমি বোরকা পরে স্কুলে যাই, তো তো বোরকার আমি কান্না করি, মেকআপ লাগিয়ে কান্না করি। তো এর মধ্যে ও ফোন দেয়, ফোন দেওয়ার পর আমার সমস্ত দুঃখ আমি তার কাছে শেয়ার করি। তো শেয়ার করার পর বলল যে তুমি কান্না করছো, তুমি আমি আসি, হ্যাঁ আমি চলে আসি।
এটা কি সারোয়ার?
হ্যাঁ আমি চলে আসি। আমি বলে না না আসতে হবে না, দেখো ও আমার ফোন ধরছে না, হ্যাঁ এই সেই। তো পর্যায়ক্রমে দেখছি যে সুমিতের কাছ থেকে যে মানে আঘাতগুলো আমি পাচ্ছি, সে মানে সে আমাকে সেটা মানে ম্যানেজ করছে, মানে সে আমাকে খুব টেক কেয়ারিং করছে। ইভেন আমার যখন নাকি ওই আমার ইগুলা ওই পোস্টারগুলা ই হয়েছে কমপ্লিট হয়েছে, তখন সে এসেছে, আসার পর তাকে দিয়ে আমি ঠিকানা লিখিয়েছি পাঠানোর জন্য, মানে সে আমার একটা খুব ভালো বন্ধু হিসেবে কাজ করছে। আমি তাকে দিয়ে ঠিকানা লিখিয়েছি সুমিতের, তারপর সে ওগুলা ছেড়েছে, ই করেছে, পোস্ট করেছে, তারপর মানে খুব ভালো একজন বন্ধু। তো
সুমিতের সাথে কি পরবর্তীতে আর এই পরিচয়টা কন্টিনিউ হয়েছে?
না কন্টিনিউ কি মানে আমি নিজেকে সামলে নিয়েছি যে আসলে হয়তো এটা সম্ভব,
সুমিত যেহেতু চাচ্ছে না,
চাচ্ছে না, হয়তো এটা সম্ভব না, এমনিতে স্বাভাবিক কথা হতো। তো এক পর্যায়ে
কিন্তু সুমিতের সাথে যখন কথাবার্তা খুব গভীর থেকে গভীরতর হচ্ছিল, তখন তো তার মানে সেই শ্রীকৃষ্ণের রাধা ভাবে তো নিজেকে কল্পনা করা হচ্ছিল, তাই তো এ ব্যাপারে কল্পনাতে তো কোনো কমতি ছিল
না। না না আমি তাকে বলেছি আপনি আমার সাথে দেখা করতে আসেন, আমি জোর করে হলেও ওই লোকনাথ বাবার আশ্রমে গিয়ে আপনার হাতে সিঁদুর পরবো। সে ভয়ে অস্থির, কারণ তার কাছে তো এটা অনেক বড় একটা ব্যাপার, কিন্তু আমার কাছে তো বড় ব্যাপার, বাট আমার এটা আমার ইচ্ছা।
কিন্তু আপনি কল্পনাতে অবশ্যই তার সিঁদুর পরেছেন, তার হাতে তার দেয়া শাখা হয়তো হাতে পরেছেন, এবং এই সনাতন ধর্মের অনেক রেওয়াজ আছে, সেই রেওয়াজের ভেতর দিয়ে প্রতি মুহূর্ত গেছেন।
হ্যাঁ হ্যাঁ আমি তাকে আমার কল্পনার কথাগুলো বলেছি যে আমি একটা আগুন জ্বালাবো, আগুন জ্বালে আপনাকে নিয়ে আমি সাত পাক ঘুরবো,
এই কথাগুলো এইভাবে চিন্তা করেছেন। যেহেতু সুমিতের সাথে সম্পর্কটা কন্টিনিউ হয়নি, তো আমরা এই আলাপে এখন আর যাচ্ছি না, আমরা চলে আসবো সার্ভারের প্রশ্নে। তবে একটা তথ্য মাঝখানে একটু ছোট করে দিয়ে রাখি, সেটি হচ্ছে ধর্ম এমন একটি ইনফিনিটি জিনিস, ধর্মের সাথে আসলে কোন ধর্মের সাথে কম্প্রোমাইজ করে চলবার কিছু জায়গা নাই। ধর্মের কিছু কিছু জায়গা কিন্তু একেবারে ফান্ডামেন্টালিস্ট, যে জিনিসগুলোকে কোনোভাবে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি আমার মনের মতো করে চাইলেই মডিউলেশন কট করতে পারি না, আমি পরিমার্জিত রূপ দিতে পারি না। যেমন স্ট্রেট ওয়েতে আপনি যদি, আপনি কোন ধর্ম বিলংস করেন? মুসলমান, মানে ইসলাম ধর্ম, তাই তো। আপনার পুরো নাম কি?
তারানা শারমিন,
আপনার পরিবার মানে ইসলাম ধর্ম বিলংস করে, তাই তো? এইখানে যদি এইভাবে চিন্তা করি তাহলে মিনিমাম কোন সুযোগ নাই আপনার সিঁদুর দেওয়ার শাখা, বা যেটা বলছেন আপনি যে অগ্নিকে সাক্ষী রেখে চারিপাশ দিয়ে ঘোরা, সাত পাকে যে বাধা পড়া যে ব্যাপারটা, সেটা করলে আপনি স্ট্রেট ওয়েতে শিরক করলেন। শিরক হচ্ছে স্রষ্টা আপনাকে এইভাবে প্রতিজ্ঞাবদ্ধ তার বান্দার কাছে যে আমি সবকিছু গুনাহ মাফ করব, এক্সেপ্ট শিরক, যে স্রষ্টার সাথে অংশীদারিত্ব করে। সো কিছু কিছু জায়গাতে আপনি কল্পনায় যেতে পারেন, ফানুস উড়াতেই পারেন মনের মতো করে, কিন্তু কিছু কিছু জায়গাতে আসলে মডিউলেশনের পরিমার্জিত করে নেওয়ার, মডারেট করে নেওয়ার কোন সুযোগ নাই। কিছু কিছু জায়গাতে ধর্ম, কিছু কিছু জায়গাতে আসলে একেবারেই ফান্ডামেন্টালিস্ট, সেখানে কম্প্রোমাইজের সামান্যতম সুযোগ নেই। তো এটি যেমন ইসলাম ধর্মের ক্ষেত্রে সঠিক, এটি কিন্তু সনাতন ধর্মের ক্ষেত্রে সঠিক। সো ধর্মের সাথে নিজের মনের মাধুরী মিশিয়ে কিন্তু অনেক কিছু করার সুযোগ নেই সে অর্থে। এবং সনাতন ধর্মের যে রীতিগুলো আছে সেটা সেই ধর্মের জন্য সঠিক, সেই ধর্মের জন্য সেটি অবশ্যই অনেক বেশি মূল্যবান। যে সিঁদুর পরা, যেমন আমার কাছে অনেক বেশি ভালো লাগে রাখির যে বন্ধনটা, ইনফ্যাক্ট রাখির দিনটাতে হলেও ভাই বোনের মধ্যে যদি কোনো দূরত্ব থেকেও থাকে তারা যেন এক জায়গায় চলে আসে। কিন্তু তার মানে এই না যে আমি নিজের মনের মাধুরী মিশিয়ে ব্যাপারগুলোকে চিন্তা করব, কারণ সেইটার আসলে কোনো সুযোগ নেই। এই ব্যাপারটা কিন্তু অবশ্যই একদম স্পষ্টত মাথায় রাখা উচিত বা মেনে নেওয়া উচিত। কারণ আমরা ওয়ান ইয়ারে কথা বলছি, অনেকেই আছেন যারা শুনছেন, যারা এই ভাবনার ভেতর দিয়ে যান, কারণ এইখানে আসলেই একেবারে নিরঙ্কুশ সিদ্ধান্ত নিতে হবে। আইদার আপনাকে ধর্মের সাথে এইভাবে যেতে হবে অথবা আপনাকে আলাদাভাবে সিদ্ধান্ত নিতে হবে। এখানে মাঝামাঝি কোনো সুযোগ নেই যে আপনি ধর্মের ভেতরে থেকেই এই ধরনের কিছু আনুষ্ঠানিকতার ভেতর দিয়ে গেলেন, এর সামান্যতম কোনো সুযোগ নেই, তাহলে আপনি ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেলেন। এটাই আর কি আমরা শুনছিলাম, সারোয়ারের সাথে আপনার সম্পর্কটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, সুমিত নিজেকে সরিয়ে নিয়ে আসতে পেরেছে, সেই ম্যাচুরিটিটা সুমিত দেখিয়েছে, সময় উপযোগী ম্যাচুরিটি, যে আমি আমার সম্পর্ক, আমার ভালোবাসা, আমার প্রেম, আমার বৈবাহিক সম্পর্কের কারণে আমি সমাজকে প্রশ্নের সামনে নিয়ে আসতে চাই না, আমি আমার বাবা মা, আমার আমার রিলেশনশিপ, আমার ধর্মকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। তাই উনি সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন, ভালোবাসা সকলেরই সম্মিলনের একটি জায়গা, সেটাতে ভালোবাসা যেন সবার মধ্যে আবার বিভেদ না সৃষ্টি করে, তাই নিজেকে হয়তো উনি সরিয়ে নিয়েছেন। এবং আপনিও আস্তে আস্তে নিজেকে বুঝতে পারছেন এবং ফাইনালি সারোয়ারের সাথে আপনার সম্পর্কটা ডেভেলপ করতে থাকলো। তারপর তারপর
তো আমি যখন মানে ই করলাম যে না আসলে হয়তো সম্ভব না, আমার মধ্যে হয়তো ওই মানে আবেগ কাজ করছে, উচ্ছলতা কাজ করছে, হ্যাঁ ওগুলা হয়তো আমি চিন্তা করে আস্তে আস্তে ই করে দিলাম। তো ও দেখলাম এক পর্যায়ে মানে ও কথা বলতে বলতে আমার প্রতি দুর্বলতা প্রকাশ করছে, সারোয়ার দুর্বলতা প্রকাশ করছে। তো ওর দুর্বলতা মানে আমিও মানে না করতে পারিনি, হ্যাঁ কারণ কন্টিনিউ আমার তো তেমন কারোর সাথে তেমন কোনো মানে ই নেই, আমার ওর এই সঙ্গটা ভালো লাগছে। তো এক পর্যায়ে ও প্রায় মানে সোনারগাঁ চলে আসে, হ্যাঁ চলে আসে। তা আসার পর আমরা রিক্সা দিয়ে ঘুরি, ইভেন আমার কোনো অসুখের কথা শুনলে সে সে ঢাকা থেকে চলে আসে। তো রিক্সা দিয়ে ঘুরি, আমাদের একটাই ই ছিল যে আমরা রিক্সা দিয়ে ঘুরি, হ্যাঁ আমার স্কুল ছুটি হওয়ার পর একটা এক ঘন্টা হিসেবে রিক্সা নেই, তো এই রিক্সা দিয়ে ঘুরি। তো এই যে ঘুরছি মানে আমার মধ্যেও ভালো লাগা কাজ করছে। এক পর্যায়ে আমিও তার প্রতি ভীষণ মানে দুর্বল হয়ে গেলাম। তো একদিন ঈদের দিন ও মানে ও তখন আমার সাথে পুরোটা সময় ও বন্ধু বান্ধব ওর কি আছে না আছে আমি জানি না, ওগুলি সব ভুলে ও মানে পুরোটা সময় আমাকে দিয়েছে। তো একদিন ঈদের মধ্যেও এসেছে রোজার ঈদে, ঈদে আসার পর আমরা রিক্সা দিয়ে ঘুরছি বিকেলবেলা। ঘোরার পর আমি ওকে বললাম যে দেখো আমার তো অনেক বিয়ে আসছে, তো আমি অন্য কাউকে আমার পক্ষে মনে হয় না আর ই করা সম্ভব, অ্যাকসেপ্ট করা সম্ভব। তো ও বলল আমার যে আমিও তোমাকে আসলে এত বেশি মিস করি, তোমার মানে অনুপস্থিতিটা আমিও মনে হয় টলারেট করতে পারবো না, দেখি কি করা যায়। তো এরকমই চলছিল। ও এত বেশি মানে পাগল যে যখন তখন হ্যাঁ চলে আসি। তো ও চলে আসত, আসার পর ওই ঘোরাঘুরি, আর আমার আমাদের ঘোরাঘুরি শেষে আমাদের একটাই ই ছিল যে রেস্টুরেন্টে বসে মানে খাই আমরা। ওখানকার মানে সোনারগাঁয়ের মানে প্রত্যেকটা রেস্টুরেন্টে মানে চিনে ফেলেছিল আমাদেরকে, যে আমরা আসি এসে খাওয়া দাওয়া করি। তো এভাবেই কাটছিল। তো ওর বাবা মা যখন খেয়াল করলো যে তার ছেলে মানে বাহির মুখী, তো এটা অনুসন্ধান করার চেষ্টা করলো। করার পর হয়তো বুঝতে পেরেছে যে আমার সাথে হয়তো কথা টথা বলে। তো একদিন হলো কি, ওর মা আমাকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পর আমাকে বলছে যে তুমি শারমিন? আমি বললাম যে হ্যাঁ। তো বলে যে তুমি আমার ছেলের সাথে এত কথা বলো কেন, ওর তো আরো বন্ধু বান্ধব আছে, এত কথা তো বলে না। হ্যাঁ, তুমি এত কথা বলো কেন, শোনো ওর কিন্তু সামনে পরীক্ষা, তুমি এত কথা বলো না। তো বললো আন্টি আচ্ছা কোনো সমস্যা কি হয়েছে? তো বলে হ্যাঁ, ও পড়াশোনা কম করছে, প্রতিদিন ওর হাত খরচ এত টাকা দেই, তো এত টাকার চেয়ে ও এখন বেশি ই করছে। তো তুমি আমার ছেলের সামনে পরীক্ষা, তুমি কথা বলবো না। আমি বলছি আন্টি আপনি নিশ্চিন্ত থাকেন, আমি ওকে ওর সাথে আর কথা বলবো না, এবং ওকেও বলবো আমার সাথে যাতে আর কথা না বলে আমাকে ফোন না দে আর পড়াশোনা করে। তো বলছে আচ্ছা ঠিক আছে, শোনো আমি যে বলেছি এটা আবার বলো না। তা বলেছে আচ্ছা আপনি নিশ্চিন্ত থাকেন আমি বলবো না। তো তখন তো আমাকে মানে 24 ঘন্টার মধ্যে মনে হয় 22 ঘন্টাই মনে হয় আমাকে ফোন দিত। তো আমাকে ওয়েটিং পেয়েছে, পাওয়ার পর আমাকে ফোন দিচ্ছে। অনেকবার ফোন দেওয়ার পর আমি না ধরে আর পারলাম না, আমি ফোনটা ধরেছি। ধরার পর সে আমাকে বলছে যে কি ব্যাপার ওয়েটিং কেন? তো আমি না মানে আমি একটু ইমোশনাল বেশি, তো আমি কান্না করে দিয়েছি। তো কান্না করে দেওয়ার পর বলছে কি হয়েছে, তোমাকে কি কেউ কিছু বলেছে? তো আমি বললাম যে আন্টি ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর তুমি নাকি পড়াশোনা কি অবস্থা, সামনে পরীক্ষা, তো তুমি এক কাজ করো পরীক্ষা ভালো করে দাও, আমাকে আর ফোন দিও না, আমিও তোমাকে আর ফোন দিব না। তো বলল যে কে বলেছে তোমাকে এইসব? তো আমি বললাম যে না ঠিকই তো বলেছে, তুমি আবার আন্টি, আমি বলেছি তুমি আবার আন্টিকে কিন্তু কিছু বলো না, উনি আমাকে
এই কথোপকথন সত্য সারোয়ারের সাথে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ
স্যার। সুমিতের প্রসঙ্গ তো একদম বন্ধ।
হ্যাঁ, তখন
ওর সাথে আর কোনো যোগাযোগ বা কোনো কিছুই আর না।
আমি যখন রিয়ালাইজ করলাম যে না আমি আসলে আবেগে বেশি করছি,
আবেগে ভুলটা হচ্ছিল, তো ওই যোগাযোগটা ওই অর্থে আর নাই, এখন যোগাযোগ যা হচ্ছে সারোয়ারের
সাথে। তো আমি বললাম যে যাক তুমি আন্টিকে কিছু বলো না, কারণ আন্টি আমাকে নিষেধ দিয়েছিল কিন্তু আমি তোমাকে না বলে পারলাম না, তুমি আমাকে আর ফোন দিও না, তুমি ভালো করে পড়াশোনায় মন দাও, আমিও তোমাকে আজকে থেকে আর ফোন দিব না। তো সে এমন ভাবে কান্নাকাটি শুরু করছে সারোয়ার, যে আমি তোমার হাতে ধরি পায়ে ধরি, দেখো ওরা তো আসলে লেখাপড়া জানে না, কি জানো কি বলতে কি বলে ফেলে, তুমি আমাকে একটা নতুন সকাল ভিক্ষা দাও। হ্যাঁ, আগামীকাল যে সূর্যটা উঠবে এটা হচ্ছে নতুন একটা সকাল, এসে একটা সকাল ভিক্ষা দাও। তা বললাম এগুলি কি বলছো তুমি, আসলেই তো তোমার পরীক্ষা, আন্টি তো ঠিকই বলেছে। বলে কি যে না তুমি লাইনে থাকো আমি মানে যাচ্ছি। তো যাওয়ার পর আমি লাইনে থাকা অবস্থায় সে এমন ভাবে চিৎকার মানে চিৎকার বলতে কান্নাকাটি করছে, হ্যাঁ আপনি কোন সাহসে এগুলি বলেছেন, কেন বলেছেন, তার মায়ের সাথে কেন এগুলি বলেছেন, তোর মার সাথে কথা কাটাকাটি হচ্ছে। তো কথা কাটাকাটি করে কান্না করতে করতে বাহিরে চলে গেছে। তো আমি বললাম তুমি আন্টি এরকম বললা কেন, আন্টি আমাকে বলেছিল না বলতে, তো তোমার জোরাজুরিতে আমি বলেছি, তো তুমি এরকম করলা কেন, তোমার তুমি কোনো কথা বলো না, তোমার কাছে আমি একটা নতুন সকাল ভিক্ষা চাই, একটা নতুন সকাল আমাকে ভিক্ষা দাও। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তো তুমি পড়াশোনাটা ভালো করে কন্টিনিউ করো। তো ঠিক আছে, তো ও করে কি মানে বললাম যে আগেই যে ও পুরোটা সময় মানে আমাকে দেয়। তো এর আগে একটা কথা আমি বলতে ভুলে গেছি, ওর সাথে আমার প্রথম সাক্ষাৎটা হচ্ছে এরকম কথা হওয়ার পর ও একদিন দেখা করতে বলল। তো এদের মানে মানে হয়তো বা মানে মনে একটা শঙ্কা যে আমরা কি কোনো হাইজেকার পার্টি কিনা এ জাতীয় কিছু। সে একটা ও যে কুংফু ক্যারাত জানে এরকম একটা ছেলেকে সাথে নিয়ে আমাদের সোনারগাঁ আসছে। আমি আবার বলে দিয়েছিলাম যে এভাবে এভাবে আসতে হয়, আমি শুধু আমাদের বাস নিউ মার্কেট পর্যন্ত যায়, তো তুমি নিউ মার্কেটে ওই বাসে উঠলে একদম সরাসরি সোনারগাঁ নিয়ে আসবে। তো সেরকম আসছে, আসার পর আমি আমার একটা বান্ধবীকে নিয়ে আমাদের যে চৌরাস্তা আছে সেখানে গিয়েছি। তো ফোনে কন্টিনিউ কমিউনিকেশন হচ্ছে আমাদের। তো আমি
তার আগে স্যার ওকে তো দেখেননি?
না, তার আগে দেখিনি। তো বললাম কোথায় আছো, বলে কি বাস স্ট্যান্ডে আছি। তো আমি বললাম দেখো আমি যেথায় যেথায় উঠবো তুমি শুধু পিছে পিছে সেথায় সেথায় আমার সাথে আসবে, কোনো প্রকার কোনো সাইড টক করবে না, আমাদের সাথে কোনো কথা বলবে না, নির্দিষ্ট একটা জায়গায় যাব তারপর তোমার সাথে কথা হবে।
সিনেমাতে যেরকম দেখি আমরা গ্যাংস্টারদেরকে ফলো করে,
হ্যাঁ এরকম ফলো করবো, কারণ কি আমার লোকাল প্লেস তো মানুষ ই করতে পারে। তো আমাদের এখানে একটা খুব সুন্দর জায়গা আছে মেঘনা, মানে নদীর সাথে একটা পাওয়ার হাউস আছে, তো ওখানে একটা ওরা একটা খুব সুন্দর একটা মানে রাস্তা করেছে, খুব বাতাস নদীর উপর দিয়ে আর কি, পানির উপর দিয়ে রাস্তা। তো আমি বললাম যে তুমি শুধু উঠবা পিছে পিছে, একটু মানে বিকেল টাইপ তখন। তো ও এরকম বাধ্য ছেলের মতো আমার পিছে পিছে গাড়িতে উঠলো, উঠার পরেই সামনে
তখন দেখলেন আপনি
এ ফার্স্ট আমি যে দূরে থেকে, এর আগে একটা এমএমএস পাঠিয়েছিল বডি বিল্ডার ই করে, তো ওই যে জিম
জিম করে,
হ্যাঁ বডি বিল্ডার। তো আমি মানে আপসা একটা ছবি দেখেছিলাম, তো আমি দূর থেকে বলি এটাই হয়তো হবে, দেখলাম একটা ছেলে ভালোই
সালমান টাইপ,
সালমানকে মারাত্মক মানে ই করে ফলো করে, মানে ওর ধ্যান
সবাই সালমানকে ফলো,
ওর ধ্যান জ্ঞান সবই সালমান, তার স্টাইল সবকিছুই সালমান, চেহারাটা ওরকম বাট সালমান ফর্সা, ওই কালো এই যা চেহারাটা ওরকমই, খুব মায়াবী চেহারা, চোখ খুব সুন্দর। তো আমার পিছন সিটে বসেছে, বসে বসে মানে সাইডটক মানে দুষ্টুমি জাতীয় কথা বলছে আমরা সামনে সিটে। তো নির্দিষ্ট স্থানে গেলাম, যাওয়ার পর পিছে পিছে আসছে, আসার পর দূর থেকে টুকটাক কথা বলছে। তো একটা পর্যায়ে একটা জায়গায় গিয়ে থামলাম, থামতে বললাম তুমি তুমি তো মানে কেমন ছোট ছোট লাগছে, বলে না 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 আমি শেভ করেছি তো ক্লিন
শেভ।
আমি বলি যে তোমাকে কেমন মানে দূর থেকে মানে ছবির মতো তো লাগছে না, কেমন তো বলছে একটু মানে শর্ত বাচ্চাদের মতো লাগে। তো বলছে যে না 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 আমি তো ক্লিন শেভ করেছি, তো
আমি এত ছোট না,
ছোট না আমি ক্লিন শেভ করেছি, আমি ফেসিয়াল না কি যেন করে ওগুলা করেছি এজন্য এরকম দেখাচ্ছে। ও আচ্ছা ঠিক আছে। তো ওখানে গিয়ে ফার্স্ট কথা, কথা বলার পর ভালোই কারণ আগে তো ফোনে কথা হয়েছে। তারপর আমরা হাত ধরে ধরে আবার বাকিটা পথ ব্যাক করলাম, ব্যাক করার পর চৌরাস্তা আসলাম, আসার পর আমি ওদেরকে আবার চটপটি এগুলো খাইয়েছি, খাই আমি বলেছি যে এবার বাসে উঠো বাসায় চলে যাও। পরবর্তীতে শুনলাম ও বলেছে যে ও মেয়েটা মানে ভালো, বন্ধুর কাছে নাকি বলেছে মেয়েটা ভালো আর একটু শুকনা হলে ভালো, বলে যে আর একটু মানে শুকনা হলে মানে আরো সুন্দর লাগতো। তো এই আর কি, তো এই ফার্স্ট দেখা, দেখার পর আমরা সবাই আসলে সৌন্দর্যের ঊর্ধ্বে চলে গেছি, সৌন্দর্য আমাদের কাছে কোনো ফ্যাক্টর ছিল না। ও আমাকে প্রচন্ড রকম ভালোবেসেছে, আমিও ওর ভালোবাসায় ততটুকুই মানে চেষ্টা করেছি ব্যাগ দেওয়ার জন্য। তারপর ওর বাবা মা দেখে যে ওর বাসায় মানে 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 তার মানে অবস্থানটা আগের মতো না, সে অনেক মিস করে, মানে তারা সবাই একসাথে খাওয়া দাওয়া করে, তো ও খাওয়ার সময় বাসায় থাকে না, আমার এখানে চলে আসে। তো তার বাবা মার মনে প্রশ্ন যে আমার ছেলেটা কখনো, ও আবার কি ও খুব ঘরমুখ মানুষ, ওর ধ্যান জ্ঞান ছিল পড়াশোনা আর ই কম্পিউটার, আর আর বাহির জগতে তেমন বেশি রিলেটেড না, আর খুব চুপচাপ ধরনের লক্ষ্মী ছেলে, তো যাই হোক আর পড়াশোনায় মারাত্মক মেধাবী। ও তো যাই হোক, ওর বাবা মা যখন দেখে যে আমার এত মেধাবী ছেলেটা এরকম হয়ে যাচ্ছে কি করা যায়, তো আমার সাথে যোগাযোগ করলো যে তুমি কি তোমরা কি চাও। আমি বললাম যে কি চাই আসলে, বলে সরাসরি বলো। আমি বললাম আসলে আমি ওকে পছন্দ করি, ও আমাকে পছন্দ করে। তো ওর বাবা বললো কি যে ঠিক আছে আমি সোনারগাঁ আসবো, হ্যাঁ আমার হাত পা তো কাঁপাকাঁপি, হ্যাঁ হ্যাঁ কি বলে। তো ও আবার বাহিরে গিয়ে বললো শোনো আমার আব্বু কিন্তু এক কথার মানুষ, আব্বু আসতে যাচ্ছে আসবেই, আমার তো হাত পা পুরো ঠান্ডা, মানে ঠান্ডা কি মুখটুক গরম লাগছে, হাত পা ঠান্ডা, ঘাম চড়ছে, হ্যাঁ কি বলবো আমি, শোনো আব্বু কিন্তু তোমাকে কিছু প্রশ্ন করবে, তুমি কিন্তু লজ্জা শরম কিচ্ছু রাখবা না, তোমার মনের কথাগুলো কিন্তু বলবা। হ্যাঁ তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো সেদিন স্কুল থেকে আমি আর বাসায় উঠিনি, আমি চলে গেছি আমার বান্ধবীর বাসা, আমাদের বাসার পেছনেই, হ্যাঁ বাসায় চলে গেছি, আম্মুকে বলেছি মা আমি মেরিদের বাসায় আছি। তো থাকলাম। থাকার পর সন্ধ্যার দিকে ওর বাবা এসেছে, আসার পর আমাকে খবর দিয়েছে চৌরাস্তা, তো আমি গেলাম। যাওয়ার পর সালাম দিলাম, ভালো একটা ইয়াং একটা মানুষ, তো আমাকে বলছে আমি তোমার সাথে কিছু কথা বলবো। আমি বললাম আঙ্কেল বলেন। বলে কি তোমাদের বাসায় কি আমাকে নিতে পারবা এখন? তো আমি চুপ করে আছি, কারণ আমার পক্ষে তো সম্ভব না, কারণ আমার বাসায় কেউই জানে না কিছু। তো বললাম মানে চুপ করে আছি, তখন উনি বুঝতে পেরেছে ব্যাপারটা যে না মেয়েটার হয়তো সম্ভব না এখন নেওয়া। তো বললো আই জনি, ওর ডাক নাম হচ্ছে জনি, আমার হাজবেন্ডের নাম, আই জনি তুই দূরে যা। তো ও আমাকে ইশারা দিয়ে বলছে কি মোবাইলটা ই করো, মানে ও আমাকে ফোন দিয়ে মানে অন করে রাখো তার বাবা কি বলে না বলে সেটা শোনার জন্য। তো আমি বললাম ইশারা আমি বুঝতে পারছি না। তো আমার সাথে আমার বান্ধবী ছিল, সে আমাকে বলে যে ফোন রিসিভ কর, রিসিভ করে রেখে দে। তোর বাবা বলল যে তুমি কি জনিকে ভালোবাসো? আমি বললাম কি হ্যাঁ। তুমি কি জনিকে বিয়ে করতে চাও? আমি বললাম যে হ্যাঁ। তুমি কতটুকু ভালোবাসো? তো আমি বললাম যে অনেক ভালোবাসি। বল ও আচ্ছা ঠিক আছে। তো ওনাকে সেদিন বুঝি চলে গেছে যাওয়ার পর। তো উনি আবার ওই যে মাঝারের খুব ভক্ত আর কি,
মানে পীরের
মুরিদ। তো আমাদের ফ্যামিলি আমার বাবাও, তো এই হিসেবে ওনাকে আমার আরো বেশি ভালো লাগতো যে না আমার বাবার সাথে তার ইটা ভালো হবে, অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে। তো একদিন আবারও আসতে চাইলো। তা বললো আচ্ছা ঠিক আছে আঙ্কেল আসেন, আমি আপনাকে আমাদের এখানে তো অলি আল্লাদের দেশ, আমাদের সোনারগাঁ কিন্তু অনেক পাঁচ পীরের মাজার আছে, অনেক মাজার ওখানে, আপনি আসেন আমি আপনাকে দেখাবো। তো আসলো, আসার পর আমি আমাদের এখানকার দু একটা মাজারে ওনাকে ঘোরাতে নিয়ে গেলাম। যার পর উনি দেখলো, বসলো, বসার পর মানে সেদিন বাসায় যেতে চেয়েছিল কিনা জানি না, আমার মনে নেই। তারপর আবার চলে গেছে। যাওয়ার পর একদিন এরকমই চলছিল আর কি আমাদের সম্পর্কটা। তো আমি না আসতে বললেও ও মানে সোনারগাঁ খালি চলে আসতো, এদিক থেকে ওর বাসা কিন্তু প্রবলেম হচ্ছে, কিন্তু আমার দিক থেকে তেমন একটা প্রবলেম হচ্ছে না, কারণ আমাদের বাসার কেউ তেমন সেরকম গুরুত্ব সহকারে জানছে না ব্যাপারটা। কিন্তু ও যে বারবার চলে আসছে আমাদের এখানে, এটা কিন্তু ওর বাসায় খেয়াল করছে। আর আমি না বললেও ও আমি তো আমি কিন্তু গাড়িতে উঠে গেছি, আমি আসবই, খুব বিরক্ত তো, কারণ আমি স্কুল থেকে আসি, আসার পর আমার তো ওকে নিয়ে ঘোরার মতো ওরকম এনার্জি থাকে না। আর ওর একটা খুব ভালো ই ছিল যে ও মানে আমার ফোনের টাকা ম্যানেজ করার জন্য, ওদের আইসক্রিমের ব্যবসা আছে, তো আইসক্রিম তো গাড়ির সাথে যায়, ওখানে একজন লেবার থাকে আর কি, মানে যিনি ডেলিভারি দেয়, লেবার না ঠিক মানে একজন প্রতিনিধি যেতে হয় ওই গাড়ির লেবারের সাথে যে ডিস্ট্রিবিউট করার জন্য। তো এই কাজটা ও নিজে করতো, এবং এটা কিন্তু খুব কষ্টের একটা কাজ, ও মানে রৌদ্র দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় গাড়ির সাথে সাথে। তো যেত ওই মানে এটা মানে ওই আমার সাথে কথা বলার টাকাটা জোগাড় করার জন্য আমার খুব কষ্ট হতো, কিন্তু কন্টিনিউ আমিও ফোন করতাম, কিন্তু আমার চেয়ে বেশি ওই করতো। ইভেন গাড়ির মধ্যে নাকি কিছু টাকা রাখা লাগে, ওই যে পুলিশ টুলিশ ধরার জন্য ড্রাইভারের কাছে কিছু টাকা দিয়ে রাখা লাগে, ওর যখন টাকা শেষ হয়ে যেত ও চুরি চুরি করে সেখান থেকে টাকা ম্যানেজ করে মোবাইলে ভরতো, ওই পরে আবার যখন ওই যে কাজ করতো তখন ওই টাকাটা আবার রেখে দিত। তো আমি ওটা কিন্তু প্রচন্ড সারাদিন পর প্রচন্ড কিন্তু ক্ষুধা একটা ব্যাপার আছে রৌদ্রের মধ্যে। আমি যতক্ষণ শারমিন তুমি কি বাসায় গিয়েছো কেন, আমি কিন্তু খাইনি, আমি কিন্তু বসে আছি, আমরা তুমি খাওনি কেন, বল না তুমি খাবা তারপর আমি খাবো, এর আগে আমি খাবো না। তা আমি বললাম যে তুমি কি পাগল, আমি তো পাঁচটা বাজে আমার চারটা বাজে স্কুল ছুটি, আমার যেতে যেতে পাঁচটা, তুমি কি পাঁচটা পর্যন্ত না খেয়ে থাকবা? বলে কি যে হ্যাঁ তুমি না খেলে আমি খাবো না, গাড়ি দিয়ে যাচ্ছি, শারমিন গিয়েছ? আমি বলি না আর একটু সময় আছে। তো বাসায় যেতাম, যাওয়ার পর আমি আগে কাপড় চোপড় না খুলে আমি আগে হাতটা ধুয়ে ভাতটা নিয়ে বসতাম, শারমিন তুমি কি ভাতের মুখে দিয়েছ? আমি বলি হ্যাঁ আমি মুখে দিয়েছি, তুমি তাড়াতাড়ি খাও। ওর মাকে কষ দেখাতো, কারণ ওরা তো সবাই একসাথে খেতে বসে, ওর মাকে কষ দেখাতো যে আমার এখন ভালো লাগছে না আমি একটু শুয়ে থাকি পরে আমি খাবো, এরকম কন্টিনিউ সে আমি না খাওয়া পর্যন্ত মানে একসাথে বসবো, বসার পর আমি মুখে দিব ভাত, তারপর সে মুখে দিবে। তো এভাবে খাওয়াটা কিন্তু গায়ে লাগে না, ফোনে লাইনে থেকে কথা বলতে বলতে খাওয়াটা কিন্তু গায়ে লাগে না। তো একবার আমি মানে একদিন বললাম যে আচ্ছা আমরা প্রথমে তো ভাত মুখে দিয়েছি, এখন তুমি একটু শান্তি মতো খাও, তারপর তারপর আমি খাই, তারপর খাওয়া দাওয়া শেষে আমরা কথা বলবো। তো বলে আচ্ছা ঠিক আছে। তো ও এরকম আমি করলাম। রোজার সময় দেখা যাচ্ছে রোজা রেখেছে শারমিন দূরে গিয়ে, ওরা কিন্তু সবাই একসাথে বসে খায়, এখান থেকে উঠে গিয়ে শারমিন তুমি কি পানি মুখে দিয়েছ, আমিও মোবাইলটা লাইনে, এটা তো আম্মু ওদের আবার চোখে পড়ত যে আমার মোবাইলটা লাইনে, শারমিন তুমি কি পানি মুখে দিয়েছ, হ্যাঁ আমি মুখে দিয়েছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তারপর খাওয়া দাওয়া শেষে আবার কথা হতো। তো এভাবেই আমাদের সম্পর্কটা যাচ্ছিল। তো ওর এই অবস্থাগুলো দেখে যে যে ছেলেটা পাঁচটা পর্যন্ত আমার জন্য না খেয়ে বসে থাকে, এবং এটা কিন্তু কোনো ছল চাতুরি না যে আমাকে ম্যানেজ করার জন্য এই জাতীয় কথা না, আমি বুঝতে পারতাম যে এটা সত্যি, কারণ ওর মা যখন ফোনে আমার সাথে কথা বলতো চিল্লাচিল্লি করতো, আমি শুনতাম যে তুই খাস না কেন, ভাত বেড়ে রেখেছি খাস না কেন, বললাম মু পরে খাবো এই সেই এরকম বলতো। তো যাই হোক আমাদের সম্পর্কটা এইভাবেই মানে যাচ্ছিল। তো এক পর্যায়ে ওর বাবা সিদ্ধান্ত নিল যে এটা একটা কিছু করা দরকার। তো ও আমাদের বাসায়, ওর বাবা আমাদের বাসায় আসলো, আসার পর বলল যে শারমিন, শারমিনের বিয়ের ওরা তো একে অপরকে পছন্দ করে, তো কি করা যায়। তো আমার আম্মু উপর আকাশ থেকে পড়েছে, কারণ আমি তো বাসায় গেলে কিছুই বলিনি, কিন্তু ওদিক দিয়ে তো ওর বাসায় সবকিছুই বলা হয়ে গেছে। তো আম্মু ওরা মানে রাজি না, কারণ ও মাত্র স্টুডেন্ট, এটা কি রাজি হবে। হ্যাঁ এদিক দিয়ে আমার অনেক বিয়ে আসছে, এক সে এক বিয়ে, তো আমি তো মনের দিক থেকে মানতে পারছি না। তো এরকম কথাবার্তা চলার পর আম্মু ওরা রাজি হয় না, রাজি হয় না দেখে মানে এক পর্যায়ে তার বাবা খুব ক্ষিপ্ত হয়ে গেছে যে আপনার যদি বিয়ে না দিবেন তাহলে ঘুরতে দেন কেন। তা আম্মু বলে যে আমি কি মেয়েকে ঘুরতে দেই,
কারণ বাসা তো কেউ জানে না,
কেউ জানে না, আমি কি আমার মেয়েকে ঘুরতে দেই। তো একদিন ওর বাবা আমাকে একটা মাজারে, ঢাকার মাজারে খবর দিল কথা বলার জন্য। তো দেখলাম কি কি যেন রেকর্ডিং করে রাখে এরা।
হ্যাঁ আচ্ছা,
রেকর্ডিং করতে কি অদ্ভুত নিয়ম আমি এগুলো বুঝি না, এই ফার্স্ট আমি দেখলাম। উনি দেখলাম রেকর্ডিং করে সামনে রেখে দিয়েছে, মানে আমার কথোপকথন কি হচ্ছে রেকর্ডিং করবে। তো আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। তারপর ওখানে অনেক কথা হলো, কথা হওয়ার পর একদিন উনি আমাকে বাসায় আসতে বললো উনাদের, আমি স্কুলে তখন, যে বাসায় আসো। তখন আমি উনার কথাটা অ্যাভয়েড করতে পারিনি, আমি স্কুল থেকে সরাসরি ওদের বাসায় চলে গেছি। তো ওখানে উনি আমার ছবি টবি তুলে রেখেছে, ওনাদের সবার সামনে ছবি তুলেছে, কথা বলেছি ভালো। তো বলার পর আমি এগুলো আর কিছুই বুঝতাম না, কারণ আমি এইসব পরিবেশের ঊর্ধ্বে, মানে আমি এগুলো বুঝি না। তো তুলেছে ভালো কথা। তোলার পর এক পর্যায়ে মানে আমার বাসা থেকে রাজি হচ্ছিল না। তো একটা পর্যায়ে তারা করলো কি, রাজি হয় না দেখে ওর বাবা কিভাবে আমাদের রাজি করাবে, আমাদের একদিন তার বাসার তার আত্মীয় স্বজনের প্রায় 15-16 জন বা আরো বেশি হবে, 16-17 জন হবে, চাচার গোষ্ঠী সবাই, মানে একদিনের ইয়েতে যে আমরা কালকে আপনাদের বাসায় আসছি। হ্যাঁ আমাদের বাসাতে সবাই অবাক যে এতগুলো মানুষ আসছে, ওনারা দেখাতে চাচ্ছে যে আমাকে আংটি পরাবে বা আমাদের সমাজে যে বিয়ে ঠিক হয়ে যাচ্ছে এরকম একটা কিছু। তো ওরা সবাই চলে আসলো। তো একদিনের ইয়েতে আম্মুর তখন হাত ভাঙা ছিল অ্যাক্সিডেন্ট করে, তো এই রান্না টান্না একদিনের ইয়েতে সবকিছু আমি করেছি, আমার বান্ধবী একটা ছিল ও হেল্প করেছে। তো এরা সবাই আসলো, মানে আপ্যায়ন করেছি। করার পর তার আত্মীয় স্বজন হয়তো আমাকে খুব একটা পছন্দ করেনি ওর জন্য, কারণ আমাদের সেম এজ, হ্যাঁ আমি একটু দেখতে একটু বড় সড়ো, হ্যাঁ ও খুব একটা হয়তো পছন্দ করেনি, ভালো কথা। তো ওর মা আবার বলেছে আত্মীয় স্বজনকে যে যাই হোক জনির বাবা পছন্দ করেছে, ওর এখানেই বিয়ে হবে, তোমরা কিন্তু নেগেটিভ কিছু বলো না। তো নেগেটিভ কিছু বলেনি, তবে ওর একটা চাচা একটা একটা কথা বলেছিল। তো সেই প্রেক্ষিতে আমি বুঝতে পেরেছি হয়তো বা তাদের, তো গেল এটা। তো যাওয়ার পর সে আমাকে বলে আমাদের বাসা থেকে কেউ মানে ই করতে পারছে না, যে যে ছেলে চাকরি করে না তার কাছে মেয়েটাকে কিভাবে দিই। তো যদি আমাকে কন্টিনিউ শোনো তুমি বাসায় ঝড় তুলো, হ্যাঁ ঝড় তুফান তুলো, ওই দিক দিয়ে বাসায় হাত কাটাকাটি এই সেই কি মানে বাসা ভাঙচুর,
গোটা বাড়ি অস্থির আর কি, কিভাবে বিয়ে ব্যবস্থা করা যায়,
পুরা বাড়ি অস্থির। হ্যাঁ তারপর একটা পর্যায়ে যাই হোক আমার বাবা একদিন রাতে খুব মানে ই হলো কথা কাটাকাটি যে রাতেই নাকি বিয়ে পড়াবে, হ্যাঁ আপনি কি রাজি? তো বলে রাত্রে কেন, আব্বু বলছে যে কালকে বা পরশু দিন করে, রাতে কি না করলে রাত্রেই করতে হবে। তো জনি বলতেছে জনি তুই বল কি করা যায়, হ্যাঁ বলছে হ্যাঁ 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 রাত্রেই করতে হবে, আমার আব্বুর সাথে এরকম বিহেভ করছে। তারপর আম্মুর কথা যেন কি একটা কথা যেন আম্মু আমার আব্বুকে বলছে আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন, আমি তো অবাক এগুলি কি বলছে ও, হ্যাঁ এইভাবে কথা বলছে। তা আমি বললাম কি যে আমি রাজি না, যাও তুমি এভাবে কথা বলো, বেয়াদবের মতো কথা বলো, এগুলা কোন জাতীয় কথাবার্তা। তো ফোন রেখে দিয়েছি, রেখে দেওয়ার পর আমি স্কুলে গিয়েছি, যাওয়ার পর আমার মনটা খারাপ, আমি সরাসরি চলে গেছি স্কুল থেকে লোকনাথ বাবার আশ্রমে। আশ্রমে গিয়ে আমি অনেক মানে মানে খারাপ লাগছে আমার, ওখানে বসে একটু সময় কাটিয়েছি, কাটানোর পর আমার মনটা টিকছে না। তো আমি ফোন দিয়ে ওকে ফোন দিয়েছি যে তুমি কালকে থেকে আমাকে আর ফোন দেয়নি, যে নাকি কন্টিনিউ আমাকে ফোন দেয়, যে তোমার কি খারাপ লাগছে না আমাকে ফোন দাও না? তো বলে যে আমি আসতেছি, হ্যাঁ বলে আসতেছি মানে হ্যাঁ আসছি, আব্বু আজকে তোমার স্কুলে যাবে, হ্যাঁ স্কুলে আমার সিআইডি আঙ্কেল আসছে, হ্যাঁ আজকে তোমার স্কুলে যাবে। তা আমি বললাম আমি তো স্কুলে নাই, আমি তো চলে আসছি, আমার স্কুল ছুটি, আমি তো এখন বারো দিয়ে চলে আসছি, বারো দিয়ে থেকে বাসায় চলে যাব। বলে কি যে তুমি থাকো আমি আসছি। তো ওর ওই সিআইডি আঙ্কেল না কি যেন আঙ্কেল ওটাকে বলেছে, বলার পর ওরা সোনারগাঁ, আমি সোনারগাঁ চলে আসছি, আসার পর উনি সোনারগাঁয় চলে আসছে, আসার পর বলে যে কি ব্যাপার। তা আমি বললাম যে এরকম এরকম। তো বলছে যে শোনো আজকে তোমার বাবার সাথে আমি কথা বলবো, তোমার বাবাকে ফোন দাও। তো আমি আব্বুকে ফোন দিয়েছি, আব্বু এসেছে, একটা রেস্টুরেন্টে বসেছিলাম। তো বলে যে চলেন বাসায় যাই। তো বাসায় যাওয়ার পর ওর বাবা তো বিয়েটা ঠিক করতে পারেনি, বাবা রাগ, হ্যাঁ আমি না করে দিয়েছি। তো ওই সিআইডি আঙ্কেল একটা মানে একটা সমঝোতার মধ্যে আমাদেরকে এনে দিয়েছে। ওর বাবা বলছে যে আগে 2 লাখ টাকা কাবিন বলেছিল, এখন দেরি করেছেন কেন, এই জন্য 1 লাখ টাকা কাবিন, হ্যাঁ দেরি কেন করলেন। তা আব্বু বলে যে 1 লাখ টাকা আমার মেয়ে জমিয়ের আজ থেকে 6-7 বছর আগে বিয়ে হয়েছে, তারই তো 3 লাখ টাকা কাবিন, আর আমার মেয়ে ছোট মেয়ে ওর আবার 1 লাখ টাকা কাবিন কেন হয়। বলে যে না বিয়ে যদি করাতে হয় 1 লাখ টাকা কাবিনই হবে, 1 লাখ কাবিনে ভাত খাওয়ায় না, হ্যাঁ মানে উনি জিততে চাচ্ছে। তো যাক আমি রাজি হয়েছি, কিন্তু আমার মা আমিও রাজি হয়েছি, বাবাও রাজি হয়েছে, কিছু একটা লেখালেখি আমাকে করতে দিয়েছে যে কে কে সাক্ষী এ ব্যাপারে। ওখানে লেখা ছিল যে কোনো দেনা পানা নাই, হ্যাঁ কোনো কিছু কারোর প্রতি কারো চাওয়া পাওয়া নেই ওরকম। তো আমার সাক্ষী হিসেবে আমি সিগনেচার করেছি, আর যারা ছিল আমার মাকে সিগনেচার করতে বলেছে, আমার মা সিগনেচার করেনি, কারণ আমার মা রাজি না যে 1 লাখ টাকা কাবিন কেন ই হবে। তো
করেছি, ফাইনালি বিয়ে হলো, হ্যাঁ দুই পক্ষেরই সম্মতিতে, তাই তো।
হ্যাঁ তো বিয়ের মধ্যে একটা ব্যাপার কি যে ওরা যে জিনিসপত্র গুলো এনেছিল আমার মা,
এসব ব্যাপার দুই পক্ষ থেকে এগুলো তো থাকেই। দুজনের সম্পর্কটা শুরুটা কেমন ছিল?
শুরুটা আসলে ভালো বলবো না মন্দ বলবো আমি আসলে বুঝতে পারছি না। ওখানে যাওয়ার পরই মানে আমি পরিবেশটা খুব একটা ভালো একটা পরিবেশ আমি পাইনি। ওর সাথে আমার ই হয়েছে, এটা তো আমার কাছে বিরাট একটা পাওয়া, কিন্তু পারিপার্শ্বিক যে একটা মনের একটা পরিবেশ দরকার সেরকম একটা পরিবেশ পাইনি, কারণ ওর মা মানে কেমন যেন। তো প্রথম দিন গেল, বউ ভাতের দিন তারা ওখানেও কিছু মানে ই করেছে, গ্যাঞ্জাম করেছে, গ্যাঞ্জাম কি আমাদের লোক নাকি বেশি গিয়েছে, অথচ একটা লোকও বেশি যায়নি। ওর বাবা বলছে যে লোক বেশি গিয়েছে, একটা লোকও বেশি যায়নি। তো আমাকে স্বর্ণ দিয়েছিল 1.5 ভরি মাত্র, যাক আমি শুকর
আলহামদুলিল্লাহ।
তো এই সংসারে
কতদিনের মাথায় কতদিন সম্পর্ক করে আপনারা বিয়ে করলেন?
আমরা প্রায় 2 বছর।
2 বছর তারপর সংসার জীবনটা,
সংসার জীবনে ঢুকে আমি আমার প্রতি সারোয়ারের যে প্রথম দিকে যে কেয়ারিং বা ভালোবাসা সেটা আমি অনেকটা অভাব বোধ করেছি। আড়াই একটা আড়াই দিনের একটা ইয়ে আছে মেয়েদের বউ ভাতের পরে, ওখানে গিয়ে সে আমার আমি যে গয়নাগুলো পরে গেছি মানে দেড় ভরি একটা কানের আর গলার, আর আমার মার বাসা থেকে আমাকে বালা দিয়েছিল। তো ওইখানে যাওয়ার পর এই গয়নাগুলো আমি কার নতুন বউ গিয়ে শাড়ি গয়না খুলে কার কাছে রাখবে, নিশ্চয় তার মায়ের কাছে, আম্মু এটা রাখো ঠিকঠাক মতো রাখো। তো আমি খুলে আমি আম্মুর কাছে দিয়েছি, আমার শ্বশুর বাড়ি থেকে ফোনের উপর ফোন, শারমিনের মার কাছে এই গয়না দিবি না, জাহেদের মানে আমার দেবরের কাছে, আমার দুইটা দেবর গিয়েছিল, জাহেদের কাছে রাখবি। তা আমি তো আম্মুর কাছে দিয়ে দিয়েছি, হ্যাঁ এখন আমি যদি চাইতে যাই যে আম্মু এগুলো দেও তাহলে একটা কেমন ব্যাপার দেখায় না? তো সারোয়ান আমাকে খুব প্রেশার করছে, যাও আব্বু ফোন করেছে যাও ওগুলা নিয়ে আসো। আমি বলছি যে দেখো এইমাত্র দিলাম এগুলো আম্মুর কাছে না, জাহেদের কাছে কি ই সেফ থাকবে? তো আমার বান্ধবী ওর প্রেশারের চোটে, ওর বাসা থেকে বারবার ফোন করে, আমি প্রেশারের চোটে আমি আমার বান্ধবীকে দিয়ে আমি নিজে চাইনি আমি আম্মুকে বলে দিতে, তো আম্মু দিয়েছে, দেওয়ার পর আমি জাহেদের কাছে দিয়ে দিলাম। তো ওখান থেকে গেলাম আমাদের
এরকম মাঝে মাঝে টুকটাক টকঝাল কিছু ব্যাপার স্যাপার হচ্ছে। তারপর
তারপর বাসায় যাওয়ার পর একটা বৈঠকের মতো, শ্বশুর বাড়ি যাওয়ার পর একটা বৈঠকের মতো বসেছে, কি ব্যাপার শারমিনের কোন ভাই ব্রাদার শারমিনের সাথে দেখা করতে আসতে পারবে না, যদি দেখা করতে হয় ও যখন বাসায় যাবে তখন দেখা করবে। হ্যাঁ তো আমি শুনে, আর শারমিনের মা এই স্বর্ণের গয়না রেখে রূপা দিয়ে বানিয়ে তারপরে এগুলো দিয়ে দিবে, আর স্বর্ণ গয়নাগুলো রেখে দিবে। তো গেল, আমি খুব কান্না করেছি এগুলা শুনে যে এগুলা কি। তো আর জনি মানে খুব উগ্র ব্যবহার, আমার বাসায় যে মোবাইল সেটা আমাকে নিতে দিবে না, আমার বাসায় কমিউনিকেশন করতে দিবে না, কেন ওর বাসা আব্বু না করেছে। আরে আব্বু না করেছে, এতদিন মোবাইল আমি ইউজ করলাম, এখন তোমরা আমাকে কেন মোবাইল ইউজ করতে দিবে না? আমি কি বাবার কাছে গিয়ে বারবার চাইবো? কারণ আমি নতুন একটা বউ, একটা মেয়ের মেন্টাল অবস্থা তখন কেমন থাকে, নতুন আসলে তার মার সাথে একটু কথা বলতে চায়, কথা বলতে চায় বা আত্মীয় স্বজনের সাথে একটু কথা বলতে চায়, আমাকে বাসায় এনে এটা কেমন চাপের মধ্যে। তুমি আমার স্বামী, তুমি তো আমার দিকটা খেয়াল করবা, টেক কেয়ারিং করবা, না মোবাইল ইউজ করতে পারবা না। মোবাইল ইউজ করতে পারো না, আচ্ছা ঠিক আছে। আমাকে মোবাইলটা আর আনতে দেয়নি, আম্মুর সাথে আমি যোগাযোগ করতে, তখন থেকে আমার মনটা খারাপ, হ্যাঁ একটা বন্দি দশার মতো অবস্থা। তারপর কি হলো, ওর মানে 28 দিনের দিন এরকমই আমার বাসা থেকে কেউ ফোন করলে ওরা খুব মানে মাইন্ড করে, খুবই মাইন্ডেবল মানুষ, আমার বাসা থেকে ফোন করলে কেমন যেন করে। হ্যাঁ এত আমার শাশুড়ি ওই অনলাইনেই মানে সাইড টক করতে থাকে, এত ফোন কিসের, এত ফোন কিসের, কাজের সময় এত ফোন, আমি মানে আমি যখন কাজ করি তখন ফোন দিবে কেন? আমার বাবা স্বাভাবিকভাবে মেয়েটা নতুন বিয়ে দিয়েছে একটু খবর নিতেই পারে, এত ফোন কাজের সময় আমি এত ফোন দেওয়া পছন্দ করি না। এগুলোতে সাইড টক যে করে এগুলো তো আমার বাবা শুনে ফেলে, তো আমার খুব কষ্ট হতো ব্যাপারটা। তো এরকম 28 দিনের দিন যখন 28 দিন হয়েছে, সরি এর আগে আবার জনি এই নতুন জামাই আমাদের বাসায় গিয়ে মানে এমন খারাপ আচরণ করেছে আমার বান্ধবীদের সাথে, আমার বান্ধবীরা তো ওই যে দেবর দুটাকে নিয়ে একটু চৌরাস্তা যাবে, তো জনি পিছে পিছে যাচ্ছে, ওকে কে কি বুঝিয়েছে, ও মানুষের কথা বাজে কথা খুব ধরে, ওকে যে যা বুঝায় ও সেটা বিলিভ করে না, আমার কিছু বিলিভ করে না। আমার মা নাকি ও ওই দেবরের সাথে গেছে বলে আমার মা নাকি শিখিয়ে দিয়েছে আমার বান্ধবীদের ওই দেবরদের ক্ষতি করার জন্য। তো ও আমার বান্ধবী নীলাকে জিজ্ঞেস করছে, এই শোনো শারমিনের মা তোমাদের কি শিখিয়ে দিয়েছে আমার ভাইদেরকে ক্ষতি করার জন্য? তো ও তো পুরো তাজ্জব আমার বান্ধবী, যে তুমি এসব কি বলছো, এই জাতীয় তো কোনো কিছু, এটা পাগল নাকি? হ্যাঁ এগুলো কি বললা? সে মাঠের মধ্যে এমন সিনক্রেট নতুন জামাই সবাই তাকিয়ে আছে, তাকিয়ে আছে ভালো কথা। তারপরে পরবর্তীতে আসি আমি, ওই আমাকে ফোনে কথা বলতে দেয় না, তারপর ভালো কথা। আর নতুন বউ 28 দিন থেকে ঘর মোছা থেকে শুরু করে সবকিছুই আমি, হ্যাঁ সবকিছু আমি করি, বুয়া তখন ছিল না। তারপর ও মানে 28 দিনের দিন আমার বাসায় খবর পাঠায়, হ্যাঁ আসেন আপনারা, আপনার মেয়ে এরকম সেরকম। তো আমার বাসায় আসার পর আমার মা বললো কি ঠিক আছে ভাই, আমার মেয়ে যেহেতু খারাপ, ঠিক আছে আমার মেয়েকে আমি নিয়ে যাই। হ্যাঁ তখন মানে ভিডিও করা শুরু করেছে, হ্যাঁ কি এক ভিডিও পেয়েছে, এগুলো কোথায় পেয়েছে আল্লাহ জানে। ওরা ছেলেকে বলে আই যা ভিডিও কর, তার একটা মেজো ভাই আছে, এটা এসে ভিডিও করা শুরু করছে, মানে ওই যে আমি কাপড় চাপড় গুছাচ্ছি। আর এর মধ্যে 8 দিনের দিন ওই জনি আমাদের বাসায় আমার গায়ে হাত তুলেছে, আমার বাসায় আমার বাবা মার সাথে সামনে আমার গায়ে হাত তুলেছে। তো তোলার পর আমি যখন বাসায় গিয়েছি তখন গয়নাগাটি মানে ঠিকঠাক মতো আছে কিনা, দুইটা গয়না গয়না আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, গয়না আমাকে দিবে না।
আপনি বলছিলেন যে আপনার মা আপনাকে নিতে আসলো, তাহলে কি আপনার মায়ের সাথে চলে গেছিলেন তখন?
হ্যাঁ, তখন আমি চলে গিয়েছি। ঠিক আছে, তুমি এরকম যখন করো আমি যেহেতু খারাপ, ঠিক আছে আমি চলে যাই। তো চলে যাওয়ার পর বাসায় চলে গেছি। চলে যাওয়ার পর ওরা অনেকবার মানে আমাদের বাসায় আসছে নেওয়ার জন্য। তা আম্মু বলে যে, আমার গার্জিয়ান বলে যে এভাবে দিব না, ওর একটা দাদু আছে যে দাদুকে নিয়ে আসেন, ঠিকঠাক মতো কথা বলেন, তারপর মেয়েকে নিয়ে যান। কিন্তু ওরা কোনো সহজ ওয়েতে আসে না, ওরা আসে কি উদ্ভট, মানে সন্ডা পান্ডা, মানে কি চেয়ারম্যান এগুলা। তো আমরা যখন দিতে চাচ্ছি না, তখন পুলিশ নিয়ে আসলো, জিডি করে পুলিশ নিয়ে আসলো। পুলিশ নিয়ে আসে বলে যে জিডি করেছে আমার মা বোন নাকি আটকে রেখেছে আমাকে। তো আমাকে তো আটকে রাখেনি, আমার মানে আমাকে পুলিশ জিজ্ঞেস করলো তোমাকে কি আটকে রেখেছে, আমি বলে না আমাকে আটকে রাখেনি। তো জনির প্রতি কিন্তু আমার একটা মানে আগ্রহ কাজ তখন করছিল। ও আমাকে ফোন মানে ফোন SMS করেছে যে জান তুমি আমি ভুল করেছি, মানে অনেক খারাপ ব্যবহার যেগুলো হয়তো এখন আমি মানে বলতে পারছি না, মানসিক অত্যাচারে। আমি একটা কথা বলতে চাই, একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে মানসিক অত্যাচারের বা শারীরিক অত্যাচারের শিকার হয় তখন কিন্তু প্রতিদিনই সেই শিকারে থাকে, প্রতিদিনই কিছু না কিছু মানসিক অত্যাচার চলে। তো সবার কি বলবো, তো ও নিজে স্বীকার করেছে SMS করে যে আমি অনেক ভুল করেছি, তুমি আমার জীবনে চলে আসো। হ্যাঁ, তো একটা পর্যায়ে আমি করলাম কি, ওর কষ্ট দেখতে না পেরে আমি মানে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত নেওয়ার আগে আমি একদিন নারায়ণগঞ্জ গিয়েছি। তো ওর সাথে আমার একটু কথা হয়েছে যে আমি নারায়ণগঞ্জ যাচ্ছি। তো যাওয়ার পর সে দেখি চলে আসছে, এসে সে গুদারা ঘাটে এমন একটা সিন ক্রিয়েট করলো সব লোকের সামনে, আমাকে কোলে তুলে আমাকে নিয়ে যাবে হ্যাঁ গাড়ি দিয়ে। তোমরা এগুলো কি করছো? হ্যাঁ, তারপর আমি বাসায় চলে আসলাম। আসার পর সে আমাকে মানে মানে নেওয়ার জন্য তার পরিবার ই করেছে। করার পর আমার বাবা মা যখন নাকি কোনো মানে ভালো একটা পথে কথা বলে নাও সেরকম একটা ইয়েতে যাচ্ছিল না, তখন আমি করলাম কি যে আচ্ছা ঠিক আছে, ওর যখন এত কষ্ট হচ্ছে তো আমি চলে যাই। তো আমি এক পর্যায়ে চলে গেলাম ওর সাথে। যেদিন গিয়েছি সেদিন থেকে ওর মার আবার মানে ওর মা আমাকে মেনে নিতেই পারেনি। আমি বলবো আমার শ্বশুরটা ভালো ছিল, শ্বশুরটা মন খোলা ছিল, কিন্তু আমার শাশুড়ি সবসময় মানে উনাকে
মানতে পারেনি। কারণটা কি?
মানতে পারেনি মানে আমি হয়তো অতটা মানে সুন্দর না বা তার ছেলের হয়তো যোগ্য না, এরকম মনে করেছে যে আমার ছেলে আরো কোটিপতি জায়গায় বিয়ে করবে, আরো ভালো মেয়ে পাবে। আমাকে বলে বিয়ে ঠিক হওয়ার আগে আমার বোন বলেছিল যে দেখেন আমাদের মেয়ে কিন্তু মেয়েরা একটু মানে ম্যাচিউর বেশি হয়। হ্যাঁ, তো আপনাদের ছেলের থেকে কিন্তু আমাদের মেয়েকে ম্যাচিউর বেশি দেখা যায়। তো আপনার আত্মীয় স্বজন তো নানা কথা বলতে পারে, তখন আপনারা কি করবেন? তো ওরা বলেছিল যে আত্মীয় স্বজন এসব কথা বলবে সেই আত্মীয় স্বজনের সাথে আমি সম্পর্কই ছিন্ন করে দিব। জনির মা তারা রাত নাই দিন নাই সমান এই বিয়ে করানোর জন্য পাগল হয়ে আমার বাসায় এসেছে, ওর মা সহ। ওর মা বলেছে আমার তো কোনো মেয়ে নাই।
আমরা শুনেছি, এর আগেও তো শুনেছি। বর্তমান অবস্থা কি তাহলে সম্পর্কের?
বর্তমান অবস্থা ওর মা আমার মানে যে আমার সমস্যা হতো ওদের বাসায় সেগুলা তারা মানে আমার শাশুড়ি মানতে পারত না। যে একটা মানুষের শারীরিক অবস্থা কিন্তু মানে প্রতিটা সকালে কিন্তু সে নতুন অনুভূতি নিয়ে শুরু হয়, শরীর রক্ত মাংসের শরীর। তো আমার আজকে ভালো লাগছে কালকে ভালো লাগতে নাও পারে, কিন্তু উনি সেটা মানতে নারাজ। আমার মানে আমি একবার কনসেপ্ট করেছিলাম, কনসেপ্টটা করার পর আমাকে অনেক টর্চার করেছে, হ্যাঁ অনেক অপমান অপদস্থ। এবং জনি সেটা সে এখন পছন্দ করেনি, এবং সে শারীরিকভাবে আমাকে এমনভাবে আঘাতপ্রাপ্ত করত যাতে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো একদিন সে আমার এমন মার দিয়েছে, মার দেওয়ার পর আমি বলেছিলাম আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও, আমি কেমন যেন ওই সাইড দিয়ে একটু পেন অনুভব করছি। তখন তো অনেক সিমটমই দেখা যায়, তো পেন ও আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল না। না নিয়ে মানে আমি একটু রাগ করে, তখন তো মেন্টাল অবস্থা নাকি অন্যরকম থাকে শুনেছি, আমি একটু রাগ করেছি সেজন্য সে আমার পেটের উপর বসে আমার ঝাড়ু দিয়ে এত মেরেছে, এবং কি যেন মানে দেয়ালে আমার মাথা নিয়ে এমন ভাবে ঘুষি দিয়েছে, এবং খাট থেকে এমন ভাবে একটা মানে হেঁচকা টান দিয়েছে যে আমার পেট তলপেট পুরো মানে ইয়ের মধ্যে কাঠের মধ্যে ধাক্কা লেগে মানে ও নিজেই বলে যে এখন মনে হয় একদম ই হয়ে গেছে, পিষ্ট হয়ে গেছে। আমি এত কষ্ট পেয়েছি, এত কান্না করেছি, কিন্তু আমি তাকে এক মিনিটে আমার রাগ আবার শেষ। হ্যাঁ, আমি এত কান্না করতাম যে আমাকে একটু হাসপাতাল, তখন আমার এত ব্যথা করতো এই ইয়ের পরে মারের পরে, আমি বলতাম যে আমাকে একটু ডাক্তার কাছে নিয়ে মানে ফেলে রাখো হাসপাতালে, এতটা কষ্ট অনুভব করতাম। কিন্তু চুপ করো, না না কিছু হবে না কিছু হবে না। তারপরে কি হলো, আমার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেল, আমি আর রাখতে পারিনি। তো তারা খুশি, এবং আমার শাশুড়ি কন্টিনিউ বলতো দেখো কনসেপ্ট যেন না করে এই সেই, মানে এরকম ই করতো। তো
বর্তমান অবস্থা কি আপনাদের সম্পর্কে রাখো?
বর্তমান অবস্থা আমার, আমাকে দিয়ে আমার শাশুড়ি নাকি পোষাচ্ছে না। হ্যাঁ, আমার একদিন শরীর খারাপ করেছে, সিম্পল কারণ শরীর খারাপ করেছে, তো আমি বলিও নি, আমার ভয়ে আমি বলতাম না। তো সে আমাকে মানে আমার চেহারাটা একটু খারাপ হয়ে গেছে, তো আমি কাজ করছি, কাজ করার পর সে মানে খেতে পারছি না, তো বলে যে ঢং করে এগুলি। হ্যাঁ, কি জানি বাচ্চা হয় নাই কিছু হয় নাই, এত ই হবে কেন, এত ঢং হবে কেন, এসব ঢং ঢাং চলবে না, ও কাজ করতে চায় না। হ্যাঁ, আমি নাকি কাজ করতে চাই না, ওকে এখান থেকে বের করতে হবে। হ্যাঁ, বের করে দে। তো আমি ঘরে চলে গেছি, সব কি শুনবো আর, ঘরে চলে গেছি, ও খাওয়া দাওয়া করে ও ঘরে চলে গেছে। তো পরের দিন মানে ও মানে খাওয়া খেতে বসেছে, আমি আমার শাশুড়ি আর দেবর, খাওয়া দাওয়া করার পর আমি প্লেট ট্লেট সব নিয়ে মানে হাউসে রেখেছি, তো শাশুড়ি খাওয়া দাওয়া তখন শেষ হয়নি, তো আমি ঘরে চলে, জনি সেদিন বাসায় ছিল, তো এই আমি শাশুড়ির প্লেটটা কেন আবার পরবর্তীতে গিয়ে আনলাম না, এটার ইস্যু করে সে বিশাল একটা ঝগড়া সৃষ্টি করেছে। তো আমি বললাম যে মা আপনি যখন নাকি রাগ করেন তখন এই রাগ আপনার আর পড়ে না, মানে আপনি কন্টিনিউ করতে থাকেন নাকি যেন, ও মানে এ বলে যে পরবর্তীতে আমার শ্বশুর আসার পর সে বলছে যে কি যেন ও কাজ করতে চায় না, একে দিয়ে আমার পোষাবে না, এটা ঘরের থেকে বের করো। হ্যাঁ, একে দিয়ে আমার চলবে না, হ্যাঁ একে ঘর থেকে বের করো। তো বলে যে আমার পোলারে আমি বের করব না, আমি কি পাগল হয়েছি না কি, আমার পোলারে বের করব, বুড়াতিকালে পোলার অনেক দরকার হয়, পোলার বউকে ঘর থেকে বের করব, আর আমি না চাইলে তুই কখনো এ বাড়িতে থাকতে পারবি না। হ্যাঁ, তো আমার বাসার যে ভাড়াটিয়া ছিল তারা আমাকে মানে ইশারা ইঙ্গিতে কন্টিনিউ বলতো যে মানে কন্টিনিউ বলতো যে তো তুমি কি বুঝো না যে এত মেন্টাল টর্চার, মানে চুপি চুপি বলতো এত মেন্টাল টর্চার যে তোমাকে যে ওরা খাওয়াতে চায় না। হ্যাঁ, তুমি বুঝো না এখানে কোন ছেলের বয়সে থাকতে পারবে না, মানে আমাকে এত মানে মানসিকতা চালানো।
ফাইনালি ওই ফ্যামিলিতে আপনি এক্সিস্ট করতে পারেননি?
পারিনি।
কতদিন আগে থেকে আপনি ওখানে নাই তাহলে?
আমাকে ঘর থেকে বের করে দিয়েছে প্রায় আড়াই দুই বছর হবে, দুই আড়াই বছর হয়ে গেছে।
আড়াই বছর না, দুই বছর,
দুই বছরই একটু বেশি হবে। আমি দুই বছর থেকে তো বাবার বাড়িতে আছি, আর দুই বছর থেকে মনে হয় দেড় বছর থেকে ওর সাথে আমার কোন যোগাযোগ নেই।
জাস্ট বের করে দিয়েছে,
বের করে আমাকে দিয়েছে। তা আমি কি করেছিলাম একদিন মানে হঠাৎ করে ও আমাকে সাথে কমিউনিকেশন মানে গ্যাপ করে দিয়েছে, গ্যাপ করে দেওয়ার পর এবং যখন বাড়ি থেকে বের হয়ে আমি বলি দেখো তোমার মা তো আমাকে চায় না, এরকম অত্যাচার করে, তো এক কাজ করো তুমি আমাকে মানে উপার্জন ক্ষম না হয়ে আমাকে এনো না, তুমি আমাকে ডাল ভাত খেতে দাও, তাও আমার সই। ওর মা কন্টিনিউ আমাকে সাবান ইউজ করতে দিত না।
এখন কি আর যোগাযোগ, প্রথম দিকে কি যোগাযোগ করতো?
প্রথম দিকে যোগাযোগ করতো, আস্তে আস্তে গ্যাপ, তো আমি এটা টলারেট করতে পারতাম না যে আস্তে আস্তে কেন এরকম গ্যাপ হয়ে যাচ্ছে। তো আমি বলতাম তুমি এত দেরি করে আসো কেন, তো মানে কোনো ই করতো না। আর ওর মোবাইলে কন্টিনিউ লক থাকতো। একদিন রাতের বেলা আমি দেখি চীনা নামে একটা নাম উঠে এসেছে, তো আমি এটা বের করানোর চেষ্টা করেছি কিন্তু পারি না, কারণ ওই সিকিউরিটি লক করা থাকে।
আপনাকে ধারণা এখন অন্য কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছে?
সে নিজেই বলেছে, আমি কোনো ধারণা করতে চাই না, সে নিজে আমাকে মুখ ফুটে বলেছে। এটা কিভাবে বলেছে আমি একটু বলি, যখন সে মানে আমার সাথে যোগাযোগ টোটালি করছে না, তখন একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে ওদের বাসায় যাবো। বাসায় গিয়ে আমি সকালবেলা ওদের বাসায় ঢুকতে তো আমি ভয় পাই, কারণ ওরা অন্যরকম। তো আমি দাঁড়িয়ে আছি, মানে আমি আমার বান্ধবীকে বলেছি আমার সাথে একদিন সকালবেলা চল, সে ফার্স্ট রো যায় গত বছর।
তারপর গিয়ে কি দেখলেন?
আমি মানে আমি বললাম যে আমরা গলিতে থাকবো, ও যখন বের হবে তখন ওর সাথে কথা বলবো। তো সে ভোর থেকে দাঁড়িয়ে আছি, তো এক পর্যায়ে ও বের হলো, হওয়ার পর মানে আমি দেখে তো মনে হয় যে আমার আত্মা পেয়েছি, আমি সবকিছু ভুলে গেছি। আমি বললাম যে তুমি আমার সাথে মানে মানে আমি ওর ছাড় ধরেছি, তুমি আমার সাথে আসো না কেন? পাঁচ মাস পরে আমি গিয়েছি, যখন টোটালি সম্পর্ক সে মানে আমি পাঁচ মাস পরে গিয়েছি যে তুমি আমার সাথে কেন যোগাযোগ করো না, বলে যে মানে কিছু একটা মানে খুব সুদুত্তর পাইনি। তাই আমি বললাম যে তুমি আমার সাথে আসো, তো ওরা এত মাইন্ডেবল, ওরা মনে করে যে আমরা লোকজন নিয়ে এসেছি। আমি বলি ওর মেন্টালিটি আমি বুঝি, আমি বলি দেখো আমরা লোকজন নিয়ে আসি নাই, আমি আরও এসেছি তোমার সাথে আমি কিছু কথা বলবো। তো বলার পর একটা গলিতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আমি যেমন আগে বলতাম যে শোনো আমি একটু বাথরুমে যাবো, মানে আমি আপন মনে করে যে আমার স্বামী, আমার স্বামী আমার সাথে আছে, যে আমি একটু বাথরুমে যাবো। তো ওখানে একটা স্কুল ছিল, তো স্কুলে আমাকে নিয়ে গিয়েছে, বলে যে যাও উপরে যাও। হ্যাঁ, আর আমাকে বলে যে দেখো তোমাকে এখানে আমি কোথায় নিয়ে যাবো, তো বাসায় চলো, কি জানি এখনো সময় আছে, তুমি আসো আমি সবকিছুই করবো। তো আমি বলি তুমি কি আমাকে দুটা ডাল ভাত খাওয়াতে পারবা, তোমার মা তো আমাকে খাওয়াতে চায় না, টোটালি খাওয়াতে চায় না সত্যি, তো আর কিছু বলে না। তো বললো যে এর উপরে যাও, প্রাইমারি স্কুলে যাও। তাই আমি উপরে গিয়েছি, আমার কেন ধরো মনটা না একটা একটা মন বলছে যে না ও আমার স্বামী আছে, আরেকটা মন বলছে কি যে না ও হয়তো চলে যাবে আমাদের উপরে পাঠিয়ে। তো সত্যি আমি আমার বান্ধবীকে বললাম তুই ওর সাথে থাক আমি চলে আসছি। তো আমি যাওয়ার পর দেখি আমার বান্ধবী উপরে গিয়েছে, তো আমি তুই আসলি কেন? বলে জনি ভাইয়া বলেছে যে তুই একলা একলা যাওয়া ঠিক না আমাকে আসতে। আমি বলি ও তো চলে যাবে। আরে না চলে যাবে, উনি আছে। আমি উপর থেকে আবার এমনি ইশারা দিয়েছি, আমি হাসি খুশি, মানে ওকে দেখলে যে আমি সব ভুলে যাই, ও খুব ভালো করে জানে যে আমি কতটা ভালোবাসি ওকে। তো উপরে যাওয়ার পর নিচে এসে দেখি ও চলে গেছে। আমি পাগলের মতো রাস্তায় দৌড়েছি ওর জন্য, দৌড়ে ওকে আর খুঁজে পাইনি, রিক্সা নিয়েছি, আমি পাগলের মতো কান্না করছি, সবাই রাস্তার হা করে তাকিয়ে আছে, আল্লাহ এটা কি করছে। আমি বলি ভাই একটা লোককে কি দেখেছেন যে ব্যাগ নিয়ে যাচ্ছে? বলে হ্যাঁ এই গলি দিয়ে ওই গলি দিয়ে। এখন ঢাকা শহরের তো কত গলি, এই অচেনা গলিতে ও আমাকে ফেলে চলে গেছে, আমিও চিনি না ওর রাস্তাঘাট তেমন চিনে না। তো রিক্সাওয়ালাকে বলেছি যে ও আমাকে টেনে, আমার বান্ধবী টেনে টুনে রিক্সায় ওঠ, দেখি সামনে পাই কিনা। তো রিক্সা ভাই তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান, আশেপাশে দেখি এত গলি আমি কোন গলিতে ওকে খুঁজবো, সে আমাকে রেখে চলে গেছে। এবং ফোন সিম খুলে কোন একটা সিম ইউজ করে, আমি দেখেছিলাম গ্রামীণ একটা সিম, তো আমাকে নাম্বার আর দেয়নি, আমার কাছ থেকে কেড়ে নিয়েছে মোবাইলটা, ওর মোবাইলটা আমি দেখতে পারিনি। ওর যেটা আমার সাথে যোগাযোগ করে সেই সিম খুলে দে খুলে আমাকে ফোন দিয়েছে, তুমি এখন বাসায় যাও, বাসায় যাও আমি তোমার সাথে পরে কথা বলবো। তো আমি বললাম বলবা তো, তুমি একটু আসো আমি তোমাকে অনেকদিন দেখি না।
গত পাঁচ মাস বললেন যে প্রথম পাঁচ মাস একটু আধটু যোগাযোগ ছিল, তারপর গত দু বছর সে অর্থে যোগাযোগই নাই। আপনার সময় কিভাবে কাটে, কি করেন আপনি, কিছু কি কোনো প্রফেশন বা কোনো কিছুর মধ্যে জড়িত হয়েছেন?
আমি এখন একটা ইয়েতে জড়িত হয়েছি, মানে একটা বাচ্চাদের স্কুলে আমার সময় কাটানোর জন্য আমি একটা বাচ্চাদের স্কুলে জড়িত হয়েছি, ওখানেই কাজ করছি, ওখানেই সময়টা।
আপনার জীবনকে নিয়ে ভাবনাটা কি?
জীবনকে নিয়ে ভাবনা,
জানি তো সোফার গত দুই বছর কোন রকম কোন যোগাযোগ আপনার সাথে নাই, জনিকে ছাড়া আপনি কি জীবন কল্পনা করতে পারেন?
ওকে ছাড়া আসলে আমি জীবন আমি কল্পনা করতে পারছি না।
জনিকে আমরা একটু ফোনে নেওয়ার চেষ্টা করি, এবং এই জনি তো সেই জনি না যে আপনার রাত যতক্ষণ আপনি না খেতেন ততক্ষণ পর্যন্ত বাড়িতে যত সমস্যাই হোক না কেন, যত অত্যাচারই হোক না কেন, ভাতের এক লোক মাও কখনো তার মুখে উঠত না। এই জনি তো সেই জনি যে ইফতার করার সময়ও আজান হয়েছে, ইফতার করার ঘন্টা ধ্বনি বেজেছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত মুখে এক লোক মাও তুলতেন না আপনি, বা সে তুলত না যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হতেন যে পরস্পর আপনারা খেয়েছেন কিনা। এবং এই জনি তো অবশ্যই সেই জনি যে আপনাকে বিয়ে করার জন্য একেবারে পাগল প্রায় হয়ে উঠেছিল। জীবনে যে পরিমাণ ইম্পর্টেন্সি দেখেছেন, এর চোখে আপনার প্রশ্নে যে পরিমাণ টান দেখেছেন, যে পরিমাণ আপনার কদর করতে দেখেছেন, যে পরিমাণ কেয়ারিংনেস দেখেছেন এর চোখে মুখে, সে তার অবহেলা তার ঘৃণা তার এড়িয়ে যাওয়া সেটাও মনে হয় ততখানি কষ্টের আপনার জন্য। আজ যখন গত দু বছরে জনের সাথে মিনিমাম কোন সম্পর্ক আপনার নাই, তখন সবচেয়ে কোন জিনিসটা বেশি মনে পড়ে তার আপনার প্রতি, এই যে কেয়ারিংনেস, এই যে টান, এই যে ভালোবাসা, এগুলো নাকি তার অবহেলা বা তার আপনাকে ছেড়ে চলে যাওয়া, এগুলো?
আমার কাছে ওর মানে ও যে আমাকে ভালোবাসতো সেটাই আমার বেশি মনে পড়ে, কারণ আমি অবহেলা পেয়েছি কিন্তু ওর ভালোবাসার কাছে সেগুলো সবই ম্লান আমার কাছে, মানে ওর ভালোবাসাগুলোই বেশি মনে পড়ছে। আর আমার বাবা ওকে খুব ভালোবাসতো, আর আমার বাবা মানে আমার বাবা মারা যাওয়ার এক মাস আগে ওদের বাসায় এরকমই মানে আমার মাকে ওরা, আমি অনলাইনে বলছি, আমার মাকে কন্টিনিউ মানে খানকি বলতো, ওর মা আমার বোনকে বাজাননি বলতো, আমার সাথে মানে ঠুনকো বিষয়ে আমাকে মানে বৈঠক বসানোর চেষ্টা করতো যে আমার ইফতারের ইফতার কেন পাঠানো হলো না। অ্যাকচুয়ালি তারা মানে বলে যে আমার বাসার কোনো খাবার,
বাকি মানুষের কথাগুলো অনেক শুনেছি আমরা, আমি শুধু আপনার এবং জনির প্রসঙ্গগুলো শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে, যে জনিকে ঘিরে আপনার যে জীবন এবং তাকে ছাড়া আপনার যে জীবন সেটি কতখানি অসম্পূর্ণ বা কতখানি অসহায় মনে হয় আপনার কাছে, সেই ব্যাপারগুলো একটু আমাকে বলেন, তাকে বাদ দিয়ে বাকি যে জীবন, যে জীবন কাটাচ্ছেন আপনি, এবং তার বিশেষত সে আগের জীবনে কোন কোন জিনিসগুলো খুব বেশি করে আপনি মিস করেন, এবং আমি চেষ্টা করব জনিকে ফোনে নেয়ার।
আমি আসলে ওকে ছাড়া আমি আমার মানে জীবনটা কেন জানি আমি এই মুহূর্তে মানে কল্পনাই করতে পারছি না। আমি
জনির ভালোবাসার কথা আপনি বারবার বলছেন, কিন্তু এই জনির হাত ধরেই তো আপনি বহু রকমের কষ্টও পেয়েছেন, সেই জিনিসগুলো কিন্তু আপনি বেমালুম ভুলে গেছেন, কারণ ভালোবাসার মাত্রা মনে হয় খুব বেশি মাত্রায় তীব্র ছিল। স্পেশালি জনির কোন কোন দিকগুলোর কথা খুব বেশি মনে পড়ে আপনার, কোন কেয়ারিংনেস এর কথা, কোন ভালোবাসার কথা, কোন সেক্রিফাইস এর কথা বেশি করে মনে পড়ে আপনার?
ও যখন মানে আমাকে নিয়ে ঝগড়া মানে করতো, ও তো বুঝতো যে আমার কোনো দোষ নেই, তখন মানে ও মানে মানে ওর মার সাথে একবার ঝগড়া করে মানে নিজের হাতই কেটে ফেলেছে, হ্যাঁ মানে আয়নাতে ঘুষি দিয়ে। আর মানে আমি কি বলবো, আমার মানে এগুলা মানে কেটে ফেলেছে, এবং সে তার ভাই আমাকে মারতে চেয়েছিল, তার ভাইয়ের সামনে রুখে গিয়েছে যে পারলে মার আমার সামনে, ওর বাবা আমার গায়ে হাত তুলেছে। তো সে যখন প্রতিবাদ করতে গেছে তখন ওর বাবা ওকে খুব মেরেছে, ওর মা আমাকে মেরেছে, তখন ও সামনে গিয়েছিল। তারপর
দেখুন আমাদের অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে চলে এসেছে, আর হয়তো 15-20 মিনিট সময় আমরা আছি। গত 2 বছর যেহেতু জনি রেসপন্স করেনি, আমরা জানি না হয়তো জনির নিজস্ব কোনো জীবন তৈরি হয়েছে, নিজস্ব কোনো ক্ষেত্র তৈরি হয়েছে, যদিও আপনার সাথে তার এখনো কিন্তু ডিভোর্স হয়নি, হয়েছে কি? আনুষ্ঠানিকভাবে এখনো সেপারেশন হয়নি, এবং আপনার আপনি তার কাছে যেহেতু ডিভোর্সড হয়নি, সেক্ষেত্রে খোরপোশের জন্য বা ক্যাবিনেট যে টাকা সেটার জন্য দেনমোহরের টাকা আদায়ের জন্য সেসবের প্রসঙ্গ তো কোনো আপাতত অবকাশ থাকছে না। তো এই অবস্থাতে তার নিজস্ব কোনো পৃথিবী তৈরি হয়েছে কিনা এবং তার পক্ষ থেকে সত্যি তার জায়গা থেকে কিছু বলার আছে কিনা সেটা আমরা ইনশিওর করতে চেয়েছি, যাতে করে বোথ পার্টির এক্সিস্ট করতে পারে আমাদের এই অনুষ্ঠানে। কিন্তু আমরা তাকে এখন পর্যন্ত ফোনে নিতে পারছি না, চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এখানে গুরু একটা কথা বলতে চাই, আমাকে যখন বাড়ি থেকে তারা সবাই, আমি গিয়েছিলাম সবকিছু করার জন্য, আমি সবকিছু ছেড়ে দিয়ে কত রোজাতে তার কাছে গিয়েছিলাম, তো সে মানে প্রথম দিন যখন ও আমাকে ছেড়ে চলে গেছে আমি পরের দিন আর টিকতে পারিনি, আমি মানে এত অস্থির লাগছিল, আমি আমার বান্ধবীকে নিয়ে আমি যে আমাকে একটু দয়া করে আবার নিয়ে যা, ও মানে আমার বান্ধবীটা অনেক কষ্ট করেছে রোজা রেখে আমাকে নিয়ে গিয়েছে, আমি ওদের টিকতে না পেরে ভয়ে ডরকে আমি উপেক্ষা করে ওদের বাসায় আমি গিয়েছিলাম। ওদের বাসায় ঢোকার পর ওর বাবা সবাইকে ডাকিয়েছে, ডাকিয়ে আমাকে ঘর থেকে বের করে মানে দেওয়ার বলেছে যে ঘর থেকে মানে বের হয়ে যাও, ওর মা চিল্লাচিল্লি করছে ওকে ঘর থেকে বের করে দে। ইভেন জনি মানে মানে ওর একটা মানে এমন একটা আচরণ দেখলাম যে আমি অবাক হয়ে গেছি, ও যাও ঘর থেকে বের হয়ে যাও, তালা মানে তালা হাতে ছিল, মানে ও এমন আচরণ করছে যে আমাকে সব সময় মানে আগলে টেক কেয়ার করার চেষ্টা করেছে সবার কাছ থেকে, সে আমার মানে তালা নিয়েছে, মানে এত মানে ক্ষিপ্র আচরণ করছে যে ভেঙে চুরে ফেলবে, আমি শুধু তাকিয়ে আছি। আমার মানে তখন আমি কি বলবো, যে তার একটা চাচাকে এনেছে যে ঘর থেকে বেরিয়ে যাও, তোমার গার্জিয়ান নিয়ে এসো। তো আমি বললাম আমার তো গার্জিয়ান বলতে আমার বাবা ছিল, আমার বাবা তো নেই, তো ওই তো আমার এখন গার্জিয়ান, আমার গার্জিয়ান ও ছাড়ার কেউ নেই। বলে না ও গার্জিয়ান না, যাও ঘর থেকে বেরিয়ে যাও, রাত্রেবেলা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ওর তারপর থেকে তো আর কোনো মানে টোটালি যোগাযোগ নাই, মানে একেবারে বন্ধই, টোটালি বন্ধ। ও এর আগে আমাকে কোরআন শরীফ ছুঁয়ে, মানে এরকম যখন অস্থির অবস্থা, ও আমাকে কোরআন শরীফ ছুঁয়ে মানে শপথ করিয়েছিল যে তুমি আমাকে ছেড়ে যাবা, মানে ও ভয় পেত আমি চলে যাই কিনা, মানে এরকম অত্যাচার হচ্ছে ও খুব ভয় পেত। তা আমি বলছি না আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, এবং ও ওকে ও নিজে কোরআন শরীফ হাতে ধরে শপথ করেছে যে কখনো আমাকে ছেড়ে দেবে না। কিন্তু সেই কথা সে কতটুকু রাখছে জানি না। সে আমাকে বলে যে তুমি ঘর থেকে বেরিয়ে যাও, আমার দুইটা মেয়ের সাথে অ্যাফেয়ার চলছে।
জনির সাথে আমরা কথা বলেছিলাম, যদিও জনিকে আমরা আপাতত ফোনে পাচ্ছি না, কিন্তু ওর সাথে কথা আমরা বলেছিলাম, সেই রেকর্ডেড ক্লিপটা আমরা এখন একটু শুনব।
আমরা তোমাদের ছেড়ে ই করে দিছি, ঠিক আছে, তুমি মার বাসায় গিয়েছো, মার বাসায় গিয়েছো এই বলে যে কিছুদিন থাকবা, বাট কিছুদিন থাকার পর সেটাকে কন্টিনিউ করতেছো, আর তোমাদের বাসায় যাওয়ার পর এই টু জেড উল্টা পাল্টা কথা বলতেছো। এখন এগুলা কোনো কিছুই বললা না, বাট তুমি ফার্স্টেই বললা যে আমরা তোমাকে
সেদিন তুমি আমাকে বলেছো যে তুমি ওয়েট করো, তুমি দুই বছর পর আমি যখন না কি করবো,
তাড়িয়ে দেওয়া কখনোই হয়ে ওঠে নাই, ঠিক আছে, এটা একদম মিথ্যা কথা। আর এখানে আমার অলরেডি দুই তিনটা জিডি করা আছে, সো দ্যাট ইজ নট সো ইজি। আর এরকম
তুমি 14টা জিডি করো, আমি তো জিডি প্রসঙ্গে তোমার কাছে আসিনি।
তোমার ব্যাপারটা দেখছো, তুমি অল্পতে মাথা গরম করে ফেলো। আর হচ্ছে
না না, আমি মাথা গরম করছি না, আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি তুমি কি চাও।
আচ্ছা আচ্যা, আমি কি চাই এটা জানতে চাচ্ছো? একবার শুয়েছে, আরেকজনের সাথে আরেকবার
তুমি আমার সংসার নিয়ে কথা বলো, আমি তোমার কাছে এসেছি প্রথমে, তুমি আমাকে কি মানে গ্রহণ করবা কি করবা না, কি করতে চাচ্ছ সেটাই বলো।
আমরা শুনছিলাম আমাদের আজকের যে অতিথি বন্ধু শারমিন এবং জনির কথোপকথন। আমরা চাই প্রত্যেকটা সমস্যা একটা ভালো একটা সমাধানের দিকে যাক, সবাই ভালো থাকুক সুখে থাকুক, কিন্তু সবসময় আমাদের চাওয়া সত্যিকার অর্থে বাস্তবে রূপ নিবে এটাই আসলে জরুরি না, বাট আমরা আশা করতেই পারি। তারপরে আমরা চাই যে যেভাবে শারমিন তার জায়গা থেকে কথা বলেছেন, যদি জনের পক্ষ থেকে কিছু বলার থাকে সে আমাদের সাথে স্টুডিওতে ওভার ফোনে যোগাযোগ করুক, সে আমাদের সাথে কথা বলুক। কারণ যদি সে তার পক্ষ থেকে কথা না বলে তাহলে পুরো ব্যাপারটা অনেক বেশি অসম্পূর্ণ থেকে যায়, একপেশে হয়ে যায়। আমরা চাই না যে কোনো বিষয় একপেশে হয়ে থাকুক। আমরা একদম শেষ মুহূর্তে আমরা শারমিনের কাছ থেকে বিদায় নিব এবং সেই সাথে আমরা অপেক্ষায় থাকব যে আগামী 5-7 মিনিট যে সময়কালটা আমরা আছি, জনি প্লিজ আপনি আমাদের সাথে ফোনে যোগাযোগ করুন, আমরা আপনাদের সাথে আপনার সাথে কথা বলতে চাই, আমরা আমরা আপনার সাথে কথা বলতে চাই। এবং অবশ্যই এই বিষয়টার একটা পরিসমাপ্তির দিকে আপনারা যান, সেটাই আমাদের কাছে কাম্য হবে। কারণ প্রায় 2 থেকে 2.5 বছর সময়কাল আপনারা আলাদা আছেন, এর আসলে পরিসমাপ্তি বাকি, এর এর সমাধানটাই বাকি, কি বা ভাবছেন আপনার এটা নিয়ে, সেই ব্যাপারটা অবশ্যই আপনার পক্ষ থেকে ভেবে দেখা উচিত। এবং আমরা আপাতত আশা করছি আপনি আমাদের সাথে ফোনে যুক্ত হবেন। শেষ মুহূর্তে আপনার যদি কিছু বলার থেকে শারমিন, এবং আপনার এই মানুষটিকে ঘিরে, আপনার ভালোবাসার মানুষটিকে ঘিরে, আপনার স্বামীকে ঘিরে, যদিও আপনাদের এখনো সেপারেশন হয়নি, সব মিলিয়ে জনিকে উদ্দেশ্য করে যদি কিছু বলার থেকে, জনি আপনার এই অনুষ্ঠানটি কিন্তু শুনছে, আপনার কথা শুনছে। আমি কিছুক্ষণের জন্য একদম পুরো প্ল্যাটফর্ম আপনাকে দিয়ে দিলাম, মাইক্রোফোন আপনার, স্টুডিও আপনার, সবকিছু এখন আপনার, আপনি আপনার মতো করে তার সাথে কথা বলতে চেষ্টা করুন। এবং আমরা চেষ্টা করব ইন রিটার্ন জনি অ্যাট লিস্ট আমাদের সাথে সম্ভব হলে প্লিজ আপনি ফোনে যোগাযোগ করুন, জনিকে উদ্দেশ্য করেই কথা বলুন আপনি।
আমি আসলে আমি তোমাকে আসলে অনেক ভালোবাসি, আমি জানি না তুমি প্লিজ তুমি জানো যে আমার কোনো দোষ নাই, আমাকে আমাকে কষ্ট দিও না প্লিজ, আমি আসলে মেয়েদের কাছে আসলে ক্ষমা ছাড়া কিছু নাই, আমি সব ভুলে যাব। একটা আমি এতিম, আমার তুমি ছাড়া কেউ নাই, আমি এতিম, আমাকে কষ্ট দিও না। এর আগেও তোমাকে আমি অজস্র SMS করেছি যে এতিম মেয়েটাকে কষ্ট দিও না, আমার বাবা নাই, আমার বাবা অনেক ভালোবাসত, এতিম মেয়েটাকে আর এতিম করো না, আমার যতটুকু সামর্থ্য ছিল আমি তোমার জন্য করার চেষ্টা করেছি,
আমরা অপেক্ষা করছি জানি আপনি আমাদের সাথে ফোনে যুক্ত হবেন, সেই প্রত্যাশায় আমরা আছি। কারণ আপনার প্রিয়তমা এই মানুষটি, যদিও এখন আপনার কাছে কতটুকু প্রিয় সেই ব্যাপারটা আমরা, সেই ব্যাপারে অবশ্যই সন্দেহের অবকাশ আছে, কিন্তু এই মানুষটার জন্য একসময় প্রচন্ডভাবে পাগল থাকতেন আপনি, তার প্রত্যেকটি ভালো লাগা এবং মন্দ লাগা দারুণভাবে আপনাকে উচ্ছ্বসিত অথবা দারুণভাবে কষ্ট দিত। সেই মানুষটি এখন তার ভালোবাসার সবচাইতে বড় মানুষটিকে হারিয়ে, তার বাবাকে হারিয়ে, তার আশ্রয়ের সবচাইতে বড় বড় জায়গাটিকে হারিয়ে, তার জীবনের সবচাইতে বড় আশ্রয়ের জায়গাটি হারিয়ে অনেক বেশি অসহায়, যে কথাটি সে বলছিল যে এখন একরকম এতিম এই মানুষটি পরিপূর্ণভাবে আপনার দিকে তাকিয়ে আছে। এখনো হয়তো সে আপনার আগের সেই ভালোবাসার হাতছানির জন্য অনেক বেশি লালায়িত, একেবারে কাঙালের মতো অপেক্ষায় আছে যে কখন আবার আপনি আগের মতো করে তাকে ভালোবাসবেন, কখন আবার আপনি সেই যে আইসক্রিমের রক্ষণাবেক্ষণ করা বা আইসক্রিমের ম্যানেজার, সে যে আইসক্রিমের পাশাপাশি রোদের মধ্যে হাঁটা, এই কষ্টগুলো করেছিলেন শুধুমাত্র ভালোবাসার ওই মানুষটার সাথে সবসময় যেন ফোনে যোগাযোগ করতে পারেন, তার পাশে গিয়ে থাকতে পারেন, তার সাথে 2 মিনিট সময় যেন বেশি কাটাতে পারেন যে যার জন্য ছিল এত রকমের প্রচেষ্টা, এত কষ্ট, সবকিছু কি সময়ের ফেরে একেবারেই নিস্তেজ হয়ে যায়, সবকিছু কি সবকিছুর আবেদন কি একেবারে হারিয়ে যায়? মানুষ হিসেবে এটা বিশ্বাস করতে বড় কষ্ট হয় জনি, কারণ আমাদেরও বয়স এখন আস্তে আস্তে পড়ন্ত বেলার দিকে যাচ্ছে, ভাটার দিকে যাচ্ছে বয়স, মনে হয় না যে বেহায়াপনামো করে, মনে হয় না যে বহু মানুষের সাথে সম্পর্ক রেখে, মনে হয় না যে ব্যভিচারী লাইফ লিড করে একটা মানুষ খুব বেশি ভালো থাকতে পারে। আমার কাছে শুধু এটাই মনে হয়, গোটা পৃথিবী আমাকে ঘেন্না করুক তাতে কোনো সমস্যা নাই, বাট নিজের চোখের সাক্ষাতে যদি আপনি একবার ঘেন্নার বস্তু হয়ে যান তাহলে পৃথিবীতে সার্ভাইভ করা আপনার জন্য সত্যি অনেক বেশি টাফ হয়ে যাবে। তো এই সেই মানুষ যে মানুষটার সাথে একটু ফোনে কথা বলবার জন্য, একটু টাকা টাকা মোবাইলে নেয়ার জন্য বাবার দেওয়া ওই ব্যবসাতে নিজে লেবারের মতো সে আইসক্রিমের দোকানের পাশাপাশি হাঁটতেন, আইসক্রিমের সেই সেই ভ্যানের পাশাপাশি হাঁটতেন, এই পুরো দুপুর এইভাবে পরিশ্রম করতেন। এই মানুষ সেই মানুষ যাকে একটু দেখবার জন্য পাগলের মতো ছুটতে ছুটতে চলে আসতেন এই সোনার গায়ে। এ মানুষ সে মানুষ যে মুখে খাবার না তুললে আপনারও খাওয়া হতো না। জনি আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, জনি আমি আপনার সাথে কথা বলতে চাই। আমি জানি যে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, আমি আপনার সাথে কথা বলতে চাই। জরুরি না যে আমাদের সাথে কথা বলে বলতেই হবে যে আপনি এই মানুষটির পরিপূর্ণ দায়িত্ব নেবেন, অ্যাটলিস্ট আমাদের সাথে কথা বলুন। আপনি আপনার ভালোবাসার মানুষটি, আপনার স্ত্রী শারমিন জীবনে হয়তো শেষ হোপ নিয়ে এখানে এসেছিল, শেষ আশা নিয়ে এসেছিল যে শেষবারের মতো ভালোবাসার সেই মানুষটিকে সে স্পর্শ করবে এবং তার সাথে কাটানো সেই মুহূর্তগুলো, তার সাথে কাটানো সেই সব প্রেক্ষিতগুলো আবার যখন রিকল হবে তখন অবশ্যই আমার ভালোবাসার মানুষ আবার আমার কাছে ফিরে আসবে। আমি জানি যে আপনার জীবনের একমাত্র অসহায়ত্ব ছিল আপনার আপনার ফ্যামিলির প্রতি ডিপেন্ডেন্স, এই কারণে চোখের সামনে অনেক সময় দোষঘাট কিছু দেখলেও সে অর্থে কিছু বলতে পারেননি। এর মানে কিন্তু এই না যে আপনি আপনার স্ত্রীকে পর করে দিবেন, এই স্ত্রীকে এমন একটি পৃথিবীতে ছেড়ে দিবেন যার হাত শক্ত করে ধরার, যাকে সত্যিকারের বটবৃক্ষ হয়ে ছায়া দেওয়ার মতো কোনো মানুষ আর এই পৃথিবীতে নেই। আপনার হয়তো তার জীবনে এখন অনেক বেশি প্রয়োজন। যুক্ত হন আমাদের সাথে ফোনে।
বন্ধু আপনি শুনছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশ, আর গুরু ইতিশাম যেরকম আহ্বান করছেন জনিকে যে প্লিজ আমাদের সাথে যুক্ত হন, আমাদের সাথে কথা বলুন, আমরা আপনার কথা শুনতে চাই। আর অনেক বন্ধুই আছে SMS এবং টেক্সট করছেন, যেমন রুহুল আমিন যুক্ত হয়েছেন, লিখেছেন যে আপু আমার অনেক কষ্ট হচ্ছে আপনার এই গল্পটা শুনে। এবং সুমন লিখেছেন যে ওকে অল দ্য বেস্ট, এই কথাটি জানিয়েছেন। এবং তানভীর আকাশ লিখেছেন যে আপুর গল্পটা শুনে আমার অনেক অনেক খারাপ লাগছে এবং কান্না পাচ্ছে। বাদশা খান আছেন, লিখেছেন যে শারমিন আপু তুমি এগিয়ে যাও। এবং বাদশা খান আরো একটি কথা লিখেছেন যে
এবং মেঘলা যথারীতি তুই ভালো কথাগুলো তো পড়িসই, খারাপ কথাও থাকে প্রচুর। অফ এয়ারে যখন আমরা কথা বলার চেষ্টা করি স্পেশালি প্রাণা ভালোবাসার বাংলাদেশের টিমের সাথে যারা জড়িত আছে, আমি যে নামগুলো প্রায় বলি, আমাদের প্রডিউসার ইন্তেজার বারুই, বহু নাম আছে যারা প্রচন্ড পরিশ্রম করে সব প্রোগ্রাম নিয়ে, এই জনির সাথে কিন্তু কথা বলতে চেষ্টা করেছে, জনি কিন্তু প্রচন্ড ভাবে মিসবিহেভ করেছে, সে কিন্তু কোনোভাবেই এ ধরনের রাইট রাখে না, এ ধরনের তার এমন কোন এ ধরনের পাওয়ার সে হোল্ড করে না যে মিডিয়াতে আমরা যদি কোন রকমের কমিউনিকেশন করার চেষ্টা করি সে কোন রকমের মিসবিহেভ করার ক্ষমতা রাখে। সারা জীবন তো হয়তো এটাই শুনতেছিস যে গুরুদেব সবাই খুব ভালোবাসছে, সম্মান করছে, শ্রদ্ধাভরে কথা বলছে, কিন্তু আমার পক্ষ হয়ে যখন প্রাণা ভালোবাসা বাংলাদেশের টিমের কোন মেম্বারকে কেউ সে মিসবিহেভ করে, মিসবিহেভ করা কিন্তু আমার সাথেই পক্ষান্তরে, এবং সে পুরো ব্যাপারটাকে এড়িয়ে গেছে, এই ঘটনাগুলোকে এড়িয়ে গেছে। তারপরেও শারমিন আমার কোনো কষ্ট নাই আপাতত, যদি তাও সে ফোনে যুক্ত হয়, এখনো 7 মিনিট সময় আছে, আমি অবশ্যই অপেক্ষা করব, এবং সে অন ইয়ারও যদি আমার সাথে মিসবিহেভ করে তাও আমি সেটাকে মেনে নিব, কিন্তু আমি চাই যে সে ফোনে যুক্ত হোক। আমি অ্যাটলিস্ট এই 7টা মিনিট অন্তত এটা দেখতে চাই যে আপনার কথা সত্য না মিথ্যা, সেই লাইন ডিটেক্টিং মেশিন আমার কাছে নেই, অন্তত আমি এটা দেখতে চাই, এতক্ষণ জনি নামে যে ছেলেটির কথা বলা হচ্ছিল সে অন্তত নপুংসুক না, তার মধ্যে পৌরুষ বলে কোনো জিনিস আছে এবং সে সত্যকে সত্য বলে ফেস করবার মতো মিনিমাম পৌরুষত্ব ধারণ করে তার ঔরসে, সেটা আমি অ্যাটলিস্ট দেখতে চাই। যে কারণে আমি অপেক্ষা করবো আরো সাতটা মিনিট, আরো ছয়টা মিনিট তার জন্য, যাতে করে সে আমার সাথে ফোনে যুক্ত হয়। এবং আমার টিমের মেম্বারদের সাথে সে খারাপ বিহেভ করেছে আমি শুনেছি এবং পুরো ব্যাপারটা এড়িয়ে গেছে, তারপরও আমার দুঃখ নাই, তারপর আমি অপেক্ষা করব। এবং তার পক্ষ থেকে কি কথা বলার আছে অবশ্যই মিডিয়াতে আমরা এই জিনিসগুলো উপস্থাপন করি, যাতে করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি খুব কম করে হয় সমাজে। এ ধরনের ঘটনার যারা অন্যায় করে রিলেশনশিপের দোহাই দিয়ে, যারা অন্যায় করে এই সম্পর্কের দোহাই দিয়ে, তাদের এসব অন্যায় যেন মানুষ বন্ধ হতে সাহায্য করে এবং আমাদের এইসব ঘটনাগুলো অনেক সময় অনেকের প্রবলেমগুলোকে রিজলভ করতে সাহায্য করছে, তাই আমরা এই অনুষ্ঠানগুলোকে কন্টিনিউ করি। এবং আপনার পক্ষে আমাদের, আমার পক্ষ থেকে আপনার কাছে এখন অনুরোধ, প্লিজ আপনি রেসপন্স করুন, আমাদের সাথে যুক্ত হন, আরো পাঁচটা মিনিট সময় আপনার জন্য আমি অপেক্ষা করব। এতটুকু পৌরুষ আপনার কাছে মনে আশা করতেই পারি, নপুংসুকের মতো অফ ইয়ারে কমিউনিকেশন না, অন ইয়ারে আপনি কথা বলুন আমাদের সাথে।
অনেক বন্ধুই আছেন যেমন রিকোয়েস্ট করছেন গুরু আপনার মতো, যেমন সাইফ শারমিম শামিম লিখেছেন যে প্লিজ জনি ভাই আমাদের ফোনটা রিসিভ করুন, মানে আমাদের ঢাকা এফএম টিমের ফোন রিসিভ করতে বলছেন। এবং আছেন মোহাম্মদ অপু লিখেছেন যে অনেক খারাপ লাগছে, প্লিজ জনি ভাই আপনি ফোন দেন, আপনি কোনো একভাবে কমিউনিকেট করুন। মোহাম্মদ আলামিনও আছেন, লিখেছেন সেম কথাটি, সবাই খুব বেশি পরিমাণে ইনভলভড এবং অনুরোধ করছেন জনি ভাইকে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন।
জনি অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই কারণে সবাই ফোন দিতে বলছে, ব্যাপারটা কিন্তু কখনো এইরকম না। সবাই ফোনটা দিতে বলছে এই কারণে যে শারমিনের ব্যাপারে সবাই অনেক বেশি সহানুভূতিশীল, সবাই চাচ্ছে হয়তো যে ইন সাম এক্সটেন্ট শারমিনের এই প্রবলেমটা রিজলভ হোক। যদি জনির সাথে তার জীবনের সমাধান কিছু লুকিয়ে থাকে তাহলে সমাধান হয়ে যাক, অথবা ধর্মের যে কথাটি খুব স্পষ্টত উল্লেখ আছে যেটা আমি প্রায় রেফারেন্স কোট করার চেষ্টা করি, যে তোমরা পরস্পরের সাথে যদি সত্যি ভালোভাবে থাকতে পারো তাহলে ভালোভাবে থাকো, আর যদি ভালোভাবে থাকতে না পারো তাহলে ভালোভাবে পরস্পরের কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও। এবং এই 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 ডেমোক্রেটিক রাইট ধর্মেও কিন্তু দেয়া আছে, তাই আপনারা যদি সত্যি পরস্পরের সাথে ভালোভাবে থাকতে না পারেন, কোএক্সিস্ট করতে না পারেন, আপনাদের কিন্তু সে অপশন আছে ভালোভাবে পরস্পরের কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার। কিন্তু এই যে মাসের পর মাস, বছরের পর বছর একটা আনসার্টেন মানে সিচুয়েশনের উপরে নিজে ঝুলে থাকে এবং আরেকজনকে ঝুলিয়ে রাখা, সেটা একটা রীতিমতো ক্রাইম বলে আমার কাছে মনে হয়। স্টিল আই এম ওয়েটিং to receive your phone call, amar bishwas je apni response korben ebong at least apnar pokkho theke ki bolte chan seta amaderke janaben, karon amader daitter moddhe pore jate kore both party dui pokkhoi jano tader nij nij obosthan theke kotha bolar sujog poy। Sharmin ta jayga theke kotha boleche, আমাদের কাছে কোনো লাইং ডিটেক্টিং মেশিন নাই যাতে করে আমরা বলতে পারি যে শারমিন সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে। এটি পসিবল তখনই যখন আপনি আপনার পক্ষ থেকে কথাগুলো বলবেন। যদি আপনি আমাদের সাথে ফোনে যুক্ত হন, আপনার জন্য আমরা সময় আমাদের বাড়িয়ে দেব অনুষ্ঠানের সময়কাল এবং আপনার কথা আমরা শুনতে থাকব, তাহলে আমরা সঠিক একটা তথ্য হয়তো পেতে পারি এবং অ্যাটলিস্ট আমরা হয়তো এই জিনিসটা ডিজার্ভ করতেই পারি যে শারমিনের সাথে আপনি এই রিলেশনশিপটা কোন দিকে নিয়ে যেতে চান, এটিকে এন্ড আপ করতে চান নাকি ফার্দার কন্টিনিউয়েশন এটা দেখতে চান, সেইটা অন্তত আমরা জানতে পারব। আপনি যে মিসবিহেভ করেছেন আমাদের টিমের সাথে, যতটুকু আমি শুনলাম অফ ইয়ারে আপনার সাথে যখন তারা অফ ইয়ারে যোগাযোগ করছিল, সেটি নিয়ে আমার মিনিমাম কোনো কমপ্লেন নাই। অ্যাট লিস্ট ইউ জাস্ট জয়েন উইথ আস এবং আমরা জানতে চাই আপনার পক্ষ থেকে, আসলে আপনার পক্ষ থেকে পুরো ব্যাপারটার প্রেক্ষিতটাই বা কি, আপনার পক্ষ থেকে এটির কমিউনিকেশন কি, সেটি আমরা জানতে চাই। আমরা অপেক্ষায় আছি জনিকে ফোনে নেয়ার।
এক্স্যাক্টলি, আমরা অপেক্ষা করছি, আসলে আমরা কানেক্ট করতে চেষ্টা করছি, দেখি আমরা কতটুকু সফল হতে পারি। এবং মোহাম্মদ মাহমুদ জয় আমাদের সাথে যুক্ত আছেন, লিখেছেন যে মনটা খারাপ লাগছে এবং আছেন এই মুহূর্তে। এই মুহূর্তে সাগরও আছেন, লিখেছেন সেম কথাটি, এবং শিশির আহমেদও আছেন। ওকে, রিং হচ্ছে।
শুধু শারমিন না, শারমিন এটাই হচ্ছে এই প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর কি বলবো আপনার বিশেষত্ব, আপনার এই দিনের সাথে আপনি পাগল হয়ে যাবেন যে থাউজেন্ডস অফ মেসেজ ইন্টারনেটে, আমাদের ফেসবুকে এবং আমাদের ডেডিকেটেড পোর্টে সবাই দোয়া করছে যে জনি এই ফোনটা রিসিভ করুক, এবং আমিও দোয়া করছি এবং এই 30-35 লক্ষ মানুষ এক্সপেক্ট করছে যে জনি এই ফোনটা রিসিভ করুক, জনি কথা বলুক অ্যাটলিস্ট আমাদের সাথে। এতগুলো মানুষকে জনি অবশ্যই রিজেক্ট করতে পারে না, ফিরিয়ে দিতে পারে না বলেই আমার বিশ্বাস। জনি জাস্ট পিক আপ দ্য ফোন। হ্যাঁ জনি, গালি দেওয়ার জন্য হলেও ফোনটা রিসিভ করেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, দ্য মোস্ট এক্সপেক্টেড ফোন কল। আপনার টোন শোনার পরপরই কান্নার একদম অবস্থা আপনার এই ভালোবাসার মানুষটির। এতক্ষণ পর্যন্ত আপনার সাথে ফোনে কথা বলার চেষ্টা করছিলাম জনি, এবং আমার কেন জানি বিশ্বাস হচ্ছিল আপনি আমাদেরকে হয়তো শেষ পর্যন্ত বিফল করবেন না এবং আমাদের সাথে ফোনে যুক্ত হবেন। সব সর্বাগ্রে আপনাকে থ্যাঙ্কস জানাচ্ছি, আরেকবার ট্রাই করি। আপনি ফোন ধরেছিলেন, ফোন রিসিভ করেছিলেন, আমরা চাইব যে আবার ফোনটা রিসিভ করুন। এটা দ্য মোস্ট অ্যাওয়েটেড, দ্য মোস্ট এক্সপেক্টেড ফোন কল রাইট নাও, এবং আমার মনে হয় যে দেশ বিদেশ থেকে 30-35 লক্ষ মানুষ এক্সপেক্ট করছে, থাউজেন্ডস অব মেসেজ আসছে ফেসবুকে, সবাই অনুরোধ করছে যে প্লিজ রিসিভ দ্য ফোন কল। হ্যালো, হ্যালো, হ্যালো,
বারবার লাইনটা কেটেই দিচ্ছেন উনি।
দ্য লাস্ট ওয়ান, আমি তার সৎসাহসটার প্রশংসাই করতে যাচ্ছিলাম, বাট ভেরি আনফরচুনেট উনি ফোন ধরার পরপরই কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলেন। আসলে তার দুর্বলতা কোথায় সেই ব্যাপারে আমি কনফিউজ। দ্য লাস্ট ফোন কল, এবং আমার বিশ্বাস আপনি সাহস দেখিয়েছিলেন, সাহসটা একটু ক্যারি ফরওয়ার্ড করবেন এবং আমাদের সাথে ফোনে থাকবেন জনি। জনি প্লিজ ফোনটা রিসিভ করুন এবং আমাদেরকে সত্যি। জি জনি, আপনি আমাদের সাথে আছেন? জি জনি, জি আপনাকে আমি শুনতে পাচ্ছি। জনি প্লিজ, আপনাকে দরকার আমাদের, একটু কথা বলুন আমাদের সাথে। জি জনি, আপনার সাথে আছেন, আমাদের সাথে স্টুডিওতে আছেন শারমিন, যে আপনাকে ঘিরে তার জীবনের স্মৃতিচারণ করছিলেন এবং এক পর্যায়ে এসে বলছিলেন যে বড় বেশি এতিম হয়ে পড়েছি আমার বাবাকে হারিয়ে ফেলার পর থেকে, কিন্তু একটি মানুষ ছিল আমার জীবনে যাষ্টে পৃষ্ঠে আমাকে বেঁধে রাখত, তার ভালোবাসা ছত্রছায়ায় দারুণ ভাবে নিঃশ্বাস নিতাম আমি, সে মানুষটিকে বড় বেশি প্রয়োজন, হারিয়ে ফেলেছি গত 2 বছর হল, আদৌ কি সম্ভাবনা আছে সেই মানুষটির জীবনে ফিরে আসার? শারমিন কথা বলেন। স্বাভাবিক হন, স্বাভাবিক হন এবং কথা বলেন, হয়তো এভাবে কথা বলার সুযোগ হয়ে উঠবে না আর কখনোই।
হ্যালো,
জি জি আমরা শুনতে পাচ্ছি। আমি অনুরোধ করেছিলাম জনি আপনাকে যে এই মানুষটির জীবনে কি ফিরে আসার সামান্যতম কোনো সম্ভাবনা আছে কি নাই।
এখানে যে প্রবলেমটা,
জি জি আমরা শুনতে পাচ্ছি জনি, শুনতে পাচ্ছি। আপনার টেলিফোনের রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দেন, ওটা একটু ইকো হচ্ছে, রেডিওর ভলিউমটা কমিয়ে দেন।
আচ্ছা
আচ্ছা,
তো এই জিনিসগুলো আমি জাস্ট মোবাইলটা কম ইউজিং এর জন্য প্রেশার দিতাম, আর কিছুই না।
আচ্ছা,
এখন আমি যদি সকালবেলা বেরোই একটা জবে, তো তখন যদি আমি ওটা একরকম রেখে গেলাম, বাট আমি আসার পর দেখি যে সেটা আকাশটা মেঘলা আকাশ, তো ওই সময় টোটালি জিনিসগুলো অন্যরকম হয়, আর প্রত্যেক দিন রং বদল, এরকম জিনিসগুলো টোটালি জিনিসগুলো অন্যরকম হয়ে যায় একজনের জন্য ওইভাবে কভার করা। এইতো,
এবং যদি যার কাছে আপনি একটা সকাল চেয়েছিলেন বছর দুই তিনেক আগে, সে যদি সত্যিকারে সেই সকালটা নিয়ে আপনার কাছে হাজির হতে পারে সমস্ত দোষঘাট ভুলে গিয়ে, সমস্ত কিছুকে পেছনে ফেলে দিয়ে, তাহলে কি আপনি সিদ্ধান্ত নিতে পারবেন? এই শারমিন তো সেই শারমিন যার কাছে আপনি একটা সকাল উপহার চেয়েছিলেন কোনো এক সময়। গত দুই আড়াই বছরের সমস্ত তিক্ততা, সমস্ত কষ্টকে পেছনে ফেলে দিয়ে সেই সকাল নিয়ে যদি হাজির হয়, তাহলে কি আপনি তাকে সেই সকাল দিতে চাইবেন? জানি কিছু বলুন, কারণ আমি শুধু না, বিশ্বাস করুন আমার আমার সার্ভারে প্রায় হাজার হাজার, প্রায় 8-10,000 টেক্সট এসেছে শুধু এইটা নিয়ে যে জনি প্লিজ রিসিভ দ্য ফোন কল, জনি প্লিজ কথা বলুন। এবং গোটা বাংলাদেশ না, গোটা ওয়ার্ল্ড থেকে টেক্সট আসছে, এবং আমার মনে হয় এখন 30-32 লক্ষ পিপুল হিট করেছে আমাদের এই এই অনুষ্ঠানে। সবাই এটাই জানতে চায় যে আপনার জায়গা থেকে আপনি পারেন কিনা এই মানুষটির হাতটাকে একটু শক্ত করে ধরতে। আমরা বলতাম না যদি যদি শারমিন নিজেকে নিজের জায়গাতে ফাইন টিউনিং করতে পারত। আমার যেটা মনে হয়েছে যে সে আপনাকে ছাড়া তার পৃথিবীর আর অন্য কিছু ভাবতে পারে না, তার বর্তমান অবস্থা দেখে এরকম। ইভেন আপনার সাথে কথা যে বলতে বলছি, সে কথাটা বের হচ্ছে না তার কণ্ঠ নালী দিয়ে, তার অবস্থা এত বেশি মাত্রায় খারাপ।
আমি ফুল জিনিসগুলো ম্যানেজ করার জন্য অনেক বছর ট্রাই করছি, তো অ্যাটলিস্ট এতবার ট্রাই করার পর 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 যদি জিনিসগুলো না হয়ে উঠে, তখন একসময় তিক্ততা কাজ করে, তো আমার ভিতরে ওই জিনিসটা কাজ করতেছে এখনো স্টিল।
সেটা আপনি বলেছেন, কিন্তু আমি বলছিলাম যে এ তো সেই মানুষ যে মানুষটি না খেলে আপনার এক লোকমা খাবারও গলা দিয়ে নিচে নামতো না। এই মানুষটাই কিন্তু সেই মানুষ যার জন্য ছুটে ছুটে পাগলের মতো আপনি তার কাছে ছুটে ছুটে যেতেন। এই মানুষটা সেই মানুষ যার কাছে আপনি এক মুঠো সকাল চেয়েছিলেন। সেই মানুষটা যদি সত্যি সবকিছু
অনেকভাবে বারবার অর্গানাইজ করা হয়েছে, বারবার জিনিসগুলো আমি আমি নিজেই দায়িত্ব নিয়ে মেনটেন করার চেষ্টা করছি, কিন্তু কখনোই 100% ভাবে ঠিক থাকে না। আর ওর ফ্যামিলিটা এরকম প্রবলেম করতেছে, মানে টোটালি, মানে আমার ফ্যামিলি যদি না দেখতে পারে এরকম টাইপের, টোটালি তারা ওরে সবসময় ইনফ্লুয়েন্স করে আর ওগুলো শুনে, 100% শুনে।
কিন্তু শারমিন তো এখন সবকিছু ফেলে দিয়ে আপনার দিকে তাকিয়ে আছে। আমার আমি যতটুকু তার সাথে কথা বলে জেনেছি এবং বুঝেছি, আমাদের জি
ভাই আমি একটা কথা বলি তাহলে,
জি
আমার কিন্তু ভালোবাসার বিয়ে, কিন্তু এরপরও আমার ফ্যামিলি তার অপছন্দ সত্ত্বেও কিন্তু অলরেডি সবকিছু কভার করে আনুষ্ঠানিকতা নিয়ে বিয়ে করিয়েছে।
বাস্তব
এখন আমি আমার বাবার এই মর্যাদাটা কিন্তু নষ্ট করতে চাই না। ও বাসায় আসে, দুই দিন তিন দিন পর পরই ঝগড়া করে, ঝগড়া করার পর এমন একটা পরিবেশ সৃষ্টি করে যে মানে ওরে নিয়ে আমার বাধ্য হয়ে ওই বাসায় দিয়ে আসতে হবে। হ্যাঁ, দিয়ে আসার পর সপ্তাহখানেক থাকে, থাকার কথা বলে যায় এখান থেকে, সপ্তাহখানেক না, ও ওইখানে 2 মাস 3 মাস 2.5 মাস 4 মাস এইরকম ভাবে স্টে করে। তো এখানে আমি আলটিমেট প্রেশারে থাকি যে হোয়াট আই উইল ডু। এখন এই যে জিনিসগুলো, যে হজগড়লো জিনিসগুলো যদি এট এ টাইম 1, 2, 3, 4 এভাবে কাউন্ট করতে করতে 99-100 এভাবে হয়ে যায়, তখন আর কার কতটুকু ওভাবে ভালো লাগে। এখনো আমার ফ্যামিলি এটা বলতেছে যে ওর ফ্যামিলি নিয়ে আসুক, ও যেদিন আসছে ওর বান্ধবীকে নিয়ে, ওর বান্ধবীটা একজন একদম খারাপ ক্যারেক্টারের মহিলা, ওর ওর খারাপ ক্যারেক্টারের যে মহিলা ও ওই সম্পর্কে বলেছে, স্বামিনী ওই সম্পর্কে বলেছে যে একদম খারাপ ক্যারেক্টার লোক,
জনি শেষ করি কথাটা, আবার আসছি, একটু থাকেন আপনি ফোনে।
এই জাতীয় কথা আমি কখনোই বলি নাই যে আমার বান্ধবী ক্যারেক্টার লুজ, কারণ আমরা মফস্বল এরিয়ার মানুষ।
না না, ওই যে মেয়েটা আসছিল সে মেয়েটার ক্যারেক্টার নিয়ে কখনো কথা হয়েছিল?
না, কখনোই ওর সাথে কথা।
আচ্ছা জানি, কি যেন বলছিলেন? জি জানি, প্লিজ বলুন। জি জি বলুন, শুনছি।
হ্যাঁ, যেটা হয়েছে, ও এখানে একটা মিথ্যা কথা বলছে। ও বাসায় আসার পরে বললো যে এখানে এটাকে বের করে দেওয়া হয়েছে, এটা টোটালি মিথ্যা কথা। ও লাস্ট যেদিন যায়, যাওয়ার সময় যা সপ্তাহখানিক থাকার কথা বলে, কিন্তু এরপরে ওইখানে গিয়ে ও ফ্যামিলির সামনে আমাদের ছোট করে। তো ছোট করার পরে যে জিনিসটা হয়, ওই দিনই আমি লাস্ট ফিডব্যাক করি। এরপর থেকে এই পর্যন্ত আমি ওর ফোনও পিক আপ করতে চাই না, ইভেন আমি যাইও নাই, ঠিক আছে? তো এই জিনিসগুলো আর যে বের করে দিয়েছে, এটা টোটালি একটা মিথ্যা কথা। ওরে জিজ্ঞাসা করেন যে বের করে দেওয়া হয় নাই। আর আশেপাশে যারা ছিল আমার, যে ফ্যামিলির আশেপাশে বা বাসার আশেপাশে, ওরাও অলরেডি দেখেছে এটা।
জি জানি, আমি
অলরেডি প্রচুর মিথ্যা কথা অলরেডি সে বলে।
জানি, এইরকম এইটা এইটা বলার বা এটা ভাববার কি কোনো অবকাশ আছে যে 90% দোষ যদি আমি শারমিনে ধরে নিই, 10% দোষও আপনার ছিল না, এটা ভাববার কি সামান্যতম কোনো কারণ আছে? জানি, বলছি যে 90% দোষ যদি আমি শারমিনের ধরেও নিই, 10% দোষ কি কখনোই আপনার ছিল না? আমি অনুষ্ঠান শেষ করে নিয়ে আসব। কেন জানি আপনার উপর ভরসা করতে আমার মন চাচ্ছে, আমি জানি না কেন। এটা নিয়ে আমি সেদিন একটা রিসার্চ পড়লাম যে মানুষ যখন কারো টোনালিটি, তার কথাবার্তা, তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বুঝবার চেষ্টা করে যে মানুষটি সত্য বলছে না মিথ্যা বলছে, বেশিরভাগ ক্ষেত্রেই সে ভুল প্রমাণিত হয়। রাদার তার আনকনসিয়াস মাইন্ড যদি বলে যে এ ঠিক বলছে বা ভুল বলছে, সেটাই সাধারণত কারেক্ট হয়। তো আপনার কথার টোনালিটি বা কি বলছেন তা না, আপনার কথা শুনে কেন জানি আপনাকে বিশ্বাস করতে আমার মন চাচ্ছে। জানি, তাই আলোচনাটাকে আমার মনে হয় যে খুব সহজে আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসতে পারবো। সেটি হচ্ছে যে এখন কিছু কথা আপনি শারমিনের পক্ষ থেকে শুনবেন, এবং তারপর আপনাকে আমি দু একটি প্রশ্ন করে অনুষ্ঠানটা শেষ করে নিয়ে আসব। আর তার আগে কৃতজ্ঞতা যে আমি শুধু না, এই 30-35 লক্ষ মানুষকে আপনি রিজেক্ট করেনি। ও আচ্ছা, ঠিক আছে, কথাগুলো শেষ করেন, তারপর আমি শারমিনের কাছ থেকে কিছু কথা শুনে আবার আপনার কাছে ফিরে আসব। জি বলুন, আগে শেষ করুন।
এখানে যেটা হয়েছে, আমার ফ্যামিলি চায় ওদের ফ্যামিলি আসুক। হ্যালো,
জি সব শুনছি, প্লিজ বলুন। আমরা চুপ আছি, আপনার কথা শুনছি, বলুন। হ্যালো জনি, আপনাকে শুনছি আমরা। সবই করেছে জনির বাবা, তাই তো? তো এত কথার মধ্যে এসব কথাগুলো বললেন না আবার?
ওদের বাসায় অনেকবার প্রবলেম হয়েছে। তো ওই প্রবলেমের সময় এমনও হয়েছে যে ও ওই সময় সাপোর্ট দেয় নাই। ওর ফ্যামিলি, ওর আব্বা বা ওর বড় বোন ওপেনলি বলছে যে এরা কেউ তোরে সংসার করাতে চায় না, এরা তোরে নিছে দাসী বান্দির জন্য। ওরা সবসময় এইসব কথাগুলো বলে অলরেডি তার মাথা নষ্ট করে রাখতো।
আচ্ছা,
আর যেটা হয়েছে, ওর যে ওর যে একটা ছোট ভাই আছে, ওর ছোট ভাইয়ের একটা অপারেশন হয়েছে, এ ব্যাপারেও আমার আব্বু অলরেডি অনেকবার দৌড়াদৌড়ি করছে। ঢাকা মেডিকেলে ভর্তি থেকে শুরু করে এ টু জেড অলরেডি দৌড়াদৌড়ি করছে। তো এখন আমি এই জিনিসগুলো ওরে সবকিছু ওরে বুঝাই যে সবকিছু করতে হলে এভাবে একটু সাইকেল দিয়ে চলতে হবে। এখন আমি ওরে বুঝে উঠা আর সম্ভব হয়ে ওঠে না, কারণ আমি দেখে যাই একরকম, আচ্ছা দেখি কোনে একরকম হয়ে গেছে।
আপনার ধারণা যে ওর পরিবারের ইনফ্লুয়েন্স ওকে অনেক সময় পরিবর্তন করে দিচ্ছে, বা আপনি যেভাবে শারমিনের মধ্যে যে রূপটা দেখতে চান এটা সাধারণত ওই রকম থাকছে না, ওর শারমিনের পরিবারের কিছু মানুষের ইনফ্লুয়েন্সের কারণে, তাই তো?
হ্যাঁ,
এটাই বড় বড় আপনার তরফ থেকে সবচেয়ে বড় কনসার্ন এটি আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে, তাই তো? আপনার রিলেশনশিপ, আপনাদের রিলেশনশিপটাকে কন্টিনিউ ক্যারি ফরওয়ার্ড করার ক্ষেত্রে সবচেয়ে বড় রেস্ট্রিকশনটা হয়ে গেছে এখানে যে শারমিনের উপরে তার পরিবারের লোকজনের প্রভাব খুব বেশি, যাদের ইনফ্লুয়েন্স করার ক্ষমতা রাখে শারমিনকে, যে কারণে আপনি মনের মতো করে এই সংসারটা সামনের দিকে এগিয়ে নিতে পারছেন না শারমিনকে নিয়ে, তাই তো?
এখন যেটা মেইন চাওয়া সেটা হচ্ছে ওর ফ্যামিলি আছে, ভাই বোন আছে, আম্মা আছে, ও ফ্যামিলি সহকারে আসুক। ও কিন্তু ফ্যামিলি ছাড়াই অলরেডি চলে আসছে।
আপনার তরফ থেকে সেক্ষেত্রে তাহলে কোনো প্রবলেম নাই? যদি পারিবারিক ভাবে আসে তাহলে আপনার পক্ষ থেকে কোনো প্রবলেম হবে না। দ্যাট ইজ রিয়েলি গুড, দ্যাট ইজ রিয়েলি গুড, হি ইজ ভেরি স্পেসিফিক। আপনি যাই বলুন না কেন স্বামী,
আমি ভাইয়া, আমি ভাইয়া যেটা কথা বলার, আমি আমার ফ্যামিলিকে ছোট করে এই পর্যন্ত যতটুকু করার 100% করেছি, আর আব্বু যেটা করেছে, আব্বু যতটুকু করেছে আমার মনে হয় না যে ওর আব্বাও ওর জন্য এত কিছু করেছে। কিন্তু এরপর
যে মানুষটি, যে মানুষটি একদম না ফেরার দেশে চলে গেছে তাকে নিয়ে আমরা কম্পারিজনে না আসি জানি, সেই কথা বারংবার,
এরপর আমি ওর মুখে আব্বুর মুখ নামেও কিছু কথা শুনছি, আম্মুর নামে কিছু।
না 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 জনি, আমি এই জায়গাতে একটু একটু ডিফার করি। সে এটা একবার অ্যাডমিট করেছে, সে একনলেজ করেছে বারংবার যে জনির বাবা আসলে অন্য রকমের একজন মানুষ, খুব ভালো একজন মানুষ, একবার না কয়েক দফা বলেছে। আপনি অনুষ্ঠানে এই জিনিসটাই হয়তো স্কেপ করে গেছেন, কয়েক দফা বলেছে এই কথাটি আপনার বাবার প্রসঙ্গে। আর শারমিনের বাবা যেহেতু চলে গেছে,
জি আমি শেষ পর্যন্ত যেটা চাই
যে
ও ফ্যামিলি আসুক করে নিয়ে, আমার ফ্যামিলি উইল বি অ্যাকসেপ্ট,
এবং সেই পরিবেশটা অবশ্যই আপনি তৈরি করবেন যে তার পরিবার গেলে তাদের যেন সেই সম্মানটা থাকে, এবং অ্যাটলিস্ট যেহেতু বাবা এখন নাই, যারাই যাবে তাদের যেন সেই সম্মানটা থাকে, এবং সেই সাথে শারমিনকে যেন সসম্মানে সেই ফ্যামিলিতে গ্রহণ করা হয়, সেই পরিবেশটা, সেই এনভায়রনমেন্টটা এনশিওর করার দায়িত্ব কিন্তু জনি আপনার, তাই তো? জনি
এটা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু যেটা আমি যেটা এই পর্যন্ত দেখলাম প্রবলেম, যে বাবা মা দুজন ছিল, বাবা মারা গেছে, তো মা অলরেডি সেই ওখানে সবকিছু লিডিং করতে, এরকম একটা কিছু, তো ওই জিনিসটাই তাদের মেয়েদের প্রতি আসছে, যার কারণে ওনার যে বড় বোন আছে ওই বড় বোনের সংসারও কিন্তু একই কারণে হয়ে ওঠে নাই, যে উনিও তার হাজবেন্ডের সাথে বা হাজবেন্ডের ফ্যামিলির সাথে ওইভাবে ইয়া করতে পারে না, ম্যানেজ করতে পারে না বা মিক্স হইতে পারে না।
আচ্ছা, আমরা বরং আমাদের আমাদের যে সম্পর্কে গতিপ্রবাহ,
এখন সব শেষে যেটা হয়েছে, আমিও পরে ক্যালকুলেশন গুলো এভাবে করলাম যে ও কিভাবে এগুলো তাহলে এক্সেপ্ট করবে, এক্সেপ্ট করবে তো ওর জন্য যত কিছু দরকার আমি যেভাবে কাজ করা দরকার ওইভাবে কাজ করেছি, কিন্তু অ্যাটলিস্ট এট লাস্ট পর্যায়ে যায় দেখি যে আমার 100% যে ওইভাবেই থাকে যেভাবে ওরা ওর কানেক্ট করে।
আচ্ছা আচ্ছা, আমরা আমরা
এখন নিজের প্রতি তিক্ততা কাজ করে যে আমি তাহলে কি ভুল মানুষের প্রতি হাত বাড়িয়েছিলাম।
হ্যাঁ, আমি বুঝেছি আপনার কথা, যেহেতু বারংবার একই জিনিস আপনি সেটেল ডাউন করতে যাচ্ছেন আর ওই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, এই কারণে আপনার মধ্যে একটা তিক্ততা সৃষ্টি হয়েছে, আমার কি তাহলে চুজেনে কোনো ভুল ছিল কিনা। যাই হোক, তবে আপনার মেইন যেটা কনসার্ন আমার কাছে যেটা মনে হয়েছে সেটি হচ্ছে যে শারমিন তার পরিবারের লোকজনের দ্বারা অনেক বেশি ইনফ্লুয়েন্সড, যেই কারণে আপনি যে ধরনের রিলেশনশিপ চান, আপনার বউকে নিয়ে যে ধরনের পৃথিবী তৈরি করতে চান সেটি আপনি তৈরি করতে পারছেন না বা প্রবলেম হয়েছে। এই বিষয় নিয়ে শারমিনের সাথে আমরা কথা বলি, আবার আপনার কাছ সাথে আমরা আপনার কাছে ফিরে আসবো। আপনি আমাদের সাথে ফোনে আছেন জনি, এবং সেজন্য আপনাকে আমি ধন্যবাদ দিয়েছি, আরেকবার ধন্যবাদ দিই, কারণ দ্যাট ওয়াজ দ্য মোস্ট ডাইভার্টেড ফোন কল, কারণ সেটি চাচ্ছিল আমি সহ থাউজেন্ডস অফ টেক্সট আমাদের ফেসবুকে, তাই তো মেঘলা? এবং আমাদের ডেডিকেটেড পোর্টে প্রচুর টেক্সট, সবাই শুধু বলছিল যে জনি প্লিজ আপনি ফোন কল রিসিভ করুন, এবং ফাইনালি আপনার আমাদের সাথে আছেন, সেজন্য অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি শারমিনের কাছ থেকে ফিরে এসে আবার আপনার সাথে কথা বলে অনুষ্ঠান শেষ করব। শারমিন, আপনি তো কথাই বাইরে, আপনার তো কিন্তু অনেক ইন্ট্রোভার্ট, আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রচন্ড ইন্ট্রোভার্ট এবং অনেক বেশি।
মেইন কথা হচ্ছে ওর যে বড় বোন আছে, ওই বড় বোন কিন্তু ওর বাসায় 7 বছর যাবত, তো ওই মেন্টালিটি গুলো টোটালি তাকে অলরেডি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আসছি জনি, এবং প্রচন্ড ইমোশনাল আসলে, যে কারণে এখন যেটা প্রবলেম হচ্ছে যে জনি এতক্ষণ কথাটাও বলছিল, জনি ফোনে আসার পর থেকে কথাই বাইর হয় না। আপনি আগে গলা টলা খাকারি দিয়ে নেন, কোনো সমস্যা নাই এখানে, দ্য প্ল্যাটফর্ম ইজ ইয়ার্স, আপনি একটু পানিও খেতে পারেন, এখন আপনার ভালোবাসার ওই মানুষটির বড় বেশি প্রয়োজন ছিল আপনার পাশে। আপনার মনে হয় এসব ছেলে মানুষই দেখে মনে হয় জনি অনেক বেশি আপনার প্রেমে পড়েছিল, কারণ এখন তো অসাধারণ অনন্য সাধারণ মানুষের ভিড় চারিপাশে, সাধারণ মানুষ খুব কম দেখা যায়, এখন স্বাভাবিক কি আপনি কথা বলতে পারবেন? হ্যাঁ, আর একটু জোরে বলুন, অনেকে তো শুনতে পাবে না, পারবেন? আপনার ভালোবাসার মানুষটি, যে কথা আপনি অফিয়ারেও বলছিলেন আমাকে বারবার বারবার বলছিলেন যে গুরু আমার ব্যবস্থা করে দেন, আমি বারবার বলছিলাম যে আমার কি ক্ষমতা, আমার তো কোনো ক্ষমতা নাই, তবে আমি একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে দুইজনে হয়তো যোগাযোগ করার ব্যবস্থা করে দিতে পারি, বাকি সিদ্ধান্তটা হয়তো আপনাদেরকে নিতে হবে। আর দ্য গাই ইজ ভেরি স্মার্ট এনাফ, আপনার যে ভালোবাসার মানুষ জনি আর কি, ইজ ভেরি স্মার্ট এনাফ। আমি তো ওই ক্ষমতা রাখি না, শুধু আমি চেষ্টা করব যে দুইজনকে যে একসাথে নিয়ে আসা যায় কিনা। এখন সেই ভালোবাসার মানুষটি আপনার সাথে আছে, যার সাথে আপনার বহুদিন সেইভাবে যোগাযোগ হয় না, বহুদিন সেইভাবে কথা হয় না, শুধু দুইজনকে একটা কথা বলার আছে, তারপর আপনার দুজনে দুজনের সাথে একটু কথা বলেন। জনি আপনি তো আছেন না?
আমার একটাই রিকোয়েস্ট, ওর কাছে নিয়ে আসুন।
হ্যাঁ সেটা ঠিক আছে, একটু আমার সাথে থাকেন, সেটা ঠিক আছে, একটু আমার সাথে থাকেন। এবং একটা কথাই শুধু বলার আছে, সেদেশ শর্মিন আপনাকেও না, জনি আপনাকেও না, আপনাদের দুজনের চাইতে আমি বয়সে বড় হব, সেই দাবি নিয়ে হয়তো কথাগুলো বলছি, ভাই হিসেবে দাবি নিয়ে বলছি দুজনের জন্যই। এবং এটি একটা অনুষ্ঠান, দেশ বিদেশের বহু মানুষ শুনছে এই অনুষ্ঠানটি, অনেকের সাথে রিলেটেড আপনাদের এই ঘটনা। বিশ্বাস করেন আজকের তারিখে বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের সেপারেশনের হার এত বেশি, ডিভোর্সের হার এত বেশি যে বলার মতো না। কত স্বপ্ন, কত ভালো লাগা, কত কত এরকম কাল্পনিক এই মুহূর্তগুলো নিমিষে ধ্বংস হয়ে যাচ্ছে। ডিভোর্সের মাত্রা এতখানি বেড়ে গেছে, স্রষ্টা যাররা পরিমাণ যদি রহমত দিয়ে থাকেন তা হচ্ছে বৈবাহিক সম্পর্কের ভেতরে। আর আমরা এই সম্পর্কটা এত বেশি কালিমালিপ্ত করে ফেলেছি যে এখন মানুষ আর এই রিলেশনশিপের উপর ডিপেন্ড করতে চাচ্ছে না, ডিপেন্ড করতে ভয় পাচ্ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আমরা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি তাদের দ্বারা ইনফ্লুয়েসড হয়েই এই সেপারেশনগুলো ঘটাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে। এই সমস্যাগুলো যদি নিজেদের কারণে ঘটতো, স্বামী স্ত্রীর কারণে ঘটতো, তাও মেনে নেওয়া যেত, বাট ইটস ভেরি আনফরচুনেট যে আমরা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্সদের ইনফ্লুয়েন্সের কারণেই এই সমস্যাগুলো ঘটাচ্ছি। ওয়ারাজ একবার ভেবেও দেখছি না যে ভাইয়ের ইনফ্লুয়েন্সের কারণে আমি আমার স্বামীর সাথে ঘটনা ঘটাচ্ছি, বা স্বামী হিসেবে যে বোনের কথা শুনে আমি আমার বইয়ের সাথে ঘটনা ঘটাচ্ছি, বা যে মায়ের কথা শুনে তার আমার বইয়ের সাথে ঘটনা ঘটাচ্ছি, বা স্বামীর সাথে ঘটনা ঘটাচ্ছি, তারা কিন্তু তাদের এরিনাতে তাও কম বেশি ভালো আছে সবাই। যা খারাপ আছে আমি আর আমার ভালোবাসার মানুষ ওই জনি, আমরা দুজন খারাপ আছি, একটা স্বপ্ন থেকে অনেক দূরে চলে গেছি। এইটা কিন্তু ভেবে দেখার ফুরসত আমরা পাচ্ছি না, কারো কিছু হবে না, সো মাস্ট গন, পৃথিবী চলতেই থাকবে, তারা তাদের মতো করে ভালো থাকবে, মাঝখান থেকে কষ্টে আছেন আপনি, যে রক্তক্ষরণ আপনার ভেতরে প্রতি মুহূর্তে যাচ্ছে। অফ ইয়ারে অসহায়ের মতো আমাকে বলছিলেন যে প্লিজ কিছু একটা করেন, যদি আমার করার কোনো ক্ষমতা না, আমি আরো নিজে অসহায় বোধ করছিলাম, আপনার কান্নামাখা চেহারা, এই যে চোখ দিয়ে পানি পড়তেই আছে, এই যে দীর্ঘ নিঃশ্বাস, আমিও নিতে পারছি না মানুষ হিসেবে, সাধারণ একজন মানুষ হিসেবে আমিও নিতে পারছি না, কষ্টে শুধু আপনি আছে দেখেন। একইভাবে একই কষ্ট অনুভূত হচ্ছে হয়তো আপনার ভালোবাসার সে মানুষ জনির মধ্যে, বাকি সবাই কিন্তু তার জায়গাতে ঠিক আছে। আপনারা আপনাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স এর ইনফ্লুয়েন্স এর কারণে নিজেদের স্বপ্নটাকে কেন ধ্বংস করবেন? আপনাদের ঔরসে যে সন্তান জন্ম নেবে আগামীকাল তাকে কেন রহিত করে রাখবেন কারো না কারো ইনফ্লুয়েন্স এর কারণে? আপনাদের পৃথিবী আপনাদের মতো করে গড়তে চেষ্টা করুন, কথা বলুন আপনার ভালোবাসার মানুষের সাথে, সে কিন্তু আপনার সাথে এখনো প্রস্তুত সংসারটাকে আবার রিকন্টিনিউ করতে, সামনের দিকে এগিয়ে নিতে। আপনি শুধু ফর্মালি আপনার পরিবারের লোকজনকে নিয়ে তার কাছে আসবেন, এখন আর এসব বিষয়ে না, নর্মালি বহুদিন প্রায় দুবছর মনে হয় ঠিকভাবে কথা ওই অর্থে হয়নি তার সাথে, তাই না? প্রায় দেড় বছর তো বটেই কথাই হয় না, এর এন্ডিং একটাই, সেটি হচ্ছে সেপারেশন। কিন্তু যদি সেখান থেকে টার্ন হয়ে যায় তাহলে একটা দারুণ এক হিস্টোরিক্যাল মোমেন্টের সাক্ষী হয়ে থাকবে প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিও। আর এই 30-35 লাখ মানুষ আমরা দোয়া করব, এবং আল্লাহ নিজেও বলেছেন যে 10 যেখানে থাকেন তিনি নাকি সেখানে এক্সিস্ট করেন, তাই যদি হয় তাহলে অবশ্যই আপনাদের এই নতুন করে আবার ফিরে আসাটা অনেক রহমতের হবে, অনেক ভালোবাসার হবে। কথা বলুন আপনার ভালোবাসার মানুষের সাথে, পেছনে কোনো তিক্ততা না, কোনো খারাপ মুহূর্ত না, শুধুই আপনার ভালোবাসার মানুষের সাথে কথা বলেন। আর আমরা সেই পবিত্রতা নিয়ে আপনাদের ভালোবাসার এই যে মুহূর্তগুলোকে কাছ থেকে অনুভব করি, এবং আমরা আপনাদের জন্য প্রার্থনা করি স্রষ্টার কাছে। ভালো থাকেন আপনারা, সুখে থাকেন আপনারা, কথা বলুন।
হ্যালো
জনি, প্লিজ রেসপন্স করুন। জি
আমি সবকিছু ওভারকাম করেছি, সব যন্ত্রণা সহ্য করেছি, আমি শুধু মানে তোমাকে মানে ভালোবাসি আমি, প্রচন্ড রকম ভালোবাসি, তাই সবকিছু সহ্য করেও এখন আমি চাই।
পারিপার্শ্বিক কোন পরিবেশ আবার তো আপনাকে এলোমেলো করতে পারবে না, পারবে?
হ্যাঁ, আমার যেটা কথা সেটা হচ্ছে এটা যে আমার যে বাবা মা আমার 30 বছর বড় করলো। হ্যালো,
যে আমার সাথে না তার সাথে কথা বলুন, সে তো আপনাকে উদ্দেশ্য করে বলছে।
বাবা, ওই আমি একটা জিনিসই বলছি যে ওর ফ্যামিলি নিয়ে আসো,
সেটা জানে সে, সেটা সেভাবেই যাবে। আমাদেরও মেয়ে কিন্তু অবশ্যই, আমাদের মেয়েরও তো একটা সম্মান আছে, আমাদের মেয়ে তো এমনি এমনি যাবে না, আমরাও চাইবো যে আমাদের মেয়েকে আমরা ফ্যামিলি নিয়ে আপনার কাছে যে কথা বলবো, সেটি সমস্যা না। এখন অ্যাটলিস্ট আপনারা দুজন কথা বলুন, সেটি তো আমরা একটু কাছে থেকে আমরা সেটি অ্যাটলিস্ট আমরা এত কষ্টের পরে এত দুঃখের পরে অ্যাটলিস্ট সেটি তো আমরা এক্সপেক্ট করতেই পারি। কথা বলুন শারমিন।
হ্যালো,
আমার এখন কথা হচ্ছে ফ্যামিলি যদি এক্সেপ্ট করে আমার এখান থেকে কোনো প্রবলেম নাই, যদি এক্সেপ্ট করে। তুমি যথেষ্ট পরিমাণ মিথ্যা কথা বলছো এখানে, যথেষ্ট পরিমাণ মিথ্যা কথা বলছো, এগুলো অলরেডি ঠিক না।
আমি মিথ্যাকে মিথ্যা কেন, আমি অনেক সত্য গোপন করে গেছি, আমি তোমার জন্য তোমার পরিবারের স্বার্থে খোদার কসম আমি অনেক কিছু সহ্য মানে অনেক কিছু সত্য গোপন করে গেছি শুধু তোমাদের সম্মানার্থে। আমি চাই, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পেতে চাই।
এবং আপনি এটা কি অনুভবটা কি করতে পারছেন যে তার প্রতি আপনার ভালোবাসাটা আদৌ কতখানি?
হ্যাঁ, কারণ আমার ভালোবাসাটা অনেক ঊর্ধ্বে। তুমি আমাকে যেভাবে রাখবা, যেভাবে মেইনটেইন করবা, তুমি আমি আমি সেভাবেই থাকবো।
ডান 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 ডান, শেষ জনি, ঝামেলার দিকে না যায়, বলে দিয়েছে এক কথায়, যেভাবে রাখবা আমি চেষ্টা করব তোমার সাথে সেভাবে থাকার, বিকজ আই লাভ ইউ, এই কথাটাই বলেছে শারমিন। বলো এবার জানি ভাই।
হ্যালো,
হ্যাঁ এই তো বললো শারমিন, এটাই বলেছে যেভাবে রাখবেন সেক্ষেত্রে আপনার বক্তব্য কি? আচ্ছা, পরবর্তীতে যেন এটা নিয়ে প্রবলেম না হয় সে চেষ্টাটা আপনি করবেন। আর ওই যে বলছিলাম না যে আমি একটা হিন্দি শায়রি বলতে পছন্দ করি যে মেহেদি রং লাতি হে সুখ জানি কি বাত, ফ্যামিলি না, সে তো তাই বলেছে, সে কিন্তু আপনাকে ই করেনি তো, সে তো তাই বলেছে যে আপনি যেভাবে মেনটেন করতে পছন্দ করবেন। ওকে ডান, ফ্যামিলি নিয়ে যাব আমরা, আমাদের মেয়েকে নিয়ে আপনার কাছে যাব, নো প্রবলেম। কিন্তু অ্যাটলিস্ট আমি তো জানি, আমরা সবাই জানি যে আমাদের জনি আবার এই ব্যাপারে খুব চৌকস, সে যখন চেয়েছিল সে কিন্তু বাধ্য করিয়েছিল তার পরিবারের সবাইকে যাতে করে শারমিনের সাথে বিয়েটা তাড়াতাড়ি দেয়া হয়। সো জনি যেন সেই চেষ্টাটা অব্যাহত রাখে যাতে করে তার ফ্যামিলির লোকজন যখন যাবে শারমিনের, তখন যেন পরিবেশটা পজিটিভ থাকে এবং সবকিছু যেন ভালোভাবে মেনে নেওয়া হয়। সেই সেই পরিবেশটার ক্ষমতাও আছে জনির, এবং আমার বিশ্বাস সে পরিবেশটা এনশিওরও করবে জনি, এতটুকু তো আপনার কাছে আশা করতে পারি আমরা। সেটাই সেটাই, সে তো তার ফ্যামিলি নিয়ে যাবে, সে তার ফ্যামিলি নিয়েই যাবে, কারণ এটা তো ছেলে খেলার কথা হচ্ছে না, এখানে দুইটি পরিবারের রিলেশনশিপের কথা। অবশ্যই ফ্যামিলি নিয়ে যাবে, আমাদের মেয়ে তো রাস্তায় অবশ্যই ফ্যামিলি নিয়ে যাবে, কিন্তু আপনি কথা দিলেন এত লক্ষ মানুষের কাছে, সেটি আপনি কাইন্ডলি মাথায় রাখবেন যে আপনি চাইলেই পারেন আপনার পরিবারটাকে সেইভাবেই কন্ট্রোলে রাখতে যাতে করে তাদের সম্মান হানি না হয় যখন যাবে, এবং অবশ্যই সিদ্ধান্তটা যেন পজিটিভ ওয়েতে হয়, সেই চেষ্টাটা আপনি করবেন যেটি কথা আমাদেরকে দিলেন। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হবার জন্য জনি, এবং শেষ মুহূর্তে একটা কথা না বলতে পারার জন্য কষ্ট পাচ্ছে, ভালোবাসি বলতে চাচ্ছি, একটু শুনেন তার 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 মনের জন্য একটু শুনেন। হ্যাঁ কথা বলেন।
হ্যালো,
আচ্ছা আমরা কান বন্ধ করে আছি ভাই, কান বন্ধ করে আছি, আপনি তো কিছু একটু একটু হালকা ভাবে কথা বলেন, আপনি যদি দেখতেন তাহলে বুঝতেন যে কি পরিমাণ কষ্টে আছে, কথা বলেন। শুনতে পাইল, আমরা তো শুনিনি কাছে বসে, একটু জোরে কন বলেন। আরে ভাই বলতে চাচ্ছেন তো আপনি, বলেন স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে এই কথাটা বলবে, এখানে দোষের কিছু নাই।
হ্যালো, হ্যালো, হ্যালো,
সবগুলো বাড়ির পরিবেশের ব্যাপারে সে বেশি কনসার্ন, সেই পরিবেশটা ঠিক করেন। আর আমরা যদি যদি আপনাদের জায়গা থেকে, আমি শুধু একটা কথা বলে তখন শুরু করেছিলাম, আবারও শেষ করে অনুষ্ঠান শেষ করছি, অলরেডি আধ ঘন্টা সময় বেশি নিয়েছি শুধুমাত্র আপনার জন্য শারমিন, এবং অবশ্যই জনিকে ফোনে পাচ্ছিলাম না, সে কারণে দেড়টায় অনুষ্ঠান শেষ হয়, দুইটা পর্যন্ত চলে এসেছি। সিদ্ধান্ত এটাই হলো শারমিন, আপনি আপনার পরিবারের লোকজন নিয়ে যাবেন, এবং জনি আমাদেরকে কথা দিয়েছে যে সে চেষ্টা করবে যাতে করে সমস্ত পরিবেশ যেন সেটেল ডাউন হয়। আচ্ছা, মিথ্যা কথা বলছো, যদি যদি আমি আবার যদি বলতে শুরু করেন তাহলে রাত যে ভোর হবে, আর একটু বলতে দিলে আবার রাত ভোর হবে দুইটা বাজে, আমি অনুষ্ঠান এখন শেষ করব। শুধু একটা কথা বলে, একবার বলেছিলাম একটা কথা, সেই কথাটা আরেকবার আরেকবার কন্টিনিউ করে, সেটি হচ্ছে যে এই যে ছোট ছোট ঠুনকো ঠুনকো ব্যাপারগুলো, অহেতুক কেউ জিতে কি কয়েকশো ডলার কয়েক লাখ ডলার জিতে যাবেন তা কিন্তু না, মাঝখান থেকে সম্পর্কের তিক্ততাটা বাড়বে, সবকিছুকে ভুলে গিয়ে পরস্পরের সাথে থাকবেন, সেই মেয়াদটাকে শুধু একদম শক্ত করে ধরেন। বাকি এসব ছোট ছোট যে প্রবলেমের কথাগুলো বলছেন, কে কি বলেছে, কে কি শুনেছে, অমুক কেন কি করেছিল, সবগুলো ভেসে যাবে। জয় হোক কিন্তু ফাইনালি আপনাদেরই হবে, আপনাদের ভালোবাসার হবে। আর আমি তো তাকিয়ে আছি সেই দিনের জন্য যেদিন আপনাদের দুইজনের ঔরসে আপনাদের স্বপ্নে দেখা সেই অ্যাঞ্জেলটা আপনাদের হাত ধরে পৃথিবীতে আসবে, সেইটার জন্য আপনি আপনারা ভালো একটা পরিবেশ, ভালো একটা এনভায়রনমেন্টের ব্যবস্থা করেন, বাকি সবকিছু ভুলে যান। আমরা শুনেছি জানি জানি এই কথাটা আমরা শুনেছি 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 ওদের রেফারেন্সে আমি যেতে চাচ্ছি না জনি, কারো কোনো রেফারেন্সে যেতে চাচ্ছি না, আই জাস্ট ওয়ান্ট ফোকাস জনি এবং শারমিন, আর কোন দিকে যেতে চাচ্ছি না। এবং আমরাও চাচ্ছি যে আপনাদের ফোকাসটা নিজেদের দিকে বেশিরভাগ রাখার চেষ্টা করেন, তাহলে হয়তো
আমি তোমাকে ভালোবাসি, জাস্ট ভালোবাসি, এজন্য আমি অনেক কিছু হয়তো বলতে পারছি না, গোপন করে যাচ্ছি, কিন্তু তুমি তুমি কিন্তু সবার সামনে প্রকাশই করে দিচ্ছ যে তুমি আমাকে লাভ করো না। তাই
লাভ যদি আপনাকে না করতো তাহলে তো আজকে তো এই প্রসঙ্গ আসতোই না, এটা আমি ডিসএগ্রি করছি শারমিন, তাহলে তো জনির এই কথাটা আসতোই না, আপনাকে বাড়িতে সে পারিবারিক ভাবে ডাকবে কেন, কারণ সে জানে যে ডাকা মানে সেটেল ডাউন হবে। এটা আপনাকে যদি সে ভালো না বাসতো, আপনার সাথে যদি সংসার কন্টিনিউ করার ইচ্ছে না থাকতো, তাহলে আপনাকে কেন সে বাসার সাথে দাওয়াত দিবে, অপমান করার জন্য প্রশ্নই আসে না, সে তো আমাদের সামনে অনিয়ারই কথা দিল।
ওর বাসায় যখন ওরে ইভেন ওর আম্মা পর্যন্ত এটা বলেছে যে ওর বাবা যখন ভিতর ছিল তখন আমার মেয়ের ব্যাপারে ওরা বাবা ডিসিশন নিত, এখন যেহেতু বাবা মারা গেছে যদি কোনো উল্টাপাল্টা কিছু হয় আমি আমার মেয়েদের নিয়ে আলাদা ডিসিশন নিতে পারি। ওই দিনই আমার ওর বাসা থেকে শেষ আসা, এরপরে কিন্তু আমি যাইনি, ওইখানে আমার আরো অনেক কথা শোনা দিতে পারি।
সেটাই জানে আমরা নিজেরাও বুঝি, কারণ আসলে যদি আপনার
কিন্তু ওই দিন আমার ওর সাপোর্টটা দরকার ছিল, ওই দিন কিন্তু ওর সাপোর্টটা ছিল না।
আমি পেছন দিকে
আমি
পেছন দিকে যেতে পারতাম, আসলে আমার হাতে ওই সময়টা নাই, জন্য যাচ্ছি না, অনুষ্ঠান শেষ করছি আমি। আর এটি সত্য, আপনি তো কয়েক দফা বলেছেনই, প্রথম থেকেই বলছেন যে আপনি ভালোবাসেন জনিকে, জনিকে ছাড়া আপনার জীবন চলবে না, সে কারণে আমরা জনিকে ফোনে নেওয়ার চেষ্টা করেছি, তাই তো শারমিন? এবং জনির জায়গা থেকে জনি চায় যে আপনার সাথে সম্পর্ক কন্টিনিউ করতে, আর যদি কন্টিনিউ করতে না চাইতো তাহলে আপনাকে আনুষ্ঠানিকভাবে আপনার পরিবারের লোকজনকে নিয়ে তার বাসাতে ডাকতো না। এবং সে আমাদেরকে এটাও কথা দিয়েছে যে আপনারা যখন জনির বাড়িতে যাবেন তখন যেন সবকিছু সেটেল ডাউন হয়, পজিটিভলি যেন হয়, আপনাদের সম্মান যেন ঠিক থাকে, এবং আবার নতুন করে যেন আপনার জীবন গড়তে পারেন, শুরু করতে পারেন, সে চেষ্টাটাই সে করবে। জনি, আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আমরা, এবং সেই রকম একটি ভালো সম্পর্ক সামনে দেখতে যাচ্ছি আমরা সেই প্রত্যাশাই। এবং সেদিন আমরা অনুরোধ থাকবে যে আমার আগে থেকে ক্যালেন্ডার বুক করে রাখছি, দুইজনকে একসাথে আমরা স্টুডিওতে নিয়ে আসতে চাই, রাজি তো আপনি? জনি আপনি রাজি তো? একটা হ্যাঁ বলেন অ্যাটলিস্ট। আরে ভাই, হ্যাঁ রাজি তো? ওকে, দ্যাটস গুড, দ্যাটস দ্য গুড স্পিরিট। আপনিও রাজি, আমি জানি আপনি বহুবার রাজি। একসাথে দুজনকে নিয়ে আমরা স্টুডিওতে নিয়ে এসে ভালোবাসার একটা সেলিব্রেশন করতে চাই, এবং সেই প্রত্যাশাতেই থাকলাম। বিদায় নিচ্ছি আজকের মতো প্রাণা ভালোবাসার বাংলাদেশ স্টুডিও থেকে, আরেকটি দারুণ ভালো লাগার এবং দারুণ একটি এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছে প্রাণা ভালোবাসার বাংলাদেশ স্টুডিও, যেখানে শারমিনের সাথে জনির সম্পর্ক একরকম চুকে বুকে গেছিল বলা যেতে পারে। প্রায় দুই বছর তাদের পরস্পরের সাথে কোন রকমের কোন যোগাযোগ ছিল না, জাস্ট শুধু সম্পর্কটা, সেপারেশনটা হয়তো সময়ের ব্যাপার মাত্র, এরকম একটি অবস্থায় ছিল। স্রষ্টাকে অনেক কৃতজ্ঞতা, স্রষ্টাকে সত্যি অনেক শুকরিয়া যে তা তিনি সাহায্য করেছেন, এবং এত লক্ষ মানুষ আমাদের সাথে ছিল, তারা সবাই মিলে দোয়া করেছে, চেষ্টা করেছে। বিধায় শারমিন, প্রথমে জনিকে তো আমরা নিয়ে আসতে পারছিলাম না স্টুডিওতে, ফাইনালি তাকে ফোনে আমরা পেয়েছি, এবং ফাইনালি আমরা এই পর্যায় পর্যন্ত গেছি যেখানে শারমিন তার পরিবারের লোকজন নিয়ে জনির পরিবারের কাছে যাবে, এবং অবশ্যই জনি চেষ্টা করবে যে পুরো ব্যাপারটা যেন পারিবারিকভাবে সেটেল ডাউন করা যায়, এবং তারা তাদের সম্পর্কটাকে সামনের দিকে আবার কন্টিনিউ করবে। এই প্রত্যাশাই আমরা জনির কাছ থেকে পেয়েছি, এই প্রত্যাশা আমরা পেয়েছি শারমিনের কাছ থেকে। এখন আমাদের দেখার বিষয়, আর দেখার জন্য তো আপনাদের জন্য ডেডিকেটেড একটি প্রোগ্রাম আছে, আপনারা জানেন, সেটির নাম হচ্ছে ভালোবাসার ডায়েরি, যেখানে আমরা ফলো আপ করি এই অনুষ্ঠানের প্রতি মঙ্গলবার রাত্রি 10:30 থেকে। সো সেই প্রোগ্রামে ফলো আপ হবে যে আসলে আমার বন্ধু শারমিন এখন কেমন আছে, জনি কেমন আছে, এবং তারা আসলেই ফাইনালি এই সিদ্ধান্তে আসতে পেরেছে কিনা। আপাতত এটি একটি সাকসেস স্টোরির দিকে যাচ্ছে, সেটি ক্রেডিট গোজ টু মাই লিসেনার্স কমিউনিটি অফ প্রাণা ভালোবাসার বাংলাদেশ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর আমাকে আপনাদের প্রার্থনায় রাখুন। বিদায়।
বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, কারণ রাত এখন ঠিক 2:06, চলে যেতেই হবে বন্ধু। তবে চলে যাওয়ার আগে গুরুহিতে শ্যাম যেটা বললেন, আসলে আজকের গল্পের পরিণতিটা হ্যাপি এন্ডিং এর দিকেই গেল, এবং অবশ্যই আমরা এই প্রোগ্রামটির ফলো আপ অবশ্যই করব কোনো এক ভালোবাসার ডায়েরিতে, এবং ভালোবাসার ডায়েরি প্রচারিত হয় প্রতি মঙ্গলবার ঠিক রাত 10:30, এটা তো নিশ্চয়ই বন্ধুরা জানেন। আর বন্ধু, যেতে যেতে আমি যেটা জানিয়ে দিতে চাই আপনাকে, যে অ্যাকাউন্ট নম্বর 90.4 আপনি যদি অংশ নিতে চান, তাহলে রেক্সের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি সেই রেজিস্ট্রেশনের নাম্বারটি 16260 তে যত খুশি ততবার SMS করবেন, এবং সর্বাধিক SMS-কারী অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নম্বর 90.4 এ। অ্যাকাউন্ট নম্বর 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। ওকে বন্ধু, অনেকেই আমাদের সাথে সংযুক্ত ছিলেন, এবং অনেকে না অনেক অনেক বন্ধু, এবং খুব ভালোভাবে সংযুক্ত ছিলেন, এবং অনেক কমেন্ট করেছেন, এবং তারা ফেসবুকে SMS এ সেই এত দূর থেকে ইন্সপায়ার্ড করেছেন আমাদেরকে, এবং যার জন্যই হয়তো জনি ভাই আমাদের ফোনটা আজকে রিসিভ করেছেন এবং এত দূর কথোপকথন এগিয়েছে আমাদের। এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধু, আমাদের ফেসবুকে যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে ঢাকা FM এর, তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সো বন্ধু, আপনি পুরো সপ্তাহ জুড়ে আমাদের যে পোস্টটি আছে সেই পোস্টটি আপনি লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, ইচ্ছে করলে শেয়ারও করতে পারেন, এবং আমাদের এই প্ল্যাটফর্মে যদি আপনি আসতে চান, শেয়ার করতে চান আপনারই ভালোবাসার কথা, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং বন্ধু, SMS-টি আপনি কিন্তু এখন থেকে ঠিক রাত 3 পর্যন্ত পাঠাতে পারবেন, কারণ আমাদের SMS লাইন খোলা থাকবে ঠিক রাত 3 পর্যন্ত। সো আপনি যত খুশি ততবার SMS-টি সেন্ড করবেন আমাদেরকে। সো চলে যাওয়ার সময় হয়েছে, বিদায় নিচ্ছি, অনেক অনেক ভালো থাকবেন, এবং অবশ্যই কথা দিচ্ছি কথা হবে আপনার সাথে আগামী সপ্তাহে তো অবশ্যই। সো সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন বন্ধু, টেক কেয়ার।
This track was downloaded from FusionBD.com.